This track was downloaded from fusionbd.com.
প্রাণব ভালোবাসার বাংলাদেশ হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর এই মুহূর্তে আপনি কি করছেন না করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আর ঘড়ির সময় তো এক্স্যাক্টলি রাত 10:36। জি বন্ধু, ঠিক বুঝে গিয়েছেন, আমি আপনার আর জিমা হাজির হয়ে গিয়েছি প্রাণাম ভালোবাসার বাংলাদেশ নিয়ে, এবং আমি থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। তো বন্ধু, এই মুহূর্তে কি করছেন আপনি? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর বৃষ্টিও হলো, সবার মনও আশা করছি অনেক ভালো আছে। যদি অনেকে মন ভালো নেই, কিন্তু মন ভালো না থাকার কিছু নেই। আজকে একজন গুরু থাকবেন আমাদের সঙ্গে, আমাদের অতিথি বন্ধু থাকবেন আমাদের সঙ্গে, তো মনটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে আমি আশা করছি। আর বন্ধু, এই মুহূর্তে আপনি আমাকে জানাতে পারেন যে আপনি কেমন আছেন, জানাতে হলে আপনাকে কি করতে হবে তাও আমি জানিয়ে দিচ্ছি। কি বন্ধু, আপনি অবশ্যই আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে লিখবেন এখান গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার এইচ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। অবশ্যই কিন্তু এখন গুরু লিখতে হবে, না হলে কিন্তু আমি আপনার SMS টি পড়বো না বন্ধু। আর যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন বা হবেন বলে চিন্তা করেছেন, তাদেরকেও বলছি যে ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ টি আছে, উইচ ইস www.facebook.com/thakayatom90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে আপনি আমরা যে পোস্ট আপলোড করবো বন্ধু, সেখানে আপনি লাইক দিয়ে আপনার কমেন্টই করবেন। কমেন্টে অবশ্যই কিন্তু এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা, সামুচা, ডালপুরি কিংবা চাকুটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দা চিল। বন্ধু, অনেক কথাই হলো, আমি কেমন আছি সেটা তো আমি জানিয়ে দিয়েছি, আপনি কেমন আছেন জানাতে একদমই ভুলবেন না। 16260 আর ফেসবুক তো আছে। তো বন্ধু, সঙ্গেই থাকুন, এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর দিচ্ছি।
একটু যদি থাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছ না? একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না?
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না?
বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে দাঁড়িয়ে,
মেঘের মতো হাত বদলে হাত কেন রাখছো না?
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে, যাক মনের মতো আর বোঝে চিনিয়ে,
যা কিছু মনের মতো
আমার মতো কেন তুমি মন খুলে রাখছো না,
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না,
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা,
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না,
একই আকাশ মাথার উপর কেন ভাবছো না,
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রণাম,
সাথে চলো আজ করি দিল সবে খুশি খুশি
প্রিয় কৌশিক, স্কুল থেকে কলেজের গন্ডি, তারপর একে একে 12টি বছর, এরপর বিয়ে, আমাদের ঘর আলো করে এলো হবনি, এখন তুমি নতুন স্বপ্নে বিভোর, একটি বারের জন্য তুমি জানতে চাইলে না আমার কি অপরাধ, আমারও তো কিছু বলার ছিল,
অনুশোচনার আগুন কখনো ঝাপসা হয় না, সময়ের আবর্তনে তা বাড়তেই থাকে, শেয়ার করুন সেই না বলা কথা আপনাদের জন্য, আমাদের এই আয়োজন ভুল সবই ভুল সবই ভুল, প্রতি শনিবার রাত 11টায়।
শেয়ার করুন আপনার না বলা কথা ইমেলের মাধ্যমে, আমাদের ইমেল অ্যাড্রেস vul@dhakafm904.com, এছাড়াও শেয়ার করুন আপনার না বলা কথা অনুষ্ঠান চলাকালীন সময়ে।
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা,
সাথে চলো আজ করি দিল সবে খুশি খুশি
প্রণাম ভালোবাসার বাংলাদেশ, আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। আর ফেসবুকে ঢুকতে আমি যে জিনিসটা দেখলাম আমার খুবই ভালো লাগলো, সবাই দেখে আমার মনটা খুব খারাপ খুব খারাপ, কিন্তু অস্থির জীবন, যেটা তার নামটা দিয়েছে অস্থির জীবন, কিন্তু আজকে তার মনটা অনেক ভালো জেনে আমার খুবই ভালো লাগলো। বন্ধুরা, আমি চাই সবসময় আপনাদের মন অনেক ভালো থাকুক ভালো থাকুক। আর বন্ধু, মিল সিঙ্গারা চামচা ডালপুরি কিংবা চাটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা, প্রাণের উৎসবে মেতে উঠবেন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। আর বন্ধু, এই মুহূর্তে যারা আমাকে শুনছেন যারা আমাকে ভাবছেন যে কিভাবে আমার সঙ্গে জয়েন করবেন, কিভাবে আমার সঙ্গে কানেক্টেড হবেন, তাদেরকে বলছি বন্ধু অবশ্যই আপনি আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন আপনার নাম, ইসতে আপনার লোকেশন, ইসতে ইসতে আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু অবশ্যই কিন্তু FM গুরু লিখতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন তাদেরকে বলছি ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে উইথ ইস www.facebook.com/thakafm24, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর সেখানে আমরা আজকে একটি পোস্ট আপলোড করেছি আমাদের অতিথি বন্ধু রূপের, তার ছবি আমরা আপলোড করেছি বন্ধু, আপনি অবশ্যই লাইক দিয়ে আপনার কমেন্টটি করবেন। যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন তাকিব আছেন, তিনি বলেছেন যে গুরু ইজ মেন্ট সুপার হিরো। আসলে আনোয়ার জ্যাক আছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন যে কেমন আছো আপু, জীবন ধর্ম অনেক ভালো আছে, আশা করছি আপনি অনেক ভালো আছেন। আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সুজন খান আছেন, আরো আছেন হিমু, তিনি বলেছেন যে আই এম গ্রেট ফ্যান অফ গুরু। লাভার বয় আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ হক আলম আছেন, তিনি লাভার বয় বলেছেন যে বিমা আপু তোমার ভয়েসটা তো ভাইয়া এটা কি মানে পামহিলেন আমাকে নাকি বুঝতে পারছি না। যাই হোক ধন্যবাদ আপনি সুন্দর কমেন্টের জন্য। আর আছেন আমাদের সঙ্গে এ আর রহমান, তিনি বলেছেন যে রহমান রবি, তার নাম হচ্ছে রহমান রবি, তিনি সিলেট থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। তিনি বলেছেন এই অনুষ্ঠানটির সময়সূচিতে কি আমাকে জানাবেন কি বন্ধু আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশ হয় প্রতি বৃহস্পতিবার রাত 10:30 থেকে ঠিকঠাক 1টা পর্যন্ত। আমাদের সঙ্গে আরো আছেন প্রিয়া আছেন, তিনি বলেছেন যে আচ্ছা প্রিয়া জি কি বলেছেন সেটি হচ্ছে যে আমাদের অতিথি বন্ধুর ছবি আমরা আপলোড করেছি এবং তার ভালোবাসার মানুষটির ছবি আছে, সেটাই তিনি একটি কমেন্ট করেছেন যে বন্ধু কেন এটা এমন করা হয়েছে অবশ্যই জানতে পারবেন। আর বন্ধুরা যাই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। আমি আবারও বলছি আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm24, আপনি অবশ্যই ভিজিট করবেন, সেখানে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। কিন্তু কমেন্ট করার সময় অবশ্যই কিন্তু এফএম গুরু লিখতে ভুলবেন না, আর এফএম গুরু লিখে কমেন্ট না করলে কিন্তু আমি আপনার কমেন্টটি পড়ছি না বন্ধু। আর বন্ধু গিল সিঙ্গারা সমস্যা ডালপুরি কিংবা ছাত্রুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা প্রাণী উৎসবে
পৃথিবীর সব কথা বলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি, জীবনের সব খানে সব গানে মাকে ছাড়া জীবনের নিমনে মাহিন এলো মেলো হৃদয়ে, আর কোনো ঠিকানা কেউ কি জানে ও সে নাকে রাখি পৃথিবীর সব কথা বলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি জীবনের সবখানে সব গানে মাকে ছাড়া জীবনের নেই মাহিন এলো মেলো হৃদয়ে আর কোনো ঠিকানা কেউ কি জানে
তো আমি চাই মা খোদা Institute is providing the best world-class maritime education in Balasash. First academic route to join Merchant Navy, largest upcoming campus. Partnership with South Shield Marine School, UK. Guaranteed job placement. Admission going on for the fifth batch. SMBI.
Mama, একটু চটপটি মরিচ বেশি করে
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঠান্ডা 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 ঠান্ডা
Shah Marine and Business Institute is providing the best world-class maritime education in Balasash. First academic route to join Merchant Navy, largest upcoming campus. Partnership with South Shield Marine School, UK. Guaranteed job placement. Admission going on for the fifth batch. SMBI.
Mama, একটু চটপটি মরিচ বেশি করে
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঠান্ডা 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 খুশি খুশি
Shah Marine and Business Institute is providing the best world-class maritime education in Balasash. First academic route to join Merchant Navy, largest upcoming campus. Partnership with South Shield Marine School, UK. Guaranteed job placement. Admission going on for the fifth batch. SMBI.
Pranab, Bhalobashar, Bangladesh. বন্ধু আপনারা শুনছেন প্রাণাব ভালোবাসার বাংলাদেশ আর বন্ধু ঘিরে সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চটপুরি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাব প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাবের সাথে প্রাণাব ফিল দ্য চিল আর বন্ধু যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধু যারা ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি আর ফেসবুকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মনির হোসেন আছেন দুবাই থেকে আনোয়ার জ্যাক আছেন আমাদের সঙ্গে আমার স্বপ্নে তুমি আছেন তিনি বলেছেন যে তার কমেন্ট কেন পড়ছি না কি বন্ধু আমি পড়ে দিলাম আপনার কমেন্টটি আরেকজন আছে আমাদের সঙ্গে, শুরু হতে না হতে শেষ। তিনি বলেছেন যে আপু তুমি কেমন আছো, তিনি আমাদের সঙ্গে কুমিল্লা থেকে জয়েন করছেন। জীবন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। সোহাগ খান আছেন, আচ্ছা ঠিক আছে বন্ধু আমি বলে দিব। সুজন আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, নতুন বন্ধু আমাদের। সোহাগ ভুইয়া আছেন, আরো আছেন যুগেল মির্জা, তিনি বলেছেন যে ইমাপু প্লেলিস্টটা রিয়েলি অসাম লাগছে। জীবন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু আমার সঙ্গে থাকলে অবশ্যই কিন্তু আপনি আমার সঙ্গে জয়েন করতে পারেন, আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে, উইচ ইস www.facebook.com/thakafm94, আপনি অবশ্যই কিন্তু ভিজিট করবেন। সেখানে আজকে একটি পোস্ট আমরা আপলোড করেছি, আমাদের অতিথিবন্ধুর ফটো সেখানে আপলোড করা হয়েছে। তো বন্ধু আপনি সেখানে লাইক দিয়ে আপনার কমেন্টটি কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আর কমেন্ট করার সময় অবশ্যই কিন্তু FM গুলো লিখতে ভুলবেন না, FM গুলো লিখে আপনি আপনার কমেন্ট করবেন। আর যারা আমাদের সঙ্গে SMS-এ কানেক্টেড হবেন তাদেরকে বলছি অবশ্যই FM গুলো লিখে আপনি আপনার নাম, আপনার লোকেশন, আপনার এইজ, দেন আপনি আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু জিল সিঙ্গারা সমুচা তারপরে কিংবা চটপটি এই সব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নূরে আলম আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে গুরু কখন আসবে। কি বন্ধু অপেক্ষা করুন, গুরু অবশ্যই এসে পড়বে। আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রতন আহমেদ, ভাঙামন আছেন, মোহাম্মদ রাতুল আছেন, রাজীব খান আছে। সবাই জানতে চেয়েছেন যে গুরু কখন আসবে, কখন আসবে। কি বন্ধু অবশ্যই এসে পড়বে। শাকিল সৈকত আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে ও আচ্ছা জি বন্ধু আমি কিন্তু পড়ে দিয়েছি আপনার SMS-টি। আরো আছেন আমাদের সঙ্গে উপন্যাসের ব্যাখ্যা করা গল্প মিথিলা ইসলাম মিতু আছেন, তিনি বলেছেন যে গুরু আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের নতুন বন্ধু, প্লিজ আমাকে গ্রহণ করুন। জীবন তো অবশ্যই আপনাকে তো অবশ্যই গ্রহণ করেছি। সোহাগ আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে, মন তাকে দেয়া যায় যে অনুভব করতে জানে, বিশ্বাস তাকে করো যে রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। অনেক সুন্দর কথাগুলো, অনেক অসংখ্য ধন্যবাদ। আর সোহাগ মিলন তিনি সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকে, সবসময় আমাকে কমেন্ট করেন ফেসবুকে, আর তিনি অবশ্যই হচ্ছে ফোনগুলো লিখে তার কমেন্টগুলো করেন, এই জন্য আমার পড়তে খুবই ভালো লাগে। আর যারা এই মুহূর্তে আমাকে শুনছেন তাদেরকে আমি আবারও বলছি অবশ্যই ফোনগুলো লিখে আপনি আপনার কমেন্টই করবেন, নাহলে কিন্তু আমি আপনার কমেন্টই করবো না বন্ধু। আর হোমনা থেকে আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন যে পাগল মন ইসলাম, তিনি বলেছেন তিনি একটি মেয়েকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, কি করে বলবো, এর উপায়টিও কিন্তু বলে দিয়েছিলেন গুরু আমাদের FM গুরু, তিনি বলে দিয়েছিলেন যে কিভাবে আপনি বলবেন। তো বন্ধু আপনি যদি আগে তর্কটি শুনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি জেনে গিয়েছেন যে কিভাবে আপনি বলবেন। আরো আছেন আমাদের সঙ্গে নাহিদ ভুইয়া, তিনি বলেছেন ঠিক আছে বন্ধু আমি অবশ্যই সালামটি পৌঁছে দিব। খান রাহুল আছেন, তিনি বলেছেন আপু ভালোবাসার মাঝে এত দুঃখ কেন আসে জানি না। আসলে আমি সবসময় বলি যে ভালোবাসা, জীবন সবকিছুর মধ্যে সুখ দুঃখ সবকিছুই থাকে, আর সবকিছু মিলিয়ে কিন্তু জীবন। মঈনুদ্দিন জনি আছেন আমাদের সঙ্গে, মিজানুর রহমান আকাশ আছেন, তিনি বলেছেন যে গুরুকে আমার সালাম দিবেন আপু, অবশ্যই আমি সালামটি পৌঁছে দিব বন্ধু। কাজমুল হাসান আছেন, মোহাম্মদ রাজু আছেন, তিনি আমাদের অতিথিবন্ধুর ছবির কথা বলেছেন, তাকে অনেক ভালো লাগছে। আর তিনি জানতে চেয়েছেন গল্পটি কেমন হবে, কি বন্ধু শুনতে থাকুন আর শুনলে বুঝতে পারবেন যে গল্পটি কেমন হবে। সবাই অপেক্ষা করছে যে গুরু কখন আসবে, আমাদের এফএম গুরু কখন আসবে। কি বন্ধু অনেক অনেক অপেক্ষা করিয়েছি, আরেকটু অপেক্ষা করুন। আর বন্ধু আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে গিল সিঙ্গারা সমুদ্র ডালপুরি কিংবা চাটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। আর বন্ধু সবাইকে অনেক অপেক্ষা করিয়েছিলেন আমি, দুঃখিত। আর
বদলে যাচ্ছে চারিপাশ, বদল হচ্ছে শহর প্রান্তর, বদলে যাচ্ছে আমার গ্রামের সেই ছোট ছোট মেঠো পথ, এমনকি বদল হচ্ছে আমার গ্রামের বাড়িটি পর্যন্ত। শহর থেকে রাষ্ট্র, বিশ্ব সমাজ, সব জায়গাতে এখন বদলের ছোঁয়া। কিন্তু এত কিছু বদলের মাঝেও অনেক সঙ্গোপনে পরম যত্ন আত্মি নিয়ে আমার মনের একেবারে গহীন জায়গাতে আমার সুখানুভূতিগুলোকে আমি এখনো লালন করে চলেছি দিনের পর দিন। কুরবানি ঈদ সমাগত, কুরবানি ঈদের সময় সবাই মিলে জমায়েত করে একসাথে কুরবানির হাটে সবাই মিলে কুরবানির পশু কেনার যে আনন্দ, তারপর সেই পশুগুলোকে যতটুকু সম্ভব তাদের কাছাকাছি থাকা, কাগজের মালা তৈরি করে সেই পশুগুলোর গলায় পরিয়ে দেয়া, ঈদের দিন ঈদের জামাত, খুতবার মাঝে মাঝে সবাই মিলে সমস্বরে বলে ওঠা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ঈদের জামাত শেষে সবাই মিলে বাড়িতে ফিরে আসা, ঈদ সমসাময়িক সময়ে টেলিভিশনের সামনে সবার একসাথে বসে পড়া, সবাই মিলে হজে আরাফার ময়দান থেকে হাজিদের একসাথে সে উচ্চারণ সবাই মিলে শুনতে পাওয়া, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাক লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়া ইন্না মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিছু অনুভূতি আসলে দারুণ সন্তর্পণে মনের মধ্যে লালন করতে চায়। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। বাতাসে পুজোর গন্ধ, শরতের শিশির স্নাত শিউলি ফুলের গন্ধের সাথে ধূপের গন্ধ মিলেমিশে একাকার, ঢাকের আওয়াজ আমার সমস্ত শরীরে এক অনুরণন সৃষ্টি করে, দারুণ এক ভালো লাগা আমার সমস্ত শরীরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে যায়। বীরেন্দ্র ভদ্রের মহালয়ার দিন সেই যে উচ্চারণ, যা দেবী সর্বভূতেষু সুশক্তিরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নম নমা, অদ্ভুত অনন্য সাধারণ অনুভূতি। দিনের পর দিন পরম যত্ন নিয়ে লালন করে চলেছি এই চমৎকার অনুভূতি। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। বদলে যাচ্ছে চারিপাশ, বদল হচ্ছে শহর প্রান্তর, বদলে যাচ্ছে আমার গ্রামের সেই ছোট ছোট মেঠো পথ, এমনকি বদল হচ্ছে আমার গ্রামের বাড়িটি পর্যন্ত। শহর থেকে রাষ্ট্র, বিশ্ব সমাজ, সব জায়গাতে এখন বদলের ছোঁয়া। কিন্তু এত কিছু বদলের মাঝেও অনেক সঙ্গোপনে পরম যত্ন আত্মি নিয়ে আমার মনের একেবারে গহীন জায়গাতে আমার সুখানুভূতিগুলোকে আমি এখনো লালন করে চলেছি দিনের পর দিন। কুরবানি ঈদ সমাগত, কুরবানি ঈদের সময় সবাই মিলে জমায়েত করে একসাথে কুরবানির হাটে সবাই মিলে কুরবানির পশু কেনার যে আনন্দ, তারপর সেই পশুগুলোকে যতটুকু সম্ভব তাদের কাছাকাছি থাকা, কাগজের মালা তৈরি করে সেই পশুগুলোর গলায় পরিয়ে দেয়া, ঈদের দিন ঈদের জামাত, খুতবার মাঝে মাঝে সবাই মিলে সমস্বরে বলে ওঠা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ঈদের জামাত শেষে সবাই মিলে বাড়িতে ফিরে আসা, ঈদ সমসাময়িক সময়ে টেলিভিশনের সামনে সবার একসাথে বসে পড়া, সবাই মিলে হজে আরাফার ময়দান থেকে হাজিদের একসাথে সে উচ্চারণ সবাই মিলে শুনতে পাওয়া, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাক লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়া ইন্না মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিছু অনুভূতি আসলে দারুণ সন্তর্পণে মনের মধ্যে লালন করতে চায়। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। বাতাসে পুজোর গন্ধ, শরতের শিশির স্নাত শিউলি ফুলের গন্ধের সাথে ধূপের গন্ধ মিলেমিশে একাকার, ঢাকের আওয়াজ আমার সমস্ত শরীরে এক অনুরণন সৃষ্টি করে, দারুণ এক ভালো লাগা আমার সমস্ত শরীরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে যায়। বীরেন্দ্র ভদ্রের মহলা একদিন সেই যে উচ্চারণ, যা দেবী সর্বভূতেষু সুখশক্তিরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। অদ্ভুত অনন্য সাধারণ অনুভূতি। দিনের পর দিন পরম যত্ন নিলালন করে চলেছি এই চমৎকার অনুভূতি। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না।
বাংলাদেশের এতক্ষণ আমাদের সবার পছন্দের এস এম গুরুর কিছু কথা আমরা শুনলাম, আসলে অসাধারণ কথাগুলো। কাগজের ফুল তিনি বলেছেন যে গুরু আপনার কথাগুলো এত 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 ভালো লাগলো, পুরা হৃদয় ছুঁয়ে গেল। কামরুল হাসান তিনিও একই কথা বলেছেন যে কথাগুলো আসলেই সঠিক, যে সবকিছু বদলানো যায় না, সবকিছু বদলানো ঠিকও না। আরো আছেন আমাদের সঙ্গে শারমিন প্রীতি, আছেন আমাদের সঙ্গে আরো আছেন বাইজিদ আহমেদ শিপন, তিনি বলেছেন যে আসলে সবকিছু বদলানো ঠিক নয়, বদলালে ভালোও লাগে না। আর অনেকে আছেন আমাদের সঙ্গে সবারই একই কথা, একই প্রশ্ন যে গুরু কখন আসবে, কখন আসবে। কি বন্ধু, গুরু এসে পড়বে, অবশ্যই আসবে। আর অপেক্ষা তো অনেক করিয়েছি, তাই না? অপেক্ষার প্রহর আর বাড়াচ্ছি না বন্ধু।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সত্যি তো সবকিছুর আসলেই বদল হয় না, আমি বদলাতে চাই না, আমাকে বদলিও না, আমিত্বের কোনো বদল হয় না। দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব সমাজ সব জায়গাতেই বদলের ছোঁয়া, সবাই প্রাণ প্রাণান্তকর ভাবে আমাদেরকে শিখিয়ে চলেছেন, বদল হও না হলে নিঃশেষ হয়ে যাবে। কিছু কিছু অনুভূতি আসলে বদল হতে নেই। আমরা এইভাবেই ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে পরস্পরকে বেঁধে রাখব, আর সবসময় আমরা এই কামনাই করব যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনেক পছন্দের এই অনুষ্ঠান, অনুষ্ঠান কম বরং আত্মিক এক রিলেশনশিপ জড়িয়ে পড়েছে অনুষ্ঠানটিকে ঘিরে। সবাইকে আনুষ্ঠানিকভাবে আরেক দফা আমি স্বাগত জানাচ্ছি, এবং একদম ঈদ সেই সাথে শারদীয় দুর্গোৎসব দুটোই সমাগত, দুটোকে উদ্দেশ্য করেই আমি শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি আমার মতো করে তোমাদের কাছে। এবং অবশ্যই তোমরা অনেক ভালো থাকবে, অনেক বড় করে ঈদ এবং পুজো পালন করবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। এবং অনুষ্ঠানের মূল যিনি আকর্ষণ আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি প্রাণাত ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে।
ধন্যবাদ গুরু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
অনুভূতি কেমন?
অনেক ভালো লাগতেছে গুরু।
আপনি কি এই অনুষ্ঠানটি শোনেন?
জি।
এই অনুষ্ঠান সম্বন্ধে আপনার ফিডব্যাক কেমন
গুরু? আমি আজ থেকে প্রায় 3 বছর আগে থেকে এই অনুষ্ঠানটি শুনি, এবং
বলে রাখা ভালো ওনার অনুষ্ঠান বলতে আমার কণ্ঠস্বরকে চেনেন। ইনফ্যাক্ট তার আগে হয়তো আরেকটা স্টুডিওতে ছিলাম, যেটা হয়তো তাদের ধর্তব্যের মধ্যে আমি যথার্থ বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তারপর কন্টিনিউ করেন
গুরু। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল আমি যখন থেকে অনুষ্ঠানটা শুনি, এবং আমার মানে অনেক ভালো লাগতো এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ তার জীবনের অনুভূতিগুলো শেয়ার করত। আমার প্রচন্ড শ্রদ্ধাবোধ ছিল এই অনুষ্ঠানে।
এটা নষ্ট হলো কবে শ্রদ্ধাবোধটা?
গুরু আজীবন শ্রদ্ধাবোধ থেকে যাবে অনুষ্ঠানে।
ছিল কি আটকায় আছেন তাই ভাবলাম যে ইদানিং নষ্ট হয়ে গেছে কিনা।
না গুরু, আসলে
ছিল এবং আছে, রাইট? যাক তাও ভালো, আমি চমকাইছিলাম যে ছিলতে আটকায় আছেন আপনি। হোয়াটএভার, আপনাকে আরেক দফা স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিক ভাবে প্রাণাত ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। এখন পুরোটাই আপনার সময়, আপনার মতো করে আপনি উপস্থাপন করবেন আপনার জীবনের কথা, আর আমরা পিন পতন নিরবতায় আপনার জীবনের কথাগুলো শুনবো, ঠিক আছে? একদম ছোটবেলা থেকে স্টেপ বাই স্টেপ আপনি বলুন, আর আমরা আপনার কথাগুলো গোগ্রাসে গিলতে থাকি, এবং ফাইনালি আমরা আপনার জীবন নিয়ে আমাদের যদি কোনো মূল্যায়ন থাকে সে ব্যাপারগুলো আমরা নিয়ে আসব।
সর্বপ্রথম আমি সকল লিসেনারদের আন্তরিকভাবে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি রুবেল মৃধা, আমার জন্ম গোপালগঞ্জের ডুমদিয়াতে। আমি আমার বাবা মার মানে চতুর্থ সন্তান, সবচেয়ে ছোট সন্তান। আমার বাবা একজন সেনাবাহিনীর সৈনিক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। আমার গুরু বেড়ে ওঠা বলতে, আমি ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে বড় হয়েছি
গোপালগঞ্জে।
গোপালগঞ্জে
কোন জায়গা এটা?
এটা হচ্ছে ডুমদিয়া।
ডুমদিয়া
জি গুরু। তো আমি অনেক আদরে বড় হয়েছি গুরু। আমার চার ভাই, আমার আম্মার কোনো মেয়ে ছিল না, আর বড় তিন ভাই ছিল। গুরু আমাকে সবসময় অনেক আদর করত। আর ছোটবেলা থেকেই গুরু আমি, যেটা আমার দুইটা স্বপ্ন ছিল, একটা ছিল পড়াশোনা করা, আর একটা ছিল হচ্ছে প্রচন্ড খেলাধুলা করা। তো গুরু আমি ছোটবেলা থেকেই গোপালগঞ্জে পড়াশোনা করছি। আমার SSC পর্যন্ত আমি আমার এলাকার স্কুলে পড়াশোনা করি। তা আমি গুরু সবসময় আমার স্কুলে ক্লাসে অলওয়েজ ফার্স্ট হতাম। তারপরে গুরু গোপালগঞ্জেই কলেজে ভর্তি হয়, গোপালগঞ্জ লাল মিয়া সিটি কলেজ, ওইখানে পড়াশোনা করি। এখানেও গুরু অনেক ভালো রেজাল্ট করি ইন্টারে। তারপরে গুরু যেটা আমার ঢাকায় আসা ইউনিভার্সিটির কোচিং করার জন্য।
আচ্ছা, এই ফার্স্ট আপনি ঢাকায় আসলেন তাই তো?
গুরু ফার্স্ট ঢাকায় আসলাম ইউনিভার্সিটিতে কোচিং করার জন্য, কারণ গুরু ছোটবেলা থেকেই অনেক ভালো রেজাল্ট করছি এসএসসি ইন্টারে।
বড় বড় তো ফার্স্ট হয়েছে।
আমি যেখানে মানে স্কুলে ফার্স্ট ছিলাম গুরু, বাট কলেজে ভালো রেজাল্ট করছি, প্লেস ছিলাম বাট ফার্স্ট ছিলাম না।
আচ্ছা আচ্ছা, দেন ফাইনালি ইউনিভার্সিটি কোচিং এর জন্য
ঢাকায় আসলাম গুরু। তো গুরু আমি যখন ঢাকায় আসি, আমি আমার আঙ্কেলের বাসায় থাকতাম, বাসাবোতে। তো ওইখানে আমার আঙ্কেলের ছোট ভাই সম্পর্কে, ঢাকা ইউনিভার্সিটির বিবি অ্যাকাউন্টিং এ পড়তো, বাইজিস হাসান তুর্য নামে একটা ভাইয়া, উনি আমাকে গুরু তখন পড়াইতো এবং ইউনাইট কোচিং এ ভাইয়া ক্লাস নিত। তো গুরু আমি কখনো মানে আমার ফ্যামিলি বাইরে এসে ঢাকা স্পেন্ড করি নেই। তখন কোচিং লাইফটা গুরু আমি ঢাকায় এসে পড়াশোনা শুরু করি, অনেক আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা শুরু করি যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে। গুরু আমি বাসাবো থাকতাম, ওইখান থেকে মালিবাগ এসে কোচিং করতাম, প্লাস সারাদিন পড়াশোনা করতাম, সারা রাত পড়াশোনা করতাম, পড়াশোনার বাইরে টোটালি কিছু বুঝতাম না। আর রাতে যখন ভাইয়া ফ্রি থাকতো, ভাইয়া আমাকে পড়াইতো। গুরু আমার স্বপ্ন ছিল যে সবসময় পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করব, আমার ফ্যামিলি আমার কাছে যেটা আশা করে আমি সেটা করব। সেই জন্যই গুরু ছোটবেলা থেকে পড়াশোনা করছি, পড়াশোনার বাইরে কখনো কোনো কিছু চিন্তা করিনি। গুরু ভাইয়া আমাকে অনেক সুন্দর করে পড়াইতো, তুর্য ভাই, আমি ওনার কাছে পার্সোনালি পড়াইতো, আমি প্রচুর পড়তাম গুরু। কারণ আমি গ্রাম থেকে আসছিলাম, কোচিং এ আমার পড়াশোনাটা ছিল এইরকম, কোচিং এ সব ছেলে ওভার স্মার্ট এবং ওরা ঢাকার ছেলে। তো আমি গ্রাম থেকে আসতে আমারে সবাই নেগলেক্ট করতো, বাট আমি সবসময় চাইতাম যে আমি কোচিং এ কিভাবে ফার্স্ট হওয়া যায় বা কোচিং এ কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আর আমাদের তুর্য ভাই পড়াইতো, তো ওইখানে চারটা স্টুডেন্ট আমরা পড়তাম। তো ভাইয়া সবসময় একটা গল্প বলতো যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে একটা ছেলে আসলো, তো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স পাইল এবং ফার্স্ট হলো। ফার্স্ট হওয়ার পরে ও ডেঙ্গু মশার সারা রাত জায়গা পড়তো, ডেঙ্গু মশার কামড়ের কারণে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সাত দিন পরে মারা গেল। তো এই জিনিসটা কি ঠিক না, নর্মালি পড়াশোনা করে চান্স পেয়ে মানে লাইফটা সুন্দর করে গড়া ঠিক? তো আমি বলতাম ভাই আমার চান্স পাইতেই হবে, আমি যদি ডেঙ্গু মশার কামড়ে মরে যাই তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তারপরে মারা যাবো। তো আমি অনেক পড়তাম, আন্টি মানে ভাইয়ের কাছে নালিশ করতো, যেহেতু বাসার পাশে ভাইয়ের বাসা ছিল, যে ও প্রচুর পড়াশোনা করে ঘুমায় না। তো গুরু আমি আসলে শুধু স্বপ্ন দেখতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আর এর বাইরে গুরু আমার মাঝে কিছু কাজ করতো না। ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে পড়তে হবে অ্যাট এনি কস্ট, কারণ আমার ফ্যামিলি এটা চায়, আমিও এটা চাই গুরু। আমি আমার ফ্রেন্ডরা পড়তো, তো আমি চাইতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন প্রত্যেকটা মানুষের মাঝেই থাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। তো তখন কোচিং থেকে ভাইয়া আমাকে খুব ইন্সপায়ার করতো এবং নিজের ছোট ভাইয়ের মতো পড়াইতো, নিজে সবকিছু টেক কেয়ার করতো। তুলছো ভাইয়া, আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। তো আমার কাকা কাকা আমাকে খুব ভালোবাসতো, তো কাকা নিজে সবসময় আমার টেক কেয়ার করতো আর শুধু বলতো তুই তো চান্স পাবি বাট তুই একটু কম পড়, বাট গুরু স্যাটিসফ্যাকশন আসতো না পড়ার মধ্যে সবসময়।
কম পড়ার কারণে আবার ভার্সিটি ভর্তিতে
সবসময় চাইতাম যে আমি অবশ্যই চান্স পাবো আর এটা আমাকে পেতেই হবে অ্যাট এনি কস্ট। আমি ঢাকা আসছি গোপালগঞ্জ থেকে পড়াশোনা করে, তো কোচিং আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম পিয়াস, ও গুরু মনির মল্লিক জহির ভাইয়ের কোচিং তো ইউনাইট, তো মল্লিক ভাইয়ের অনেক ক্লোজ ছোট ভাই ছিল, ঢাকা সিটি কলেজের খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো মোটামুটি কোচিং এ নেগলেক্ট করার চেষ্টা করতো এইভাবে যে তুলজ ভাইকে বলতো যে রুবেল গ্রাম থেকে এসে যদি চান্স পাই তো এখন জাহাঙ্গীরনগরে আছে আমি কেন চান্স পাবো না। তো গুলো একটা প্রতিযোগিতা নিজের মাঝে ছিল যে আমি যেখান থেকে আসি না কেন আমার নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, আমার নিজেকে চান্স পাইতে হবে গুরু। আমি কষ্ট করে যে করে হোক আমার অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে চান্স পাইতে হবে, আদার্স কোনো অপশন আমার জন্য ছিল না। কারণ আমি বাবা মাকে ছেড়ে অনেক কষ্টে ঢাকা আসলাম, কারণ আমি ফ্যামিলির বাইরে কখনোই গুরু ওইভাবে বড় হইনি, ঢাকা আসছি গুরু হয়তো বেড়াইতে আসছি। তো যাই হোক গুরু, এইভাবে পড়াশোনা করতে করতে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হলো আমাদের সি ইউনিটে, এটা 2011-12 সেশনের কথা। তো গুরু পরীক্ষা হলো, আমি এত সুন্দর পরীক্ষা দিলাম, আমি পরীক্ষা দিয়ে দেওয়া হলে আমার একটা ফ্রেন্ড ছিল আমি ওইখানে যেয়ে তুর্য ভাইকে ফোন করে বলতেছি ভাইয়া আমার চান্স হয়ে গেছে। এখন ভাই বলতেছে যে ফোন দিয়ে বলতেছি যে আমার কাকাকেও বলতেছি যে কাকা আমার চান্স হয়ে গেছে, বলতেছে তোর যেরকম পরীক্ষা হয়েছে সবাইরই পরীক্ষা হয়েছে, ধৈর্য ধর আল্লাহর কাছেই কর। আমি গুরু আল্লাহর প্রতি সবসময় আমার অগাধ বিশ্বাস ছিল আর আমি পড়াশোনা করতাম ছোটবেলা থেকে নামাজ পড়তাম, আল্লাহর প্রতি যে আস্থাটা এটা আমার ছিল। তো আমি আল্লাহর প্রতি ভরসা রেখে নিজের কনফিডেন্স থেকে বলতেছিলাম যে আমি আসলে চান্সটা পাবো। তো গুরু রিজাল্ট আউট হলো, রিজাল্ট আউট হইলে আমি চান্সটা পেলাম, আমার সিরিয়াল হলো তখন 841। তো গুরু আনফর্চুনেটলি রিজাল্ট আউট হলো গুরু, বাসায় চলে গেলাম ঢাকায় থেকে গোপালগঞ্জ, অনেক আনন্দ কিন্তু গুরু হঠাৎ করে জীবনে দুঃখ নেমে আসলো। পরীক্ষাটা কোশ্চেন নাকি ওই তখন প্রবলেম ছিল, পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল গুরু। তখন আমি ভেঙে পড়িনি, আমি তখনও পড়াশোনা করতাম, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ঝামেলাটা হওয়ার পরেও আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে আমি সেখানে পরীক্ষা দিলাম। তো আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি এই সেশনেই প্রথম চালু হয়, আমি ওইখানে পরীক্ষা দিলাম গুরু, ওইখানে আমি চান্স পেলাম। তারপরে গুরু কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি আমি ওইখানে পরীক্ষা দিলাম, আমি ওইখানেও চান্স পেলাম গুরু। আমি ইতিমধ্যে গোপালগঞ্জ ভর্তি হয়ে যাই, কারণ ঢাকা ইউনিভার্সিটির এটা নিয়ে মোটামুটি একটা কেস চলতেছিল কি হবে আলটিমেটলি, কোনো ডিসিশন ছিল
সলিউশন আসবে কিনা,
সলিউশন আসবে কিনা। তো গুরু আমি মানে গোপালগঞ্জে ভর্তি হয়ে যাই। তো আমার আম্মা আমাকে খুব ভালোবাসতো ছোটবেলা থেকে, আমি ফ্যামিলির বাইরে বড় হইনি আর কোচিং সময়টাতেও গুরু আমি ফ্যামিলির বাইরে ছিলাম না, কারণ আমি আমার ফুফার বাসায় ছিলাম, ওখানে আমার আঙ্কেল ছিল, আমার ফুফু ছিল আর প্লাস ফুয়াতো ভাই বোন ছিল, আমি নিজেদের মতো করেই সবসময় বড় হয়েছি। ফ্যামিলির বাইরে যে বিষয়টা এই বিষয়টা আমি কখনো ফিল করিনি। আর গুরু আমি ছোটবেলা থেকেই পরিবারে ছোট ছিলাম, তো অনেক বেশি দুষ্টুমি করলেও মানে পরিবার থেকে প্রচন্ড আদর পাইতাম। আমার বড় তিনটা ভাই আছে গুরু, তারা আমরা প্রচন্ড ভালোবাসতো, আমার আম্মা পৃথিবী ছিলাম শুধুমাত্র আমি, আমার আম্মা আমাকে মানে আমি যখন যা চাইতাম গুরু আমাকে নিজের শব্দের মধ্যে সর্বোচ্চটুকু করতো। তখন আম্মা বললো যে তুমি গোপালগঞ্জে পড়াশোনা করো, তো আমি বললাম না এলাকায় ভার্সিটি থেকে যদি আমি বাইরে কোথাও পড়তে পারি আমার জন্য বেশি ভালো হবে, তো আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যে ওইখানেও ভর্তি হই, গোপালগঞ্জে ভর্তি হই। তো গুরু আমি আর ফ্রেন্ডরাও গোপালগঞ্জ ভর্তি হয়েছে, আমার একটা ইচ্ছা ছিল যে ওইখানে ভর্তি হয়ে যাবো। ইতিমধ্যে গুরু ঢাকা ইউনিভার্সিটির আমাদের রেজাল্টটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে আবার পরীক্ষার জন্য কল করা হয় গুরু, আমি পরীক্ষা দিতে আসি সি ইউনিটে আবার, তো উইলস লিটিল ফ্লোর স্কুল অ্যান্ড কলেজ ওইখানে আবার আমার পরীক্ষা হয়। তো আমি তো ভর্তি হয়ে গেছি গোপালগঞ্জ, এখানে ক্লাস করতেছি, তারপরে নিজের যে লালিত স্বপ্নটা ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো এই স্বপ্ন থেকেই পরীক্ষা দিতে আসি। তো গুরু পরীক্ষা দিতে এসে আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা মহসিন হলে থাকে, সজীব রুবেল, ওরা একজন মার্কেটিং একজন ব্যাংকিং এ পড়ে, ওদের ইনস্পায়ার মানে আমার ভিতরে অনেক কাজ করতো, কারণ ওরা আমার ফ্রেন্ড ছিল, ওরা আমাকে প্রচন্ড ইনস্পায়ার করতো। তো গুরু আমি আবার পরীক্ষা দিই, আবার রেজাল্ট হওয়াটাই গুরু আমি লাকিলি আবার চান্স পেয়ে যাই ঢাকা ইউনিভার্সিটিতে। তখন গুরু আমি আমার আম্মাকে বলি যে আম্মা আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি আমি ঢাকায় পড়াশোনা করব। তো গুরু আমার ফ্রেন্ডরাও সেইভাবে ইন্সপায়ার করে, তো গুরু আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই বিবিএ ইন্টারন্যাশনাল বিজনেস এই সাবজেক্টে। তো গুরু এটা 2012 সালের কথা, তখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস। তো গুরু আমি এসে সর্বপ্রথম ফ্যামিলির বাইরে নিজের লাইফটা নিজেই স্পেন্ড করা শুরু করলাম, এই প্রথম গুরু ফ্যামিলির বাইরে নিজে চলে আসলাম। এসে মহাসিন হলে আমার ফ্রেন্ডদের কাছে থাকতাম, তো আমার গুরু অ্যাডাপ্ট ছিল জসিমউদ্দিন হলে, কিন্তু আমি মহাসিন হলেই থাকতাম গুরু। তখন নিজে হলে উঠতে হবে, তো গুরু হলে ওঠার বিষয়টা একটু ডিফিকাল্ট ছিল, বা পলিটিক্যালি ফার্স্ট ইয়ারে যারা ওঠে গুরু এরা পলিটিক্যালি হলে ওঠে। তো আমার ফ্রেন্ড আমাকে আমার গোপালগঞ্জেরই একটা ক্লোজ ফ্রেন্ড তার সঙ্গে পরিচয় করে দেয়, ও ঢাকা ইউনিভার্সিটিতে লতে চান্স পায়, ওর নাম তহিদুল ইসলাম তাস। গুরু আমার ফ্রেন্ডরা বলে দেয় যে রুবেল আমাদের ফ্রেন্ড, ও মিউচুয়াল ফ্রেন্ড। তো গুরু ওর কাছ থেকে এসে, মানে আমি ওর কাছে এসে মনে হচ্ছিল আমার ফ্রেন্ডের কাছ থেকে এসে আরো ভালো কোথাও আসছি গুরু, আমি ফ্যামিলির বাইরে এসে নতুন একটা ফ্যামিলি পাইছি। মানে ওর আচরণ ছিল এরকম, ও আমাকে যদিও আমার এক বছরের আমার সেমিয়ার ছিল বাট আমার এক বছর পরে ইন্টার পাস করছে, তারপরে গুরু আমার চেয়ে দেখতে শুনতে বা ও ম্যাচিউর ছিল অনেক বেশি, আর ও আমার চেয়ে বড় ছিল। গুরু আমাকে সবসময় নিজের ভাইয়ের অনেক বেশি ভালোবাসতো, আর গুরু এত সুন্দর একটা পরিবেশে, ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, সকালে উঠে কোরআন তেলাওয়াত করতো। মানে আমি গুরু তখন এক রুমে প্রায় 20 জন ঘুমাইতে হতো কোনো রুমে প্রথম দিকে, তো গুরু ঘুমানোর জায়গা থাকতো না, বাট আমি ওর বুকের উপর ঘুমাই থাকতাম, মানে এত সুন্দর একটা রিলেশনশিপ ওর ছিল গুরু। ও মানে ওর কথা কখনো আমি ভুলবো না গুরু, ও আমাকে মানে নিজে আমি যে ফ্যামিলির বাইরে বড় হয়েছি মানে ইমেচিউরিটি যেটা থাকে আমার মাঝে ওটা ছিল না, কারণ কিভাবে চলতে হবে বাইরে একটা পরিবেশে হলের
ম্যাচিউরিটি ছিল না, যেটা তাজ না কি নাম নিকনেম কি তাজ যেটা হাতে কলমে ধরে শিখিয়েছে আপনাকে,
ও গুরু আমাকে ভাইয়ের মতো বোঝাইতো যে এখানে আমাদের কিভাবে চলতে হবে।
তারপর
আর গুরু নিজে অনেক অনেক মেন্টালিটি সম্পূর্ণ মানে বড় মনের মানুষ, এবং ঢাকা ইউনিভার্সিটিতে লতে চান্স পাই, তো গুরু আমাকে বোঝাইতো যে আমরা দুই ভাই এখানে আসছি, দেখ আমি লতে পড়তেছি তো তুই বিবিএতে পড়তেছিস, আমাদের দুইজনের অনেক বড় কিছু হইতেছে। তো গুরু এই স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিতে এগোনো। তো ওর বার্থডেটা গুরু আমরা পালন করি, মানে তখন গুরু এপ্রিল মাস, তো এপ্রিল মাসে ওর বার্থডে ছিল, এপ্রিলের 13 তারিখ মেবি। তো গুরু ওর বার্থডেটা আমরা টোটাল হলে এমন ভাবে পালন করি, আমাদের গোপালগঞ্জের যত ফ্রেন্ডরা ছিল সবাই মিলে, মানে গুরু ও হলে এমন একটা অ্যাটিটিউড ছিল ওর, ওকে সবাই ভালোবাসতো গুরু, আমাদের ইয়ার মেট না শুধু বড় ভাইরাও, এবং গুরু কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে খুব সহজে মানে আপন করে নেয় এবং মানুষকে অর্জন করে নেয়, গুরু ওর মধ্যে একটা মানুষিকতা ছিল যে এত ভালো মেন্টালিটি সম্পন্ন একটা মানুষ, ও সবাইকেই নিজের ভাইয়ের মতো করে চলতো। তো ওর বার্থডেটা গুরু এত জাঁকজমক ভাবে মানে পালন করা হচ্ছিল, তো আমাদের ক্যাম্পাসের মানে আমাদের ইয়ারে ফার্স্ট ইয়ারে সবাই মানে ফ্রেন্ড সার্কেলটা অনেক বড় করার চেষ্টা করে, তো আমাদের বিভিন্ন হলের ফ্রেন্ডরা এসে খুব অনেক ফ্রেন্ড হয়ে গেছে গুরু, ডিপার্টমেন্টের ফ্রেন্ড মিউচুয়াল ফ্রেন্ড, খুব সুন্দর করে গুরু ওর বার্থডেটা আমরা পালন করি। তো পালন করার পরে ওর বার্থডের দিনই রাতে আমরা আমাদের বিবিএ ফ্যাকাল্টির সামনে একটা স্থান আছে সবুজ চত্বর, তো এখানে গুরু রাতে বসে সবাই গল্প করতেছিলাম। তো ফ্রেন্ডরা গুরু ইউনিভার্সিটিতে পড়লে যেটা হয় অনেকে বসে কেউ সিগারেট খাচ্ছিল বা কেউ ই করতেছিল, গুরু এজ ইউনিভার্সিটি
যা হয় আর কি
যা হয়, বাট আমি গুরু কখনো মানে সিগারেট টিগারেট এইগুলো আমি ওইভাবে বেড়ে উঠিনি, আর ও নিজেও সিগারেট টিগারেট খাইতো না, তো আমি পাশে বসে আছি। তখন একটা ছেলে খুব কাঁদতেছিল, তো আমি ওরে জিজ্ঞেস করলাম তুই কাঁদতেছিস কেন, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় পড়ে, ওর নাম সাইদুল, তো বলতেছে যে একটা মেয়ে আমার নামে প্রক্টর অফিসে ফার্স্ট ইয়ারে এসে কমপ্লেন দিছে, আমার টোটাল লাইফটা এলোমেলো করে দিছে। তো আমি বলতেছি দেখ আমাদের গোপালগঞ্জের অনেক বড় বড় ভাই আছে, আর গুরু আমার হলের তখন যে সেক্রেটারি উনি আমার রিলেটিভ ছিল, তো আমি বলতেছি কেন কি হয়েছে, তো বলতেছে ওর সাথে নাকি ওর রিলেশন ছিল, রাজকোত্তরা মডেল কলেজে পড়তো, তো মেয়েটাও রাজকোত্তরা মডেল কলেজে পড়তো, ওর সঙ্গে রিলেশনশিপ ছিল, তো রিলেশনশিপের পরে ইউনিভার্সিটিতে এসে ওকে ব্রেক আপ করে দিয়ে ওর ডিপার্টমেন্টের একটা ছেলের সঙ্গে রিলেশন করতেছে, প্লাস ওর নামে ইউনিভার্সিটিতে একটা কমপ্লেন দিছে, ওর মানে স্টুডেন্টশিপটাই ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, স্টুডেন্টশিপটাই যাওয়ার মতো। তো গুরু আমার মানুষের প্রতি অনেক সিম্প্যাথি কাজ করতো, কারণ আমি ফ্যামিলিতে বড় হয়েছি। তোর আমি বলতেছি, দেখ তুই যদি কোনো ফল্ট না করিস তো আমি ভাইয়াদের বলে যে কোনো ভাবে তোর জিনিসটা আমি সলভ করে দিব, আমি ট্রাই করবো আমার সর্বোচ্চ লেভেল থেকে। তখন ওরে নিয়ে আমি গুরু হাঁটি আমাদের ক্যাম্পাসে মল চত্বর বা ইসে, এভাবে হাঁটতেছিলাম তোর কাছ থেকে লাইফের হিস্ট্রিটা শুনলাম। তো গুরু আমি কখনো মেয়েদের সঙ্গে ইনভলভ ছিলাম না আমার লাইফে, আর গুরু এই ধরনের কোনো ইন্টেনশন আমার মাঝে ছিল না, কারণ আমি গ্রাম থেকে উঠে আসছি গুরু। আমার এলাকায় আমি আমার নানা তিনবারের চেয়ারম্যান ছিল গুরু, তো আমি আমার এলাকা আমার ফ্যামিলিটা অনেক বড় গুরু, আমি আমার এলাকার রিপ্রেজেন্টেটিভ। আমার ইউনিয়ন থেকে গুরু আমি ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত, আমি আমার আগে গুরু একটা দুইটা ভাইয়া আছে, বাট আমার সমসাময়িকে আমি
ছিলাম,
আমি প্রথম গুরু। আমার ফ্যামিলি অনেক এক্সপেকটেশন ছিল আমার প্রতি,
স্বাভাবিক পুরো ইউনিয়ন থেকে, রাইট,
পুরো ইউনিয়ন থেকে,
ইউনিয়ন থেকে যদি তিনজন বলা হয় তার মধ্যে তাহলে
আমি একজন, জি গুরু। আর দুইজন আছে, একজন আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচার, আর একটা ভাই আছে উনি বাংলায় পড়তো, উনি এখন জব করে। তো গুরু আমি রুট লেভেল থেকে যেটা বলে গোপালগঞ্জ থেকে উঠে এসে এখানে কম্পিটিশন করছি গুরু।
অনেক অনেকেই কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে যারা শুনছেন তাদের অনেকেই কিন্তু এরকম অনেক স্ট্রাগল করে, তোমার জীবনের সাথে অনেকখানি মিলে যাবে মনে হয় তাদের।
আমি পড়াশোনা স্ট্রাগল করছি, বাট ফ্যামিলি লাইফ নিয়ে আমি কখনো কোনো কিছু সাফার করিনি, কারণ আমার জীবনে গুরু কোনো কাজ করতে হয়নি আমার, শুধু পড়াশোনা।
হয়তো অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে এসেছে, কষ্ট করেছে, দেন এখন হয়তো ভার্সিটিতে পড়ছে। আমার মনে হয় যারা অনুষ্ঠানটি শুনছেন তাদের অনেকেই হয়তো রিলেট করতে পারছেন যে গল্পটা আজকে আমাদের অতিথি বন্ধু বলছেন, সোফার যতটুকু আমরা শুনেছি তার সাথে, এবং অনেকে আমরা জানি যতটুকু যে হোস্টেলে মেস করে সবাই একসাথে শোনেন, অনেকেই হয়তো আজকে রুবেলের জীবনের কথার সাথে নিজেকে রিলেট করতে পারছেন। রুবেল যে জায়গার কথা বললে সেটি হল গোপালগঞ্জের ডুমুনি, রাইট, ডুমদিয়া। ঠিক সেরকম ভাবে আপনিও হয়তো কোনো একটি প্রত্যন্ত অঞ্চলে রিপ্রেজেন্ট করেন, আজ হয়তো অনেক কষ্ট করে অনেক কিছু ত্যাগ স্বীকার করে আজ আপনারা বাবা মা আপনাকে পাঠিয়েছেন এরকম কোন প্রতিষ্ঠানে পড়বার জন্য। রুবেল আপনি কথা বলতে থাকুন, কারণ অনেকেই রিলেট করতে পারছে আপনার সাথে তাদের নিজেদের জীবনটাকে।
গুরু তখন আমার মাঝে একটা ইন্টেনশন ছিল, আমার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিল এবং আমার ফ্যামিলি থেকে গুরু অলওয়েজ চাইতো যে আমি পুলিশে জব করি। আর গুরু আমি সবসময় ছোটবেলা থেকে আমাকে এই জন্য বলা হতো, ফ্যামিলি থেকে ইন্সপায়ার করা হতো যে তুমি দেখতে শুনতে অনেক লম্বা এবং তুমি পুলিশে জব করবে। আর গুরু আমি যখন ছোটবেলায় মুভি দেখতাম তখন নিজেকে মানে ওই ক্যারেক্টারটার সাথে নিজেকে কম্পেয়ার করার চেষ্টা করতাম,
যে
হ্যাঁ পুলিশ অফিসারের সঙ্গে। গুরু আমার স্বপ্ন ছিল যে আমি এসপি হব, এবং এটা গুরু আমার মাঝে একটা ইয়ে ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু চান্সেস, আমার আঙ্কেলও সবসময় বলতো যে তুমি এই এটা করবা, এই জবটা তোমার জন্য অনেক ইয়ে, কারণ গুরু ফ্যামিলি থেকে চাইতো পাওয়ারটা প্লাস যে নিজেদের সম্মান। আর গুরু আমার বাবা নিজেও ডিফেন্সের জব করতো, তারপরে বাবা একজন ফ্রিডম ফাইটার ছিল, তো বাবাও সবসময় ইন্সপায়ার করতো যে তুমি হয় সেনাবাহিনীর জব করবা সেকেন্ড লেফটেন্যান্ট, অথবা তুমি পুলিশের জব করবা। তো গুরু আব্বু আবার বলতো যে সেনাবাহিনীর জব অনেক কষ্টকর, তুমি তো কখনো কষ্ট করো নাই ফ্যামিলিতে, তুমি এই জিনিসটা পারবা না, আর তুমি তো অনেক চিকন। আমি গুরু ছোটবেলা থেকে অনেক বেশি পড়াশোনা করতাম আর খাওয়া দাওয়া খুব কম করতাম, তো বলতো তুমি তো অনেক চিকন, তুমি
কি আরো বেশি চিকন ছিলেন নাকি?
না গুরু এইটা রিসেন্টলি হয়ে গেছি, বাট গুরু আমি ছোটবেলা থেকে লম্বা ছিলাম, তো মানে
বলছি চিকন কি আরো ছিলেন এখন যা দেখছি তার থেকে?
না গুরু এরকম
এখন তো স্বাস্থ্য মোটামুটি আপনার ভালোই বলা যায়
গুরু, এর চেয়ে একটু ভালো ছিলাম।
ও ছোট থেকে আরো ভালো ছিলেন, এখন শুকায় গেছেন, রাইট। যাই হোক আমরা বর্ণনা দিই অতিথি বন্ধুর, আজকে যিনি আমাদের সামনে উপস্থিত রুবেল। রুবেল হাইট প্রায় 5 ফিট 9,
সাড়ে আট,
যাকে আমার আন্দাজ খুব বেশি খারাপ না, 5 ফিট 8.5, এবং ছিপছিপে গড়ন। যথার্থই বলেছেন আপনার সম্বন্ধে সবাই, যে ধরনের ছিপছিপে গড়ন বা অ্যাথলেটিক ফিগারের যারা তাদেরকে অ্যাকচুয়ালি আর্মি অফিসিয়াল বা পুলিশ অফিসিয়ালের সাথে অনেক বেশি মানিয়ে যায়, এই কারণে হয়তো আপনার মাঝে তারা এ ধরনের প্রফেশনালকে দেখতে চেয়েছেন।
জি গুরু। আর আমার ভাইয়ারা গুরু আমার সবসময় মানে অনেক আদর করতো, এবং আমি ছোট ছিলাম মানে ভাইয়ারা গুরু আমাকে দিয়ে কোনো ধরনের কাজ কোনোদিনও করায়নি। আমার লাইফটা ছিল গুরু শুধু পড়াশোনা করা এবং বাজারে যে ক্রাম খেলা আর ক্রিকেট খেলা।
এক্স্যাক্টলি, এবং যাকে আমি দেখছি তার মধ্যে আসলে একটা কেমন আদুরে ভাব তার চেহারার মধ্যে স্পষ্ট। তার পরনে আছে একটি জিন্স কালার, জিন্স এবং স্ট্রাইপ শার্ট, ফুল স্লিভ শার্ট, মানে ভদ্রচিত একটা অবয়ব তার মধ্যে একদম স্পষ্ট। তো আমরা শুনছিলাম আপনার বন্ধুর কে নিয়ে যে ভার্সিটির চত্বরে ঘোরা এবং তার কষ্টের কথাগুলো শোনা, এবং সে যে ব্রেকআপটা হলো সেই ঘটনাগুলো আপনার সামনে বলছিল।
তারপর গুরু আমাকে বলতেছে যে মেয়েটা ওর সঙ্গে প্রতারণা করছে, তো ওর নামে ইউনিভার্সিটিতে কমপ্লেন দিছে, ওর পড়াশোনাটা ধ্বংসের পথে। তো আমি বললাম যে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমাদের বন্ধুর বন্ধু, তো তোর যে প্রবলেম আমি এটা চেষ্টা করবো আমার বন্ধুদের মাধ্যমে সলভ করতে। তো গুরু তাজও ছিল, ও অনেক পলিটিক্স করতো তখন ফার্স্ট ইয়ারে এসে, আর গুরু অ্যাজ এ মানে গোপালগঞ্জের ছেলে হিসাবে তখন আমলি দেখি যদি তুই ঠিক থাকিস তো তোর প্রবলেমটা সলভ করে দিব। তখন গুরু একটা মেয়ের নাম্বার দেয়, তো আমি ওকে একটা SMS করি যে আমি রুবেল, BBA ইন্টারন্যাশনাল বিজনেস ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তো জাস্ট লাইক ফ্রেন্ড, তুমি পারলে আমাকে রেসপন্স করো। আমি দুটো ফোন দিই বাট ও রেসপন্স করে না। রেসপন্স না করার পরে গুরু এক সপ্তাহ পরে আমি আর ওকে ফোন টোন দিই না, এক সপ্তাহের মধ্যে ওই ফোনটা দিতে রিসিভ করি নাই, যেহেতু গুরু যদি রিসিভ করি নাই আমি আর এখানে ইনভলভ হই নাই। তো আমরা TSC বসে গুরু খাচ্ছিলাম, তখন ওই ছেলেটা মানে সাইদুল যে ছেলেটা, ও TSC এসে বলতেছে তুই যে মেয়েকে ফোন দিছিলি দেখ ও ওর ডিপার্টমেন্টের সেই ছেলেটাকে নিয়ে TSC বসে আছে। তো গুরু ফার্স্ট জীবনের প্রথম ওই মেয়েকে আমি দেখি, ও মাসুদ নামের একটা ছেলে ওর ডিপার্টমেন্টের, গুরু ওর নামটা কি বলবো, ওর নামটা হচ্ছে গুরু স্বামী মামান, ও এখানে বসে বসে আছে। তা গুরু ওকে আমি দেখি, দেখে মানে এইটুকুই মনে হলো গুরু ওর ইনোসেন্ট একটা চেহারা, মেয়েটার একটা ইনোসেন্ট চেহারা আমি শুধু ওকে দেখলাম।
এই মেয়ে হচ্ছে আপনার যে বন্ধু সাইদুল, যার সাথে ব্রেকআপ হয়েছে, পড়াকালীন সময় তাই তো, এখন সেই মেয়ে আরেকটি ছেলের সাথে সম্পর্ক করছে, তার নাম মাসুদ, একই ডিপার্টমেন্ট। মেয়েটি কোন ডিপার্টমেন্টের?
মেয়েটি হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন,
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, তারপর
তো গুরু আমি ওইখানে দেখি, দেখে মনে হলো গুরু মেয়েটা এতটা ইনোসেন্ট যে এর এই মেয়ের পক্ষে এটা করা সম্ভব না, মানে আমার দেখেই ওর মনে হলো, কারণ ওর চেহারাটা গুরু সত্যি এতটা ইনোসেন্ট ছিল। তো আমি ওইখানে সাইদুল আমাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে বলতেছে যে আমি এখানে কথা বলার চেষ্টা করলাম, মানে সাইদুল একটু উগ্র মেজাজের সঙ্গে কথা বলার চেষ্টা করলো, তো ওকে বকা দিচ্ছিল সাইদুল যে তুমি আমার লাইফটা এভাবে নষ্ট করছো, তাই আমি তোমাকে অ্যাসিড মারবো, এই ধরনের কথা বলছো। তো আমি সাইদুলকে গুরু ইসলাম তো বকলাম, ওর বাসা হচ্ছে নরসিংদী, যে তুই কেন মেয়েকে অ্যাসিড মারবি, যদি কমপ্লেন দিয়ে থাকে তোর নামে মিথ্যা কমপ্লেন তুলে নিবে, এটা কোনো বিষয় না। তো বলতেছে না ও আমার সাথে রিলেশন করে ফল্ট করে আবার এই কিছু করছে। তখন গুরু মেয়েটা আমাকে প্রথম দেখলো, তো দেখলে গুরু আমি মহসিন হলে ওই ওই দুই দিন পরে রাতে সাইদুলের কাছে কোনো এক কারণে গেলাম, গেলে গুরু সাইদুল ওর নাম্বারটা দিল, বলতেছে যে আমার সঙ্গে মাঝে মাঝে মেয়েটা কথা বলে। তো আমি বললাম মেয়েটা কোথায় থাকে, তো নীলক্ষেতে আমাদের ইউনিভার্সিটি কোয়ার্টারে জাহাঙ্গীর নামে এক কর্মকর্তা আছে, ওনার বাসায় থেকে ও নাকি এটা আঙ্কেলের বাসা। তো আমি গুরু ওকে ফোন দিই, ফোন দিলে ও রিসিভ করে, তো রিসিভ করে বললাম যে আমি সাইদুলের ওই ফ্রেন্ডটা, যে সাইদুলকে তুমি মানে যখনই করতেছিল মানে সাইদুল তোমাকে যখন বকা দিচ্ছিল তখন আমি সাইদুলকে ই করলাম, তো
সেই
বন্ধুটা তোমার কি হয়েছে বোন, তুমি আসলে একটা ইউনিভার্সিটিতে পড়া ছেলে, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, কেন তুমি ওর নামে কমপ্লেনটা দিছো? তো গুরু ওই মেয়ে বলতেছে যে
রিকোয়েস্ট করছে যাতে কমপ্লেনটা তুলে নেয়।
তখন ও গুরু বলতেছে, শামিমা বলতেছে যে ভাইয়া ও আমাকে ইউনিভার্সিটিতে ডিস্টার্ব করে আমার ক্লাস থেকে আমাকে ধরে নিয়ে যায়, রিকশায় নিয়ে ঘুরে ইভেন আমাকে নিয়ে খুব মানে আমাকে টর্চার করতেছে মেন্টালি, আমি মানসিকভাবে অসহায় হয়ে আমার ডিপার্টমেন্ট থেকে আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড নিয়ে ওদের কমপ্লেন দিছি জাস্ট শুধু কিসের জন্য, আমার নিজের সেফটির জন্য। আমি বলছি ঠিক আছে দেখো সাইদুল যদি তোমাকে ডিস্টার্ব করে ইউনিভার্সিটিতে আছে বোন হিসাবে, কেউই তোমাকে ডিস্টার্ব করবে না, এই ব্যবস্থা আমি করে দিব। পুরো আমার নিজের কনফিডেন্স থেকে বলতেছি, কারণ একটা মেয়েকে ডিস্টার্ব করলে আমার নিজের বোন নেই, পুরো আমি এই সিম্প্যাথি থেকে বলতেছিলাম,
বোন হিসেবে সম্বোধন করেই
বলতেছিলাম যে আমি তোমাকে আমার নিজের বোনের মতো সেফটি দিব, তুমি এইটুকু ইনশোর থাকো ক্যাম্পাসে তোমাকে কেউ কিছু করতে পারবে না, বাট তোমার যদি কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু বোন তুমি এই সেফটিটা পাবা না। তখন ও খুব আশ্বস্ত হয় গুরু, তো আমার নাম্বারটা রেখে আমারে বলে যে আছে ভাই হিসাবে আমি আপনার সাথে কথা বলতে পারি। তো আমি বলি যে গুরু আমার বোন নেই, বোনের প্রতি আমার অনেক সিম্প্যাথি কাজ করে, তো তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, হ্যাঁ এটা বোন হিসাবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। তো গুরু এইভাবে কথা বলার প্রায় এক সপ্তাহ পরেও আমারে বলতেছে ভাইয়া আমি আমার আঙ্কেলের বাসায় খুব একাকিত্ব ফিল করতেছি, আমি আমার আঙ্কেলের বাসায় খুব একাকিত্ব ফিল করতেছি, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? তা আমি বলতেছি ঠিক আছে আমি যদি ফ্রি থাকি তুমি দেখা করো। তো গুরু পড়াশোনা চলতেছে সবকিছু, ফ্রেন্ডের মাধ্যমে যে আড্ডাবাজি সবকিছু চলতেছে, আমরা সবাই ট্রাই করতেছিলাম নিজের ফ্রেন্ড সার্কেলটাকে বড় করার জন্য, কারণ গুরু ঢাকা ইউনিভার্সিটি অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে শুধু নিজে ভর্তি হয়ে নিজের মতো পড়াশোনা করলে হবে না, নিজের একটা পরিস্থিতির দরকার আছে, একটা ফ্রেন্ড সার্কেলের দরকার আছে, কারণ সবাই এখানে ক্যারিয়ার নিয়ে চিন্তা করে। আর আমার গুরু সবসময় ইচ্ছা ছিল নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া যে আমার পুলিশের জব করতেই হবে, এটাই আমার লাইফের একমাত্র এইম। তো আমি পুলিশের এসপি হব আর আমার ফ্রেন্ড সার্কেলটা অনেক বড় থাকবে, কারণ সারা বাংলাদেশ আমাকে চিনবে। তখন গুরু আমাকে প্রায় এক সপ্তাহ পরে বিকালে 4টার দিকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি ফ্রি? তো আমি বলছি হ্যাঁ আমি মাত্র প্রোগ্রাম করে আসছি, তো আমি ফ্রি। তখন গুরু আসে আমার সঙ্গে দেখা করে। তো গুরু দেখা করলে ওর মাঝে যে ইনোসেন্ট যে চেহারাটা ছিল গুরু, এটা ওকে দেখলে কখনো মনে হতো না যে ও এই ধরনের কোনো কাজ করতে পারে, ওর দ্বারা কোনো রিলেশনশিপ করা পসিবল। কারণ গুরু আমি যে জায়গা থেকে উঠে আসছি এই ধরনের, মানে ওর মাঝে একটা হাসি কাজ করতো গুরু, ওর ন্যাচারাল একটা হাসি ছিল, এটা ইনোসেন্ট। তখন গুরু ওর সঙ্গে আমার দেখা হয়, দেখা হলে অষ্টাচল যে পার্কটা আছে ওইখানে আমি বসি, বসে ওর লাইফ হিস্টোরি শুনি। ও আর বাবা মার একমাত্র সন্তান, ওর বাবার নাম হচ্ছে আমানুল্লাহ আমান, ওর বাবা একজন দলিল লেখক, ওর আম্মার নাম হচ্ছে মুসান্না বেগম, ওর মা একজন স্কুল টিচার, আর ও ফ্যামিলির একমাত্র সন্তান, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। তখন গুরু সাইদুল সম্পর্কে আমার কাছে খুব ব্যাড কমেন্ট গুলো করে। তখন গুরু আমি আরো প্রচন্ড বকি অষ্টাচল পার্কের ভিতর, প্রচন্ড বকে বলি যে তুমি এত ভালো একটা ফ্যামিলির মেয়ে, তুমি নাকি রাজুকে ফার্স্ট ছিল গুরু আমাকে যেটা বলে, তুমি রাজু উত্তরা মডেল কলেজে পড়ে আসছো, দেখো আমি গোপালগঞ্জ থেকে এখানে আসছি, তুমি রাজু উত্তরা মডেল কলেজ থেকে আসছো, তুমি যদি রিপ্রেজেন্ট করো যে মানে ইউনিভার্সিটিতে এসেই তোমার দুইটা ছেলের সাথে রিলেশন, তো তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে কি আশা করে? গুরু আর আমি এটাই বুঝেছিলাম যে বোন হিসাবে। তখন গুরু আমার কথায় কি বোঝে, গুরু প্রথমে পজিটিভলি নেয়, এক পর্যায়ে আমি অনেক বেশি অধিকার দেখাই, ওরা অনেক বেশি শাসন করি, যেটা গুরু ওই মুহূর্তে ওর জন্য দরকার ছিল। আমি এটা করার পরে ও আমার সঙ্গে উঠে চলে আসে। চলে আসলে গুরু আমি লাইফে প্রথম কোনো মেয়ের সঙ্গে গুরু এখান দিয়ে হাঁটতেছিলাম সরোদ্দি উদ্যানের মাঝ দিয়ে, আমি ওকে হেঁটে রিক্সায় তুলে দিই এবং তখন সন্ধ্যা হয়ে যায় গুরু। আমি ওকে বলি যে তুমি তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে আমাকে একটা ফোন দিও। তো গুরু যেটা হয় ও পৌঁছে আমাকে কোনো ফোন দেয় না, কিন্তু আমার মাঝে একটা টেনশন কাজ করতেছিল, একটা মেয়ে একা একা বাসায় যাচ্ছে কিনা। গুরু আমি ঢাকা ইউনিভার্সিটির মল চত্বর থেকে তাকে,
এমন ঘটনা তো প্রথম জীবনে নাকি কোনো মেয়ের সাথে বসা কথা বলা?
জি গুরু, হ্যাঁ জি গুরু, এর আগে গুরু এই ধরনের কোনো ই ছিল না,
গ্রামে হয়নি
না গুরু, ফ্রেন্ডদের সাথে তো মাঝে মাঝে মানে ক্লাসমেটদের সঙ্গে কথা বলতো, আমি ক্লাসে সবাইকে বোন বলতাম গুরু, কারণ আমার তো বোন ছিল না, আমি ছোটবেলা থেকে যেটা নিজেকে
মানে গ্রামে কোনো রকমের সম্পর্ক বা কথা বলা
এরকম এই ধরনের কোনো।
তারপরে সে তো ফোন দিল না,
তখন আমি ওরে ফোন দিলাম ও বাসায় গেলে যে তুমি কি বাসায় পৌঁছাইছো। তো গুরু ওর যেটা কথা তখন আমার বকা শুনে আমার নাম্বারটা কেটে দিছে, রিসিভ করে গুরু বলে যে হ্যাঁ আমি পৌঁছাইছি, জাস্ট এইটুকুই কথা। তো গুরু আমি আমার মতো পড়াশোনা করতেছি আমার লাইফ নিয়ে, আমি ওর লাইফ নিয়ে। গুরু ওই আমাকে ফোন দিয়ে 3-4 দিন পর থেকে আমার সাথে কন্টিনিউসলি কথা বলা শুরু করলো। তো কথা বলার শুরু করলে গুরু ওর সাথে আমার কথা হতো জাস্ট ফ্রেন্ড হিসাবে বা ভাই হিসাবে। এইভাবে কথা বলতে বলতে গুরু প্রায় 1 মাস কেটে যায়। তো একদিন ও আমার প্রতি প্রচন্ড উইকনেস প্রকাশ করতো গুরু, যেটা আমি বুঝতাম যে ছেলে হিসাবে গুরু বুঝতাম যে আমাকে অন্য কিছু হিসাবে পেতে চাচ্ছে।
এরকম ধরনের উইকনেস
মানে গুরু আমার সাথে লং টাইম কথা বলতে চাইতো, তো আমাকে পাশে চাইতো, মানে আমাকে
পাশে মানে কিরকম
ইনডাইরেক্টলি বুঝাইতো গুরু রিলেশনশিপের যে ব্যাপারটা, ওটা ডাইরেক্টলি প্রকাশ করতো না, বাট ইনডাইরেক্টলি বুঝাইতো যে ওর লাইফে একটা প্রপার মানুষের দরকার, ও এটা চাই। বাট গুরু আমি এই ধরনের কোনো ইন্টেনশনে নিজেকে জড়াইতাম না, কারণ আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, আমার নিজের পড়াশোনা নিয়ে আমার থাকতে হবে গুরু, আমি এইদিকেই চাইতাম। তো গুরু একদিন রাতে আমি আমার আমার ফ্রেন্ডদের সঙ্গে আমি আমার সবকিছু শেয়ার করতাম, কারণ তখন এক রুমে প্রায় 20 জন ঘুমাইতাম গুরু রাতে। তো যাই হোক গুরু একদিন রাতে ওর সঙ্গে কথা বলতেছি, কথা বলতে বলতে গুরু রাত তখন 1টা বাজে, ও আমাকে ডিরেক্টলি প্রেমের অফার করে।
বলেন কি
গুরু? আমি অবাক হয়ে যাই যে একটা মেয়ে আমাকে প্রেমের অফার করতেছে।
মেয়েই তো করবে, ছেলে তো করলে তো টাক খেয়ে যাবে সম্পর্ক, বাট মেয়েই তো করবে। রুবেল আরে ভাই মেয়েই তো করবে
গুরু, আমি আসলে তখন অবাক হয়ে যাই গুরু,
সম্পর্ক কথা মেয়েই তো বলবে।
তো গুরু কথা সিচুয়েশনটা ছিল এরকম যে ওইখানে গুরু যাই হোক ও আমার প্রতি উইকনেস দেখাচ্ছিল, আর আমার লাইফে গুরু প্রথম, তো আমি গুরু কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। বাট ও যখন অফার করলো গুরু আমি জিনিসটা খুব বড় করে দেখলাম, দেখলাম যে একটা মেয়ে আমাকে অফার
করছে। কিভাবে অফার করেছিল
গুরু? আমাকে এভাবেই বোঝাচ্ছে যে দুইটা মানুষ ইন্ডিয়া পাকিস্তান মানে আর বাংলাদেশের বর্ডারের মাঝে আছে, মানে চাচ্ছে যে এক হইতে,
ইন্ডিয়া এবং বাংলাদেশের
বর্ডারের মাঝে আছে, তো চাচ্ছে যে দুইটা মানুষ এক হইতে
বা এক হতে চাচ্ছে,
এক হতে চাচ্ছে,
এক হতে মানে উপর থেকে কেউ গরু নিয়ে এসেছে সামনে কুরবানি, এপার থেকে আরেকজন গেছে গরুটা নিতে, গরু রিসিভ করে নিয়ে চলে আসবে, কুরবানিটা বেচবে, আমরা কিনে নিয়ে কুরবানিতে খাবো, দ্যাটস ইট, আর কি এখানে।
তো গুরু আমার, আমি আবার বলতেছিলাম যে আমার পক্ষে কখনো সম্ভব না বর্ডারটা অতিক্রম করে ওপারে যাওয়া।
ও এটা অন্য জিনিস, আমি ভাবছি যে স্মাগলিং এর কথা বলছেন
আপনারা,
গরু স্মাগলিং বা এরকম কিছু
আমার পক্ষে বর্ডার অতিক্রম করে কখনো ওই পাশে যাওয়া পসিবল না। তখন ও গুরু আমারে বলতেছে যে কেউ যদি উপার থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসে, তখন আমি বলছি গুরু এটা তো বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, কারণ একটা ছোট কান্ট্রি যে একটা বড় কান্ট্রি লোক আসতেছে এটা তো অনেক বেশি হ্যাপিনেস এর কথা বাংলাদেশের জন্য। তখন গুরু আমাকে আই লাভ ইউ বলে। তো গুরু আমি
আপনার ঝিনঝিন করে ওঠেনি কোটার শরীর
গুরু, আমি পুরো মানে অবাক যে একটা মেয়ে আমাকে ভালোবাসা অফার করতেছে গুরু।
আবার ওই কথা, আরে ভাই মেয়েই তো করবে, নাহলে সম্পর্ক তো যে জিনিসটা আছে সেটা প্যাচ খেয়ে যাবে, আপনি তো কনফিউজ হয়ে যাবেন যদি অন্য কেউ আপনাকে অফার করতে তার সাথে বিয়ে হতো, আপনি কি করতেন তখন? আপনি চিন্তা করেন, চিন্তায় যাওয়ার দরকার নাই, মেয়েই তো করবে রে ভাই। তারপর
তখন ওর সঙ্গে কথা বলি,
শরীরটা কেমন ঝিনঝিন করে ওঠেনি যখন গিয়েছিল,
পুরো মাঝে অন্যরকম একটা ফিলিংস,
ফিলিংসটা কি ওটাই তো শুনতে চাচ্ছি,
অন্যরকম একটা ফিলিংস, একটা মেয়ে আমাকে বলতেছে ভালোবাসা।
হ্যাঁ মেয়ে তো বলবে, বলার পরে ঝিনঝিন করছিল মানে কেমন মনে হচ্ছে?
আমি মনে করলাম যে গুরু মানে রিলেশনটা তো গুরু ওর সঙ্গে আমার আগেই কথা হতো, যখন কথা হতো আমার দুইটা মোবাইল ছিল।
This track was downloaded from fusionbd.com.
আমরা কথা বলছিলাম রুবেলের সাথে, রুবেল আপনি বলছিলেন যে তার সাথে কথা হচ্ছিল, সে আপনাকে ফাইনালি বলেই ফেললো যে আপনাকে সে অনেক বেশি ভালোবাসে এবং আপনার সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি করতে চায়। তারপর
দুই দিন ওর সঙ্গে আমার খুব ভালো কথা হচ্ছিল, দুই দিন পরে আমার সেই ফ্রেন্ডটা আমাকে ফোন দিল, দুপুর দুইটার দিকে ফোন দিয়ে বলতেছিল আমার গার্লফ্রেন্ড এর সঙ্গে আমার সবকিছু মিট হয়ে গেছে, আমরা এখন রুমে আসছি। গুরু তখন আমি অনেক বেশি কষ্ট পাই, কষ্ট পেয়ে আমি
মানে এবার কথা বলছে কি সাইদুল বলছে যে অলরেডি আমার প্রবলেম সলভ হয়ে গেছে,
আমরা এখন মহাকালী হোটেলে রুমে আসছি আমার গার্লফ্রেন্ড কে নিয়ে।
তো মেয়েটির নাম হচ্ছে
শামিমা,
শামিমাকে, যে শামিমা আপনাকে প্রেমের অফার করলো, রাইট?
জি গুরু।
সেই মেয়ে বলছে যে আবার প্রবলেম সলভ হয়ে গেছে,
আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে রুমে গেছে,
রুমে গেছে।
তখন গুরু আমি পাগলের মতো মানে বুঝতে পারতেছিলাম না আমার লাইফটা কি হয়ে গেল, আমি পাগলের মতো মেয়েকে ফোন দিছিলাম, তো চারটা পর্যন্ত গুরু কোনো ফোন রিসিভ করলো না, চারটার পরে আমাকে ফোন রিসিভ করলো, তো আর আমি বললাম যে তুমি ক্যাম্পাসে এসে আমার সঙ্গে দেখা করো। তখন গুরু আমি বিজনেস ফ্যাকাল্টির সামনে বসে ওরে সবকিছু বললাম যে তুমি এগুলো কি করতেছো, তুমি এগুলো কি, তুমি এগুলো কি করো। তখন গুরু ওর যে ইনোসেন্ট যে ভাবটা ছিল ও প্রচন্ড কান্নাকাটি করলো, কান্নাকাটি করে গুরু আমার একটা ফ্রেন্ড আছে ব্যাংকিং এ পড়ে, ওর নাম রুবেল, ওকে ফোন দিল, ওকে ফোন দিলে ও আসলো, এসে ক্ষমা টমা চাইলো, ক্ষমা চেয়ে সবাই যখন ফ্রেন্ড চলে যায় ও গুরু আমাকে নিয়ে আমাদের সেন্ট্রাল যে ইউনিভার্সিটি,
সেটা তো বুঝলাম, বাট এই যে মহাখালী যে হোটেলে যাওয়া ব্যাপারটা সত্যি ছিল, তাহলে
সত্য ছিল এবং স্বীকার করলো সে আমার কাছে, বললো যে সাইদুল তাকে ট্যাপে ফেলায় নিছে, তারা বাবা আম্মাকে ফোন দেওয়ার কথা বলে নিছে।
আপনাকে চিন্তা করি, আপনি ওটার মর্মার্থ বুঝেন তো, যে একটি মেয়েকে গার্লফ্রেন্ড কে যদি কেউ হোটেল পর্যন্ত নিয়ে যায়, কোন রুমে নিয়ে যায়, তার উদ্দেশ্য কি থাকতে পারে বা কি বা হতে পারে ওর ভিতরে,
এটা বোঝার মতো ম্যাচিউরিটি তো তখন আসছে, আমি ঢাকায় নিব,
অতটুকু তো আছে, এবং স্বীকারও করছে, তাই তো
স্বীকার করলো যে ও ভুল করছে, সাইদুলের ট্যাপে ফেলায় নিছে, বাট ও আমারে বুঝাইলো যে মেয়েদের যে ভার্জিনিটিটা ওর এটা আছে এবং ও এটা প্রুফ করতে পারবে,
কিভাবে
সেটা ওই জানে গুরু, আমি জাস্ট ওরে বিশ্বাস করলাম,
ভাগ্যিস ওই শুধু জানে, কারণ এটা প্রুফ করার কিন্তু আসলে কোনো মাধ্যম নাই
গুরু। যাই হোক ও আমাকে আমাদের ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদে নিয়ে আমাকে প্রমিস করলো যে ও লাইফে যতগুলো ভুল করছে ও আর কোনো ধরনের ভুল করবে না, ওর লাইফটা সারা জীবন আমাকে নিয়ে থাকবে এবং আমাকে ছেড়ে কখনো যাবে না।
মসজিদে চলে গেল?
জি গুরু, আমাকে নিয়ে
গেল বাইরে থেকে,
বাইরে থেকে শুয়ে এই প্রমিসটা করলো। তো গুরু আমি তখন আসলে একটা আমরা একটা সিচুয়েশনে আটকে গেলাম গুরু, আমি কিছু করতে পারতেছিলাম না, কারণ আমিও তো ওকে ভালোবাসি বলে ফেলছি, আর আমার লাইফের গুরু জিনিসটা অনেক বেশি আমি ওকে বিশ্বাস করলাম গুরু। যাই হোক গুরু, এটা হওয়ার পরে এইভাবে কিছুদিন চলার পরে গুরু একদিন শরৎ উদ্যানে ঘুরতে আইসি, তখন ও একটা ছেলের কথা মনে করে খুব কাঁদতেছিল। তখন সেই ছেলের কথা গুরু, এত বড় কমপ্লিকেটেড একটা সিচুয়েশনে পড়ে গেলাম, আমি ওখানে মসজিদ চেতারে কসম দিলাম যে আমিও তাকে ভালোবাসবো, তার বাইরে যাবো না। কারণ তখন
ছেলের কথা মনে করে কাঁদছিল বলে এই ছেলেটা আর কি,
এই ছেলেটা গুরু ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ে, তহিদ নামের একটা ছেলে।
অনেকগুলো ছেলে প্যাচ খেয়ে যাচ্ছে কিন্তু, অনেকগুলো ক্যারেক্টার কিন্তু, বুঝলেন?
এখানে সমস্যাগুলো আছে। তখন ও বলতেছিল যে এই ছেলের সঙ্গে ও অ্যাকচুয়াল ভালোবাসে তহিদকে, যে আর আমার কলিং এর ছেলে,
যার কথা চিন্তা করে আবার কান্নাকাটি
করতেছে, ও চরম ভালোবাসে বাসত, মানে ওর লাইফের ইতিহাস আমার কাছে শেয়ার করতেছে। যা হোক গুরু, ওর আম্মার কারণে ওর আম্মা এটা জোর করে ব্রেক আপ করাই দেয়। ব্রেক আপ করাই দিলে ও তখন মানে তহিদকে ভালোবাসতো, বাট সাইদুলের সঙ্গে কিছুদিন কথা বলছিল, সেই সুযোগটা সাইদুল ওর কিছু মেসেজ আর ওর কিছু কথা রেকর্ডিং
এইগুলো মনের মেয়ে কাউকে না করতে পারে না, হাত বাড়িয়েছে ও চলে এসেছে, ব্যাপারটা এরকম। আর তহিদের যে কথাটা বলতেছেন সেটা ফ্যামিলির কারণে ছেড়ে আসতে হয়েছে,
আম্মা এটা জোর করে ছাড়াইছে,
ও ছাড়াইছিল, কিন্তু তার কথা মনে করে আবার কান্নাকাটি করতেছে আরেকজন বয়ফ্রেন্ডের সামনে, রাইট? আপনি তো কারেন্ট বয়ফ্রেন্ড, তার সামনে কান্নাকাটি করতেছে যে আমার তহিদ ওকে ছেড়তে হয়েছে,
তোমার কাছে আসি, তুমি আমার একসেপ্ট করবা। তো গুরু আমি পজিটিভলি মানে জিনিসটা দিলাম যে ও, আমি গুরু শুধু আর এই জিনিসটাই দেখতাম যে ও এজ এ মেয়ে হিসাবে গুরু আমাকে অফার করছে, তো আমি জিনিসটা এইটুকুই গুরু নিয়ে আমি মনে করলাম যোগ সত্যি আমার রিলেশন, যেহেতু আমি ওকে আই লাভ ইউ বলে ফেলছি আর ওকে আমি কসম দিয়ে ফেলছি, তো ওকে এই রাস্তা থেকে ফিরাই আনতে হবে, ওকে এমন একটা লাইফ দিতে হবে যে গুরু আমার মাঝে থাকুক,
মানে ওকে ফেরত নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন,
মানে ওকে আমার মাঝে সীমাবদ্ধ রাখতে হবে গুরু, মানে ওর মাঝে যে সমস্যাগুলো গুরু। তখন ও আমার ফোনে একটা গান ছিল, এই গানটা গুরু আমি ওকে শোনাতাম, আর ও খুব ইমপ্রেস হতো গানটা শুনে। গানটা ছিল এরকম গুরু, আকাশ নীলা তুমি বলো কিভাবে আমার শূন্য বুকে ঢেউ ছড়াবে, এমন করে কি তুমি ভেবেছো আগে ভালোবাসা দিয়ে শুধু ভুল ভাঙাবে। তো গুরু এই গানটা যখন শুনতো গুরু পাগলের মতো হয়ে যেত, আর গুরু কি বলবো, আন্টির বাসায় থাকতো গুরু, অরে ওর মধ্যে পজিটিভ ফিলিংস ছিল যে আমি ওকে যদি পড়াশোনা শেষ করে 5টায় ফোন দিতাম, ও সে 5টায় ফোন রিসিভ করতো গুরু, এক রাতে এক মিনিট ঘুমাইতো না গুরু। ওরে যদি আমি রাত 1টায় ফোন দিছি গুরু, 1টা রিং বাজার আগে ফোন ধরছে। ইভেন গুরু আমি যখন ডাকতাম ও ক্যাম্পাসে তখনই চলে আসতো শুটে, সেটা রাত নেই সন্ধ্যার পর সন্ধ্যা গুরু, একটা বাসায় ও ভালো থাকতো, ওইখান থেকে গুরু চলে আসতো গুরু আমার প্রতি, মানে আমার জন্য যে সবকিছু করতে পারে ওর মাঝে এই মেন্টালিটিটা ছিল গুরু। আমি এটাকে বড় করে দেখলাম যে জীবনে পাশে যা ঘটে গেছে এটা না, ও আমার কাছে সে কেমন থাকে, আর এটা মানুষের প্রবলেম থাকতে পারে, যেহেতু আমি তাকে ভালোবাসি বলে ফেলছি গুরু, আমি আমার ভালোবাসা দিয়ে ওরে ঠিক করে ফেলব।
জীবনে কত যে দুঃখ লুকানো,
এই গান শুনে কি ধরনের কথা বলতেন
গুরু? ওকে আমি এটাই বুঝাইতাম যে আমার ভালোবাসা দিয়ে গুরু আমি ওকে
জয় করে নিব,
জয় করে নিব। তখন গুরু এইভাবে দুই মাস রিলেশন কন্টিনিউ করার পরে ছুটি হলো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হলো, ও বাসায় চলে গেল, আমিও বাসায় চলে গেলাম। তো গুরু ওর সঙ্গে আমার কথা হতো পজিটিভলি, তো কথা বলার মধ্যে গুরু একদিন ক্যাম্পাস সেটার এখান থেকে হাঁটতেছি, একটা ছেলে এসে ওর হাত টেনে ধরলো আমার সামনেই।
বলেন কি?
হ্যাঁ গুরু, একটা ছেলে এসে হাত টেনে ধরলো, তো বলতেছে বড় ভাই তুই আমার হাত ধরতেছিস কেন? এই ছেলেটা ছিল গুরু ওর ডিপার্টমেন্টের সেই ফ্রেন্ডটা যে টিএসসিতে ওর সঙ্গে ছিল, মাসুদ নাম। এই ছেলের সঙ্গে অনেকই গুরু ওর রিলেশন ছিল,
আমরা
চক্রব্যুহের মধ্যে আছি
গুরু, এটাই তো আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। তারপর তো গুরু ও মাসুদকে বললো যে ডিপার্টমেন্টের বড় ভাই, তখন আমি গুরু বুঝলাম ওর বিষয়টা হচ্ছে এই, ও ভালোবাসতো তোইতকে বাট ওর আম্মা এটা জোর করে ব্রেকআপ করার কারণে ও গুরু লাইফে কোনো স্টেবিলিটি খুঁজে পাচ্ছিল না, মানে ও স্টেবল না গুলো, ও যার সঙ্গে পারতো কথা বলতো বাট আর আম্মা ওকে ক্রিয়া দিয়ে মানে প্রমিস করাইছিল যে তৈরির সঙ্গে কথা বললে মারা যাবে, বাট গুরু ও তোহিতকেও ফোন দিত, বাট তৈরি অনেক ভালো ছেলে, তৈর তৈরিদের আম্মাকে প্রমিস করছে এই কারণে গুরু ওকে ফোন দিত না। তো গুরু এই ধরনের একটা কমপ্লিকেটেড
কাউকে মোট কথা মোটামুটি না করতে
পারছিল না। তো গুরু এই কথা বলার পরে আমি দুই মাস রিলেশন করার পরে আমি ওকে বললাম যে আসলে সম্ভব না গুরু আমার পক্ষে,
না ওকে বলেছেন যে স্বামীমা সম্ভব না গুরু, আমি থাকলে তো আপনাদের অন্য পরিস্থিতি করতাম তখন।
তো গুরু আমি স্বামীমাকে বলতেছি স্বামীমা এইভাবে সম্ভব না, কারণ এত বেশি কমপ্লিকেট কিছু নিয়ে চলা যায় না, কমপ্লিকেটেড কিছু নিয়ে। তো গুরু ওর প্রতি আমার আমার প্রতি যে ওর যে একটা পজিটিভ ফিলিংস এটা দেখতাম যে আমি যদি ওকে যখন ফোন দিই ও জিনিসটা রিসিভ করে এবং আমি ওকে যা বলতেছি ও তাই শুনে। তো গুরু এইভাবে বলার পরে তো আমি মনে করলাম গুরু যাই হয়েছে ও যেহেতু অনেক প্রবলেমে আছে আর আমি ওকে ভালোবাসি বলে ফেলছি, তো ওকে আমি অন্য ধরনের একটা বাইন্ডিংসে নিয়ে যাই যদি ও ঠিক হয়। তখন ওরে বললাম যে তুমি যদি আমার সত্যিই ভালোবাসো, আমি নিজেই বললাম গুরু ফিল করে, কারণ আমি দেখতেছি যে আমার ভালোবাসা মানুষটা অনেক বেশি প্রবলেমে আছে, তো ওরে বলি যে গুরু তুমি আমাকে বিয়ে করে ফেলো তাহলে হয়তো এই জিনিসটা সলভ হয়ে যেতে পারে। কারণ একটা মেয়ে ওর কিন্তু গুরু আমার প্রতি প্রচন্ড ভালোবাসার ফিলিংস কাজ করতো, যেমন আমি রাতে গুরু ও যে বাসায় থাকতো বাসার নিচে দিয়ে আমার ফ্রেন্ডদের নিয়ে খাইতে যাইতাম, গুরু ও জানলা দিয়ে মানে সারা আমি যতক্ষণ খাইতে যাইতাম মানে পলাশিতে যতক্ষণ রুটি খাইতে যাইতাম গুরু আমি তখন রাত দুইটা তিনটা, ও সারা রাত জেগে থাকতো গুরু, সারা রাত জেগে আমার সঙ্গে ফোনে কথা বলতো, প্লাস আমি যখন যা বলতাম গুরু ও সেই কাজটাই করতো। আমি যদি ওরে গুরু রাত আটটায় ডাকতাম ওর আন্টির বাসা থেকে, এই জন্য প্রচন্ড বকা খাইছে গুরু, ও রেগুলার চলে আসতো আমার কাছে ক্যাম্পাসে গুরু, ও প্রত্যেকটা দিন মানে বিকালে চলে আসতো এবং রাত নয়টায় আমার সঙ্গে খাওয়া দাওয়া করে একসাথে, তারপর আন্টির বাসায় যেত গুরু। এইভাবে চলার পরে তো আমাকে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব ক্যাম্পাস থেকে পড়ে। তো গুরু আমি বিয়ের কথাটা আমার ফ্রেন্ডদের জানাই দিই, টাস টাস ওদের জানাই দিই। তখন গুরু
বিয়ের ব্যাপারটা কত ক্যাজুয়ালি বললেন, ক্যাম্পাস ছুটির পর নীরবে ভাত খাবো এই টাইপের মনে হলো শুনে,
মানে গুরু আমি আসলে বুঝতেছিলাম না আমি ওই মুহূর্তে কি করবো। আমি মনে করতাম যে গুরু আমার আমাকে গুরু তো প্রচন্ড ভালোবাসতো এটা বুঝতাম এবং ও চাইতো আমার সঙ্গে থাকতে এটা বুঝতাম, বাট ও কোনো একটা কারণে পারতেছে না। তো আমি মনে করলাম যে গুরু ওকে যদি এই ধরনের, আর আমি তো গুরু ওকে মোটামুটি মুসজিদে কসম করে ফেলছি যে আমি ওর বাইরে কখনো যাব না, আর ও আমাকে এই ধরনের প্রমিস করলো। তখন গুরু আমি ওকে নিয়ে কাজী অফিসে বিয়ে করতে গেলাম আমার ফ্রেন্ডদের নিয়ে। তখন গুরু তাজ আমাকে প্রচন্ড ভালোবাসত আমার ভাইয়ের মতো, ও আমাকে ওইখান থেকে বারণ করলো যে বিয়ে করিস না। তো গুরু আমার ফ্রেন্ডরা আমাকে কাজী অফিসে ঢুকাই দিয়ে ওকে আর আমাকে ওর আব্বুকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আমার ফ্যামিলি থেকে গুরু কিছুই জানে না যে আপনার মেয়ে এরকম কাজী অফিসে একা একা বিয়ে করতে আসছে। তখন ওর আব্বু ওকে ফোন দিল, ও বলে যে না আমি বিয়ে করতে আসিনি আমি আমার আঙ্কেলের বাসায়। তখন গুরু আমার ফ্রেন্ড আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল যে তুই এইভাবে বিয়েটা করিস না, বিয়েটা করলে তোর অনেক বড় প্রবলেম হবে, তুই ইউনিভার্সিটিতে আসিস, তুই বোকা, তুই দুর্বল মেন্টালিটি, তুই কিছু বুঝিস না, তুই পরে এগুলো সাফার করবি। তো গুরু আমি তখন ওকে প্রচন্ড ভালোবাসতাম আর ও গুরু আমার জন্য সারা রাত জেগে থাকতো, আমি যখনই ফোন দিতাম গুরু একটা রিং বাজার আগে ফোন রিসিভ করতো, ইভেন গুরু সারা রাত জেগে থাকতো, ক্লাস করতো না গুরু ঠিক মতো, মানে প্রচন্ড কান্নাকাটি করতো যেটা ইমোশনাল যে বিষয়গুলো ছিল। এবং গুরু আমি ওকে যখনই ফোন দিতাম একটা মেয়ে গুরু আমার জন্য সবকিছু করতো, ও গুরু আমার জন্য ওর বাসা থেকে যে খাবার দিত পুরো খাবারটা নিয়ে আসতো, মানে অন্য ধরনের একটা রিলেশনশিপ ছিল। তখন গুরু আমার ফ্রেন্ডরা সবাই আমাকে কাজী অফিসে দিয়ে বেরোই চলে আসলে, তো আর আমি কাজী অফিসে থাকি। তখন বিয়েটা হয়ে যায় গুরু, কাজী অফিসের যে লোকজন ছিল ওরা বিয়েটা আমাদের করাই দেয়। তো গুরু বিয়েটা হয়ে যাওয়ার পরে তখন ওর বয়স হয়েছিল না, ওর বয়স 18 বছরের কম ছিল সার্টিফিকেটের যে বয়সটা, তো বিয়েটা হয় গুরু ওখানে ধর্মীয় মতে যে সরাটা আছে এটা হয় বাট কাবিনটা হয় না। তো গুরু বিয়েটা হয়ে যাওয়ার পরে ও বিয়ের পরের রাত পরের দিনই ওর মামা এসে ময়মনসিংহ ওর একটা আন্টির বাসা ছিল, মানে আন্টির বিয়ে ছিল, ওই বিয়ের অনুষ্ঠানে ওকে নিয়ে যায়। তো গুরু ওইখানে যে আমাকে রাতে মেসেজ টেসেজ করে কথা বলার চেষ্টা করে গুরু, এইভাবে মেসেজ বা কথা বললে তো দুই দিন পরে ওই বিয়ের ওইখান থেকে আসে, তো এসে আমাকে সন্ধ্যার সময় একটা মেসেজ দেয় যে আজকে আকাশের চারটা অনেক সুন্দর। তো গুরু আজকের আকাশের চারটা অনেক সুন্দর আমি বুঝতে পারি না, তো ওকে আমি বলি কি হয়েছে, তখন ও বলতো স্যার ঢাকার আকাশের চারটা অনেক বেশি সুন্দর। তো আমি তখনও বুঝতেছি না ও ঢাকা আছে, গুরু বিয়ের পরে কিন্তু ময়মনসিংহ চলে গেছে আর আমি কিন্তু হলে রইছি গুরু। তো ওর প্রতি আমার একটা কমিটমেন্ট ছিল যে
কয়েকদিন পর ফিরে আসছে,
দুই দিন পরে গুরু একটা বিয়ের অনুষ্ঠানে গেছে।
আচ্ছা আচ্ছা।
আর যেহেতু বিয়েটা আমাদের বিয়েটা ফ্যামিলিগত ভাবে হয় নাই, তো গুরু আমি ওকে যেতে দিই। আর ওর সাথে আমার কন্ট্যাক্ট চলতেছিল, আমার ফ্রেন্ডরাও সব কিছু জানতেছিল, মানে গুরু রিলেশনটা অন্যরকম, ও আমার জন্য সবকিছু করতো। গুরু রেগুলারলি আমার হল নিচে এসে বসে থাকতো, আমি আরো সময় না দিলেও সে বাসায় ফিরতো না, আমি নিজে তাকে দিয়ে আসতে হতো।
চাঁদের কথায় আসে,
তখন গুরু আমি ওকে বলতেছি কি হয়েছে, মানে আমি জিনিসগুলো বুঝতেছিলাম না। তখন ও বলতেছে বাইরে বেরো আকাশটা দেখো। তখন গুরু আকাশ দেখি সত্যি ঢাকার আকাশে অনেক বড় একটা চাঁদ উঠছে। তখন ওর বাসার নিচে যাই, ও বাসা থেকে দৌড়াই নামে রাত নয়টার দিকে। গুরু দেখা হয়, ওখানে কথা হয়, কথা হওয়ার পরে গুরু যেটা হয়
সুন্দর কথা,
হ্যাঁ ও আবার ওর আন্টির বাসায় থাকে গুরু।
সুন্দর কথা নয়টার সময় তখন তো বউ আপনার রাইট,
গুরু বাসার নিচে আসছে, ওই ধরনের কোনো তো সিচুয়েশন ছিল না।
আচ্ছা আচ্ছা।
তো ও চলে গেছে গুরু, এইভাবে কথা বলার পরে যেটা হয় গুরু বৈবাহিক রিলেশনটা হয়ে গেল। ও আমার প্রতি প্রচন্ড পজিটিভ, আমার রেজাল্ট দিল গুরু, আমি অ্যাটলিস্ট তখন তো পড়াশোনা করতাম না গুরু, কারণ আমি সারা রাত ওর সঙ্গে কথা বলতাম, ফোনে সারা রাত কথা বলতাম গুরু। তো আমি ফার্স্ট সেমিস্টারে একটা কোর্সে এত বেশি খারাপ করে ফেলি, আমার রেজাল্টটা খুব খারাপ হয় গুরু, এবং চরম খারাপ হয় গুরু, যেটা বলার মতো না। তো
বলেন কি হয়েছিল
গুরু, আমি ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্টে ফেল করি। তো গুরু এমন একটা কন্ডিশন ছিল যে আমাকে এটা সাপ্লিমেন্টারি দিয়ে পাশ করতে হবে, পরবর্তী সেমিস্টারে রান করতে হবে। তো গুরু ও নিজে অনেক ভালো স্টুডেন্ট ছিল,
বাসাতে খবর গেছিল
না গুরু, বাসা আমার বাসায় কেউই জানে না, আমার ফ্যামিলির কেউই জানে না। তো গুরু এই কাহিনী চলার পরে ওর সাথে গুরু আমার একটা বৈবাহিক রিলেশন হয়ে গেল, রিলেশনটা সেইভাবে চলতেছিল। গুরু ও আমাকে পড়াশোনার জন্য বললো যে যা কিছু হয়েছে পড়াশোনা করো, স্টেবল হও, লাইফে যা কিছু হয়েছে আমি ঠিক হয়ে গেছি। তো গুরু ও নিজেও পড়াশোনা করতো, আমাকেও রেসপায়ার করতো, আমি কারেন্ট সেমিস্টারে পড়াশোনা করতাম গুরু। কিন্তু আমার ডিপার্টমেন্টে যে একটা ফ্রেন্ড সার্কেল থাকে, আমার টোটালি সার্কেলটা ছিল না গুরু, কারণ আমি যতটা সময় ক্লাস করতাম ওই ক্লাসে স্টেবল ছিলাম না, আমি পুরাটা সময় দিতাম ওর পিছে। আর কলা ভবনে পড়তো পাবলিক এডে গুরু, ওর ক্লাস ক্লাস খুব কম থাকতো, প্রচন্ড ঘোরাঘুরি করতাম গুরু, ঢাকা শহরে এমন কোথাও নেই যে তাকে নিয়ে ঘুরতাম না, আর সারা রাত দিন গুরু সবসময় ঘুরতাম। আর ও আর আন্টির বাসায় থাকতো গুরু, আন্টির বাসায় রেগুলার রাত নয়টার আগে কোনোদিনও ফিরতো না, এবং এর জন্য ওর আন্টি আরো প্রচন্ড বকা দিত। আর গুরু মানে ক্যাম্পাসে থাকলে যেটা হয় সে সারাদিন আমার সাথে পড়ে থাকতো সবকিছু ছেড়ে দিয়ে। তো গুরু ফার্স্ট ইয়ারটা এইভাবে ওভারকাম হয়ে যায়। যখন সেকেন্ড ইয়ারে উঠি তো আমি আমাকে বলে যে আমি এই ডিপার্টমেন্টে পড়বো না। তো আমি বললাম কেন ডিপার্টমেন্টে পড়বো না, বলে যে এই ডিপার্টমেন্টে আমার একটা ব্যাড রেকর্ড আছে মাসুদ। তো গুরু এর মধ্যে ইতিমধ্যে মাসুদের সাথে আমার জ্ঞানজাম হয়, কারণ আমি জানতে পারি মাসুদের সাথে রিলেশন ছিল, মাসুদ সিম ক্রিয়েট করার চেষ্টা করে, আমি মাসুদকে মারি, যার কারণে গুরু হ্যাঁ গুরু আমি মারি মাসুদকে। আর গুরু সাইদুলের সাথে কিন্তু আমার প্রচন্ড একটা ঝগড়া হয়ে যায়, ইভেন সাইদুল আমাকে বলে যে তুই গোপালগঞ্জ বাসা, তোকে এখন কিছু বলতেছি না, ছাত্রদল আসলে ওর বাড়ি নরসিংদী,
মানে
তোকে গুলি করে মেরে ফেলবো।
আর মাসুদ
হ্যাঁ গুরু
ওকে আপনি মারেন?
হ্যাঁ ওকে আমি মারি, কারণ ও আমার সামনে, আমি শামিমাকে নিয়ে ঘুরতেছিলাম, তখন ওর হাত ধরে টানাটানি করে কুকুরের মতো ব্যবহার করে, তখন শামিমা গুরু বলে যে আমরা বিয়ে করছি, তাও মাসুদ বিশ্বাস করে না, মাসুদ ওর জন্য এতটাই পাগল ছিল।
তখন কি ঘরে মারলেন
গুরু? ওকে হাত দিয়েই মারি,
নিজেই
মারি। তখন গুরু ওর ডিপার্টমেন্টে সবাই আমার এগেনস্টে চলে যায়, ইভেন স্বামীমারে আর আমার একা করে দিয়ে ওর ডিপার্টমেন্টে সবাই মাসুদের পক্ষ নেয়।
এভাবে তো আপনি এরকম তো ছিলেন না তাই তো?
না না গুরু আমি তো এরকম ছিলাম না গুরু, আমি টোটালি কোন জগতে চলে গেছি, আমি হারা গেছি গুরু, আমি নিজেকে বুঝতাম না তখন। তো গুরু যাই হোক, এইভাবে চলার পরে ফার্স্ট ইয়ারটা সেকেন্ড সেমিস্টারটা রেজাল্ট করে মোটামুটি ইয়ারটা কমপ্লিট করি। তো গুরু আমাকে বলে যে আমি পাবলিক এডে পড়বো না, আমি যেহেতু লতে পড়ার চেষ্টা করবো আমি রিয়ার্ড দিব। তো আমি বলি ডিপার্টমেন্ট ছাড়ার দরকার নাই, তুমি রিয়ার্ড দাও। তো গুরু এই সাথে সাথে ও রিঅ্যাডমিশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু গুরু ওর সিরিয়ালটা ভালো হয় না। তো গুরু তখন লাইফটা এমনভাবে কাটতো যে ক্লাসগুলো করতাম, কিন্তু গুরু আমার ডিপার্টমেন্টে ওই ধরনের ফ্রেন্ড, ইউনিভার্সিটিতে পড়তে হলে ফ্রেন্ড সার্কেল লাগে, একটা গ্রুপ লাগে, এই ধরনের যে স্টেবিলিটিটা ছিল না। তো গুরু এমনভাবে চলতো সব কিছু যে সারাদিন সারা রাত দুজন একসাথে পড়ে থাকতাম, আর যতটুকু সময় পেতাম পরীক্ষার আগে পড়তাম। তো গুরু এইভাবে চলার পরে ওর সঙ্গে গুরু আমার খুব চরম রিলেশন, ওর জন্য আমি সবকিছু করি, আমার জন্য সবকিছু করে। তো গুরু রিলেশনের সর্বপ্রথম একটা সমস্যা হয়, ও ওর সঙ্গে গুরু আমি যে ও আর আন্টির বাসায় থাকতো, তোর আন্টি আর একটা বিয়ে ঠিক করে ফ্যামিলিগত ভাবে, এই কারণে গুরু ওর বাসাটা ফেলে দিয়ে কুয়েতমূর্তি হলে উঠে যায়। তো গুরু হলে উঠলে ওর আন্টির বাসা থেকে ও রাতে আমার সঙ্গে থাকতে পারতো না, বাট গুরু দুইটা রাত ও হলে বাসার কথা বলে, মানে হলে থাকবে বান্ধবীদের কাছে এই কথা বলে দুইটা রাত আমার সঙ্গে স্পেন্ড করে। বাট গুরু ওর সঙ্গে আমার ম্যাক্সিমাম টাইম এই দিনেই থাকা হতো।
কোথায়?
গুরু আমার একটা রিলেটিভের বাসা ছিল ওইখানে, আর ম্যাক্সিমাম টাইম হোটেলে স্বামী স্ত্রী হিসাবে গুরু। আর এটা সপ্তাহে গুরু কমপক্ষে উইকে দুই তিনবার ও থাকা হতো।
কাগজপত্র ছিল সাথে?
হ্যাঁ গুরু কাগজপত্র ছিল, এই কারণে প্রবলেমটা হতো না।
হয়নি কোনোদিন?
হয়েছে গুরু, বাট প্রবলেমে পড়িনি যেহেতু কাগজপত্র ছিল। হ্যাঁ গুরু লিগালিটি ছিল, এই কারণে কিছু ওই দিকটা আমি জানি।
পুলিশ রেড দিয়েছে দে ধরেছে এরকম?
পুলিশ না গুরু, স্থানীয় লোকজন একদিন ওরে আমারে ধরে। তো গুরু আমার আঙ্কেল পাওয়ারফুল ছিল, আঙ্কেলটা ফোন করে আমাদের খুব বকা দিয়ে সারাই দেয়। তো গুরু এইভাবে ওর সঙ্গে আমার সবকিছু চলতেছিল। মাঝে দেখি গুরু ও কেসটা বললা গুরু, তারপরে ও আমার সঙ্গে
প্রথম একসাথে থাকা কোথায়?
প্রথম একসাথে থাকা গুরু কোন একটা হোটেলে।
কিভাবে পরিচয় দিলেন? ভয়টা লাগতেছিল ঢোকার সময়?
জি গুরু ভয় তো কাজ করতেছিল, বাট তারপরেও একসাথে থাকতে হবে যেহেতু বিয়ে করছি গুরু, স্বামী স্ত্রী পরিচয় দেই যেটা থাকা হয়।
বিয়ে করছেন স্বামী স্ত্রী একসাথে থাকতেই হবে এমন কোনো কথা নেই, যাই হোক থাকার প্রয়োজনীয়তা বোধ করছিলেন
গুরু।
এবং এই একসাথে থাকার ব্যাপারে বেশি প্রণোদনা কে তৈরি করতো?
গুরু আমিও বলতাম ও বলতো।
ভিতরে যখন গেলেন তখন ভয় করছিল নিজের নাম ডিটেইলস এগুলো লিখতে বা কিছু?
না গুরু ভয় করতেছিল না, কারণ ওরে তো আমি প্রচন্ড ভালোবাসি, আর তো আমার ওয়াইফ গুরু, আমার তো বৈধতা আছে।
তারপরে যে তো ওই লেভেলের ম্যাচুরিটি নাই, ম্যানেজ করতে পারবো কিনা
গুরু। আমার এইটুকু বিশ্বাস ছিল যে আমি যদি ঢাকায় প্রবলেমে পড়ি আমার মানে যে
টাটা টাটা যারা আছে তারা
বাঁচায় দিবে গুরু, এইটুকু ই ছিল।
তারপরে ফাইনাল রুমে গেলেন।
হ্যাঁ
কেমন মনে হচ্ছিল অনুভূতিটা
গুরু? অন্যরকম একটা ফিলিংস যে আমার ওয়াইফের সঙ্গে আমি রুমে আসছি গুরু, এটা বলে কোনোদিনও বোঝানো যাবে না গুরু।
তারপরে রুমে ঢুকে গেলেন, তখন কি মনে হচ্ছিল যে নিজেদেরই একটা আলাদা সংসার?
জি গুরু এরকম মানে নিজেদের সংসারটা তো গুরু সেই ফার্স্ট সেমিস্টার থেকেই শুরু করে দিছি, ওর সাথে তো গুরু রিলেশন করে দুই মাস পরে বিয়েটা হয়ে গেছে। আর বিয়ের পর থেকে তো গুরু মানে কি বলবো, ওই আমার পৃথিবী, সারা রাত দিন আমার কাটে ওরেনি, আমি তো ক্যাম্পাসে পড়াশোনা।
অনেকে থাকে না যে রুমে, যেহেতু প্রথম আপনারা একসাথে আলাদা হয়ে থাকার সুযোগ পেলেন, রুমের দরজাটা লাগিয়ে দিয়ে প্রথম কপালে চুমু, মানে পৃথিবী পৃথিবী আপনার কপালে প্রথম চুমু দিল আর কি।
এইগুলো তো গুরু অন্যরকম গুরু। ওর সঙ্গে আমি যখন রুম থেকে বেরোতাম গুরু, ও আগে ব্রোকা পড়তো না আমার সঙ্গে রিলেশনের আগে, বাট আমার সাথে যেদিন থেকে রিলেশন হয়েছে আমি আর প্রথম শর্ত দিছি যে তুমি ব্রোকা পড়তে।
বর্ণনা একটু দেন তো আপনার পৃথিবী
গুরু। আমার পৃথিবীটা ছিল এইরকম যে আমার সকালে ঘুমটা ভাঙতো ওর
ফোন। না না পৃথিবীটা মানে দেখতে তার বর্ণনাটা একটু দেন
গুরু। ও গুরু অনেক বেশি সুন্দর ছিল, আর গুরু এত বেশি ইনোসেন্ট গুরু, ওরে দেখলে
মানে ইনোসেন্ট কথাটা পর্যন্ত 175 বার বলেছেন আপনি
গুরু। ওর মানে
এটা বুঝে গেছি আমরা ছোট মোটামুটি যে ইনোসেন্টের মোটামুটি একটা দিব্বা এটা।
জি গুরু ওর হাসিটা গুরু, ওর মুখে একটা ন্যাচারাল হাসি আছে,
এটা এটা মিনিমাম 73 বার বলছে
গুরু।
ওভারঅল বর্ণনা একটু দেন তো আপনার পৃথিবী দেখতে কেমন
গুরু। ও ছিল হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি, আর গুরু ও দেখতে মানে এত বেশি সুন্দর ছিল যে গুরু মানে চাঁদের মতো ওর মুখ গুরু। আর এমন ছিল গুরু ওর মুখের হাসি, যে ওর যে হাসিটা গুরু মানে ওর ও সবসময় হেসে থাকতো গুরু। আমার ফ্রেন্ডরা ওকে বলতো যে ন্যাচারাল হাসি, মানে গুরু ওর মুখে হাসলে টোপর পড়ে, আর গুরু অলওয়েজ হাসতো, মানে ওকে যদি আপনি মারেনও গুরু ও তখনও হাসবে, মানে অটোমেটিক গুরু, ওরে আপনি যাই করেন না কেন হাসবে।
Baby, I love you. Baby, I love you. Baby, I love you so. Baby, I love you. Oh, I love you. I love you. I love you so. Baby, I love you. हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है, धड़कनों को तुझसे ही दरकार है, तुझसे राहते तुझसे चाहते। हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है।
Shah Marine and Business Institute is providing the best world-class maritime education in Bangladesh. First academic route to join Merchant Navy, largest upcoming campus, partnership with South Shields Marine School, UK. Guaranteed job placement. Admission going on for the fifth batch. SMBI.
Pranab, Bhalobashar Bangladesh.
তো গুরু ফার্স্ট ইয়ারে আমার রেজাল্টটা বেশি ভালো করতে পারি না, ও নিজের রেজাল্টটা চরম খারাপ করে। তখন গুরু সেকেন্ড ইয়ার থেকে সবকিছুর পাশাপাশি পড়াশোনাটা চরম ভাবে শুরু করি আবার। তো গুরু একটা পজিশন থেকে পড়াশোনা থেকে হারাই গেলে তারপরে পড়াশোনায় ফিরে আসতে অনেক সময় লাগে। তো গুরু সেকেন্ড ইয়ার থেকে আমি রেজাল্টটা মোটামুটি একটা পজিশনে আসে। আগে গুরু যে সিচুয়েশনটা ছিল সেটা ছিল না, ও নিজেও পড়াশোনা করে কিন্তু ও গুরু ডিপার্টমেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মাসুদের কারণে। ওর ডিপার্টমেন্টের পোলাপান ওকে সেইভাবে নিত না। বাট গুরু সত্যি কথা বলতে কি গুরু আমাকে পাওয়ার পরে ওর লাইফে কি ঘটছে কি না এটা না, গুরু ও সবকিছু ভুলে আমার লাইফে চলে আসে। আমি যেটা চাইছিলাম গুরু আমি অ্যাটলিস্ট আমার ভালোবাসা দিয়ে ওকে সেইভাবে করে নিই গুরু। ওর মাঝে প্রবলেমগুলো ছিল না এবং ওর টোটাল পৃথিবীটাই ছিলাম আমি। তখন আমি ওকে যা বলতাম ও তাই করতো গুরু। ইভেন আমি যদি রাগ করতাম গুরু সে কান্নাকাটি করে আমার হলের নিচে এসে বসে থাকতো, যেটা গুরু ছিল ওর জন্য গুরু। আমি ওকে যখন ফোন দিতাম গুরু আমি ওকে রাতে সারা রাত আমি রাতে যে টাইমটাই ফোন দিতাম গুরু সেই টাইমটাই ফোন ধরতো। ইভেন আমি ওকে যখন ডাকতাম ও সেই টাইমে আসতো গুরু আমার প্রতি পজিটিভ। বাট গুরু আমি যেটা আমার না বললেই নয়, আমি যেহেতু গুরু ওর লাইফের অনেক কিছু দেখছি নিজের চোখে বা আমি ওর মাধ্যমে ওর সম্পর্কে সবকিছু জানলাম, তখন গুরু আমি ওকে অনেক ভালোবাসতাম। বাট গুরু ওকে আমি প্রচন্ড শাসন করতাম, যেটা গুরু ওর দ্বারা আমি চাইতাম না যে সিঙ্গেল মিস্টেক হোক ওর লাইফে। যেহেতু আমি ওর লাইফে জড়াই গেছি গুরু আর ওর বাবা মারও একমাত্র সন্তান, আমি চাইতাম না যে গুরু ওর লাইফে আর কোনো ভুল করুক। তো গুরু এইভাবে চলার পরে রিলেশন সবকিছুই ঠিক আছে, পড়াশোনা করতেছি। তো গুরু ওর লাইফে ফার্স্ট আমার কাছ থেকে যে কষ্টটা পাই গুরু, আমি এরপরে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে যে ছুটিটা হয় এই ছুটির সময় আমি একদিন আগে ঢাকা থেকে চলে আসি। তো গুরু ও ছুটিতে ঢাকায় চলে আসে, ও যেখান থেকে আমাকে ভুল বোঝা শুরু করে গুরু, আমি একটা বই কুরিয়ার করতে নীলক্ষেত যাই, আমার দুলাভাইকে একটা বই কুরিয়ার করি। তো গুরু ওইখানে ওর যে ফোন নাম্বারটা সেম নাম্বারেরই একটা ফোন নাম্বার, দুইটা ডিজিট পরিবর্তন, শুধু লাস্টের ডিজিটটা পরিবর্তন, ওরটা 705 ওটা 707। তো একটা ব্রোকাপড়া মেয়ে ওর মতো ব্রোকাপড়া, তো সে ওই ওইখানে একটা কুরিয়ার করতে আসে। তো গুরু আমার কৌতূহল জাগে যে মেয়েটা ওর কোনো রিলেটিভ কিনা, কারণ একই নাম্বার। তখন আমি ওই নাম্বারটা একবার দেখলেই হয়ে যায়। তো গুরু ও ঢাকা আসি নাই, আমি হল থেকে ওই মেয়েকে একটা টেক্সট করি যে আমি রুবেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তুমি কি শামিমার কেউ হও। তো গুরু আমার মাঝে এতটা স্বচ্ছতা ছিল গুরু, আমি আমার এয়ারটেল সিমটাই মাই এয়ারটেল মাই অ্যাকাউন্ট খুলে দিলাম যে ও দেখতে পারে গুরু আমি কাকে ফোন দিই এবং আমি কার সঙ্গে কথা বলি। ইভেন ওর নাম্বারটা আমি এটা করে নিলাম, কারণ ও কাকে ফোন দেয় কাকে টেক্সট করে ওর কোনো বয়ফ্রেন্ডকে বা এইগুলো করে নাকি ও দেখতে পারবে। তখন গুরু ও ক্যাম্পাসে এসে জিনিসটা দেখলো যে আমি এক মিনিট কথা বলছি। তো গুরু আমি কার সঙ্গে কথা বলছি ও প্রচন্ড ভেঙে পড়লো, দেখলো যে আমি একটা মেয়ের সঙ্গে এক মিনিট কথা বলছি। বাট গুরু সেই মেয়েটা ওকে বলতেছিল আমি ওর কথা জানি।
মেয়ে কিভাবে বুঝায় গেল?
মেয়ে কিভাবে গুরু, তো আমার ডায়াল লিস্টে সবকিছু দেখতো আমি কাকে কাকে ফোন দিই।
ঠিক আছে, বাট ওখানে তার মেয়ে লেখা নাই, 707 লেখা
আছে। 707 ওই নম্বরে কল দিছে গুরু,
আমি কাকে মেয়ে রিসিভ করেছে।
তখন গুরু ও ভাবছে মেবি আমি মেয়ের সাথে রিলেশন করি। বাট গুরু ব্যাপারটা কিন্তু আমি ওর প্রতি ওরে জানার জন্যই করলাম। তখন গুরু কান্নাকাটি করে বাসায় চলে গেল এবং প্রচন্ড কষ্ট পেল, প্রায় এক সপ্তাহ ভাত খেলো না আমার যেটুকু জানা। গুরু বাসা থেকে
কম খেয়েছে, ভাত বাদ দিয়ে অন্য কিছু খেয়েছে,
গুরু প্রচন্ড কষ্ট ছিল, গুরু প্রচন্ড শুকাই গেল। কিন্তু গুরু আমি তো কোনো ভুল করিনি, আমার ভিতর অনেস্টিটা আমার মাঝে ছিল। তো গুরু ক্যাম্পাসে আসলো এক সপ্তাহ পরে, আসলে গুরু আমি ওরে আমার ফ্রেন্ডদের নিয়ে এত বুঝাইলাম, গুরু ও শুধু কান্নাকাটি করে বুঝে না। তখন গুরু আমি ওর কাছে এত ভাবে ক্ষমা চাওয়ার সর্বোচ্চ লেভেলের গুরু যে ক্ষমাটা আছে সেই ক্ষমাটা চাইলাম। আমি ইভেন সেই মেয়ে ওকে বললো যে ভাই আমার সঙ্গে প্রেম করার জন্য না, জাস্ট তোমার কথা জানার জন্য আমাকে ফোন দিছে। বাট গুরু ও অনেক কষ্ট পাইলো, কষ্ট পাওয়ার পরে গুরু ও কখনো নৌকায় ভ্রমণ করি নাই আমি জিনিসটা জানতাম, কারণ ঢাকায় বড় হয়েছে গুরু। আমি ওকে বুড়িগঙ্গাতে নিয়ে গেলাম, তো নিয়ে যে গুরু ওরে আমি নৌকায় ঘুরালাম, দেখলাম যে ওই একটু অ্যাবনর্মাল হয়ে গেছে গুরু। নৌকায় ঘোরার পরে আমার কাছে ছবি আছে গুরু, আমি ছবি তুললাম ক্যামেরা দিয়ে। গুরু ফিরে আসলো আমার লাইফে, মানে কান্নাকাটি করে ফিরে আসলো। ফিরে এসে ও বুঝতে পারলো যে গুরু আমি আসলে ভুলটা করি নেই। তখন গুরু এইভাবে সবকিছু চলতে থাকলো রিলেশন। তো গুরু সবকিছু চললেও ও আমার প্রতি প্রচন্ড পজিটিভ ফিলিং ছিল, গুরু আমাকে প্রচন্ড ইন্সপায়ার করতো সবকিছু। গুরু আমার ইয়েটা গুরু রেজাল্টটা ভালো হতে শুরু করলো। গুরু এইভাবে চলার পরে 5 মাস আগে আজ থেকে আমি দেখতেছিলাম যে ও ফেসবুকে আরেকটা হিন্দু ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, তার সঙ্গে চ্যাট করে। তো চ্যাট করলে সে ওকে একটু ক্রিটিক্যাল কথা বলতেছে, ও তাকে বলতেছে। তখন আমি ওর ওই ফ্রেন্ডটাকে ব্লক করে দিবেন গুরু। আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটা ছিল ও জানতো, আর ওর যে ফেসবুকের পাসওয়ার্ডটা ছিল।
ক্রিটিক্যাল কথা কেমন, যে তোমাকে এই শাড়িতে খুব ভালো দেখাচ্ছে?
না না, এগুলো না। আর ফ্রেন্ড ওকে বলতেছে তুমি তো অনেক জ্ঞানী, আর ও আর ফ্রেন্ডকে বলতেছে তুমি তো ভরা মানে খালি কলস, তুমি বাজো বেশি। পুরো আমি ওকে এতটা বেশি ভালোবাসতাম গুরু, আমি এইগুলো সহ্য করতে
পারতাম।
ব্লক করে দিছি গুরু। ব্লক করে দিলে ও আমাকে বলতো যে তুমি এতটা রেস্ট্রিক্টেড করে রাখো কেন। গুরু মেইন সমস্যাটাও তো ও এতটা রেস্ট্রিকশন পছন্দ করতো না। বাট গুরু আমার লাইফ যেখানে ওই আমার একমাত্র বন্ধু, ওই আমার সব। তো গুরু আমি চাইতাম যে ওর লাইফটাও আমি শুধু থাকি। গুরু আমি পৃথিবীর একমাত্র ফ্রেন্ড, আমার কাছ থেকেও সব ধরনের সহযোগিতা পাবে। তো গুরু এইভাবে চলার পরে ওর সঙ্গে আমার পার উইকে 2 দিন একসঙ্গে থাকা হতো কন্টিনিউসলি।
থাকা বলতে একসাথে থাকা, হোটেলে বাইরে?
হ্যাঁ গুরু, হোটেলে, আমার রিলেটিভের বাসায়। তারপরে গুরু প্রত্যেকদিন রাতে গুরু একসঙ্গে দেখা করতাম, একসঙ্গে খাইতাম।
এই থাকাটা মানে বহুদিন তো একসাথে আপনারা?
জি গুরু।
আকর্ষণটা পরের দিকে কোন দিক থেকে বেশি আসতো
গুরু? ওরে আমি বললেই ও কখনো না করতো না গুরু। ওরে আমি ও আসতো কাছে, এইখানে কোনো প্রবলেম ছিল না। প্রবলেম না থাকার কারণে গুরু আমি ওকে প্রচন্ড ভালোবাসি, ও আমাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু গুরু রাগটা আসতো মাঝে মাঝে, যদি আমার কোনো কথা না শুনতো গুরু আমি রাগ করতাম। রাগ করে গুরু আমি ওকে একটু বেশি শাসন করতাম। এইভাবে চলার পরে গুরু সবকিছুই ভালোভাবে ছিল। গুরু আমি রেজাল্ট অনেক ভালো করি, লাস্ট সেমিস্টারে আমি রেজাল্টটা ফিরে আসি, পড়াশোনায় যেটা বলে ফিরে আসি গুরু, আমি রেজাল্টটা ভালো করি, ও আর রেজাল্টটা ভালো করে। তো গুরু এর মধ্যে ওর গত সেমিস্টারে অ্যাকাউন্টিং ছিল, তো ওতে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না। তো গুরু আমি ওর অ্যাকাউন্টিং পড়াই। তো পরীক্ষার দিন রাতে গুরু কনফিডেন্সটা পাস ছিল না ও অ্যাকাউন্টিংটা পরীক্ষা দিতে। তো গুরু আমি সারা রাত ওকে নিয়ে একসঙ্গে থাকি, ওরে সারা রাত অঙ্ক করাই, যে অঙ্কগুলো সারা রাত করাইছি গুরু এটাই পরীক্ষাতে আসছে। তারপরেও গুরু ও পরীক্ষায় ভালো করতে পারিনি। তো গুরু এইভাবে চলার পরে ওর আর আমার মাঝে মাঝে ঝগড়া হতো গুরু। ঝগড়া হলে ও ফেসবুকে এমন এমন পোস্ট দিত, ওর ফেসবুকে এখনো পোস্টগুলো আছে, যদি তোমার মন কাটে তুমি ফিরে এসো গুরু। একদিনও কথা না বলে থাকতাম না। আমাদের প্ল্যানটা এরকম ছিল যে গুরু এইভাবে কোনো কমপ্লিকেটেড রিলেশনশিপ ছিল না, তার সঙ্গে আমার ঝগড়া হলে সবকিছু মিটে যেত গুরু। লাস্ট ও বাসা থেকে আসে গত মাসের 14 তারিখে গুরু, আমরা সারা রাত একসঙ্গে থাকি।
গত মাস বলতে আগস্টের 14?
জি গুরু।
একসাথে ছিলেন কি হোটেলে?
জি গুরু, আগস্টের 14 তারিখে থাকি গুরু। এর মাঝে আমার আম্মা কিন্তু বাসা থেকে, ওই আমার আম্মাকে ফোন করে রিলেশনশিপের কথা সবকিছু
জানিয়ে দেয়।
তো গুরু এটা প্রায় 1 বছর আগে আমার আম্মা জানাই দেয় গুরু। আমার রিলেটিভ হসপিটালে ছিল, তখন বাসায় আসতো গুরু, মানে হসপিটালে এসে সবাই সেবা যত্ন করছে। আমি আমার যেসব আত্মীয় ঢাকা আসতে গুরু তাদের সঙ্গে ওদের পরিচয় করার দেওয়ার চেষ্টা করছি। আর ওর ডিপার্টমেন্টের সবাইও জানে গুরু আমরা বিবাহিত, ও জানে। তো গুরু গত মাসের 14 তারিখে ও ক্যাম্পাসে এসে 5 তারিখে, তো 5 তারিখে আসলে ওদিনকে সারা রাত দুজন একসঙ্গে থাকি। তো গুরু ওর আসার কথা ছিল 3 তারিখে, কিন্তু ও বাসায় যেয়ে একটু চেঞ্জ হয়ে গেছে গুরু, আমার সঙ্গে সেভাবে কথা বলতেছিল না। ওর মাঝে হঠাৎ করে গুরু একটা চেঞ্জ। তো চেঞ্জটা গুরু কি আমি
বিয়ের কতদিনের মাথায়?
এটা প্রায় 2 বছর গুরু।
2 বছর এভাবেই চলছে? 2 বছর, রাইট?
জি গুরু। তবে ওর সঙ্গে আমার মাঝে মাঝে কথা কাটাকাটিও তো ঝগড়া হতো গুরু। তো গুরু এইভাবে চলার পরে 5 তারিখে গুরু সারা রাত একসঙ্গে থাকি। একসঙ্গে থাকলে গুরু ওর কাছ থেকে যে ধরনের রেসপন্সটা পাওয়ার দরকার গুরু, এই ধরনের রেসপন্সটা আমি পাই না
একসাথে থাকার সময়।
একসাথে থাকার সময় তো আমাকে বোঝায় যে গুরু অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত হয়ে বাসা থেকে আসছে।
কতদিন পর
এটা গুরু? 1 মাস পরে, মানে গত মাসের 5 তারিখে আগস্টে। তো গুরু বাসা থেকে আসছে, ও আমাকে বোঝাচ্ছিল যে অনেক টায়ার্ড, তাই ওর কাছ থেকে আমি ওই ধরনের রেসপন্সটা পাচ্ছিলাম না গুরু। তারপরে স্বাভাবিক একসঙ্গে ছিলাম। তো গুরু আমাকে বোঝাচ্ছে যে রুবেল লাস্ট আমার রেজাল্টটা ভালো হয় গুরু, কয়েকটা সেমিস্টারে আমি মানে টোটাল 4টা সেমিস্টার রেজাল্ট পাই। তো গুরু 4টা সেমিস্টারের মধ্যে প্রথম 2টা খারাপ করলে আমি পরের 2টা ফিরে আসি এবং ভালো করি গুরু। যেটা ভালো করার পরে গুরু আমার স্বপ্ন ছিল আর ওর স্বপ্ন ছিল যে ও ম্যাজিস্ট্রেট হবে, আমি এসপি হবো, তারপরে গুরু ওর বাসায় রিপ্রেজেন্ট করবো, ও যে তোর বাবা মার সন্তান সবাই মেনে নিবে। তো গুরু এর মাঝে যেটুকু সমস্যা ওর যে ফ্রেন্ডকে আমি ব্লক করে দিই, তো ও গুরু ওর যে সিমটা আমার সঙ্গে কথা বলতো এই সিমটায় কথা বলতো, কিন্তু একদিন রাতে গুরু আমি একটা জিনিস একটা প্রবলেম ধরতে পারি গুরু, একটা প্রবলেম ধরতে পারি যে ও আর প্রাক্তন একটা সিম খুলে আমি ওরা বলতেছি আজকে হলে তাস খেলবো ফ্রেন্ডের সাথে, আমি আমার রুমে আর তাস খেলতাম, তো তুমি ঘুমাই যাও। তো গুরু আমি যখন এটা বুঝতে পারি যে আমি ঘুমাই যাচ্ছি, মানে ওরে বলছি আমি তাস খেলবো, আমি ও ঘুমাবে, তখন ও আমারে বললো যে গুরু আমি ঘুমাই যাচ্ছি, সবচেয়ে জীবনে গুরু কষ্ট পাই আমি জীবনে সবচেয়ে বেশি ওই দিন। গুরু আমি 10 মিনিট পরে আমার ফ্রেন্ডের ফোন দিয়ে দেখি ওর প্রাক্তন একটা সিমে ওয়েটিং। গুরু আমার আমি তখনই গুরু পাগলের মতো হয়ে আমি লুঙ্গি পরাছিলাম গুরু, আমি ওই অবস্থায় আমার হল থেকে বেরোয় গুরু আমি সুপিয়া কামাল হলে, ও তখন সুপিয়া কামাল হলে থাকে, আগে থাকতো কুয়েতপট্টি হলে, আমি গুরু সুপিয়া কামাল হলে দিতে চলে আসি, বাট ও গুরু অস্বীকার করে সবকিছু যে ওর এই সিমটা অনেকে বাসায় ফেলে আসছে। গুরু আমাকে প্রাণ শরীফ নিয়ে এসে প্রমিস করে যে গুরু ও এই কাজটা করি নেই, ওর ফোনে সিমটা হারাই গেছে, হয়তো অন্য কেউ করছে। গুরু আমাকে প্রাণ শরীফ এই প্রমিসটা করে গুরু আগে একদিন ওর অ্যাকাউন্টিং পরীক্ষা দেন গুরু, ওই যে আমি যে একটা মেয়ের সঙ্গে 1 মিনিট কথা বলছিলাম, এই যে একবার কোরআন শরীফে প্রমিস করে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, ইভেন আমাকে দেও করায় যে আমি ও মরে গেলেও কোনো মেয়ের দিকে তাকাবো না। আর গুরু আমার তো ওর বাইরে আমার পৃথিবীটাই নেই, তো আমি ওর বাইরে কেন আমার পৃথিবীতে তাকাবো। তখন গুরু যাই হোক ও সারা রাত আমার সঙ্গে থেকে গুরু ওর অ্যাকাউন্টিং ক্লাস করতে আসে, ওরে আমি ক্লাসে পাই না, ক্লাসে না পাইলেও কোথায় গেছে গুরু, ওর ডিপার্টমেন্টের সেই ছেলেটা মাসুদকে নিয়ে ও লালদার কেল্লায় ঘুরতে গেছে। গুরু আমি এটা শুনে মানে এতটা অবাক হয়ে যাই গুরু, আমি বুঝতে পারি না, তারপরে আমি ওরা ক্ষমা করে দিই। যখন ওকে আমি এইগুলো বলি গুরু আবার কোরআন শরীফ এনে আমাকে প্রমিস করে যে ও মাসুদের সঙ্গে ছিল না, ওর আন্টির বসায় ছিল।
কোরআন শরীফ কয়বার ধরলে পর্যন্ত তাহলে?
3 বার গুরু।
আর মসজিদের কাছে যাওয়া কয়বার?
1 বার গুরু। এইগুলো মানে ওর সঙ্গে আমার জ্ঞানজাম হইলে গুরু এই ধরনের একটা রেফারেন্স উল্লেখ করতো, আর গুরু আমি এইগুলো অনেক ভয় পেতাম, আর আমার দুর্বলতার সুযোগটা নিত,
জানতো যে আপনি প্রচন্ড রকমের ধার্মিক আস্তিক একটা ছেলে
গুরু, জানতো যে আমি এইগুলো অনেক ভয় পেতাম,
মসজিদ
এগুলো আমি অনেক অনেক বেশি মানি, ও এটা জানতো।
এখন কি মানেন না নাকি?
জি গুরু এখনো মানি।
কেমন মানেন?
গুরু আগের চেয়ে অনেক বেশি মানি এখন গুরু, আমার লাইফে তো একমাত্র সৃষ্টি করতো তা আমার পাশে কেউ নেই। তো গুরু এইভাবে চলার পরে গুরু আমি অনেক কষ্ট পাইছি ওর কাছ থেকে গুরু, ও প্রায় এই ধরনের জিনিসগুলো করতো গুরু। তো গত মাসের 14 তারিখে সারা রাত আমরা দুজন একসঙ্গে ছিলাম, তো গুরু এই 5 তারিখ থেকে যে 14 তারিখ এটা যদি ব্যাফারাল টাইম হতো ওর তো শোয়া হতো, তো গুরু আমরা নর্মালি 3-4 রাত একসঙ্গে থাকতাম, বাট এই টাইমটাই ও আমাকে এটাই বোঝালো গুরু লাস্ট সেমিস্টারে আমি এত বেশি পড়াশোনা করি গুরু, আমার টার্গেট থাকে যে আমার ডিপার্টমেন্টে ওয়ান অফ দ্য টপ পজিশন, যেহেতু গুরু আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইসে পড়ি, আমার ওয়ান অফ দ্য মানে একটা 5টা সেলের মধ্যে গুরু আমার থাকতে হবে। তো গুরু আমি এই অনুযায়ী পড়াশোনা করি, তো লাস্ট মাসের 14 তারিখে গুরু সারা রাত দুজনে একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকার পরে গুরু ও আমাকে পড়াশোনার জন্য বেড ডাল হোক ও বিভিন্ন ধরনের সাপোর্ট আমাকে দিত। তো গুরু যাই হোক 14 তারিখে সারা রাত একসঙ্গে থাকার পরে ও
মাসুদের সাথে লালবাগ গেলে
না, এগুলো তো অনেক আগে গুরু। তো 14 তারিখে সারা রাত থাকার পরে ওবারে বুলাস্তে রুবেন এখন পড়াশোনা করো, দেখা সাক্ষাৎ কম করে দিই, সপ্তাহে একদিন দেখা করবো, আমিও বিসিএস এর প্রিপারেশন দিই। তো গুরু আমি সেইভাবে নিজের পড়াশোনাটা শুরু করলাম, পড়াশোনাটা শুরু করার পরে গুরু 17 তারিখে আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টে ফার্স্ট, ও আমেরিকা থেকে আসছে, তো আমার জন্য চকলেট নিয়ে এসছে 17 তারিখে সকালে, আমাকে চকলেট দিয়ে বলতেছে যে তোর ওয়াইফকে চকলেট দিলাম আর তোকে চকলেট দিলাম, তুই এই চকলেট গুলো দিস। তো গুলো আমি আমার ওই ফ্রেন্ডটা বোর্ড বৃত্তি পাইছে, তো আমি ওর সঙ্গে বোর্ড বৃত্তি তুলতে রেজিস্টার ভবনে গেলাম, তো তখন স্বামীমাও বোর্ড বৃত্তি পাইছে, আমি ওকে ফোন করলাম যে তুমি কি বোর্ড বৃত্তির কাগজটা জমা দিছো? গুরু রাজু কুত্তরা মডেল কলেজে ওর আমি যে প্রায় 1000 টাকা খরচ করে এই জিনিসটা মানে বোর্ড বৃত্তির যে কাগজটা এটা নিয়ে আসছি, তো ও বলতেছে হ্যাঁ আমি জমা দিচ্ছি। আমি বলছি সত্যি জমা দিচ্ছ? তো তোমার টাকাটা তুমি তুলে নিও। তো আমাকে গুরু হঠাৎ 17 তারিখে বলতেছে আমার টাকা আমি জমা দিই কিনা বা আমি তুলি কিনা তাতে তোর কি? তখন গুরু আমি প্রচন্ড ভেঙে পড়ি, এবং ভেঙে পড়ে পুরো হঠাৎ করে এই ধরনের বিহেভ কেন করতেছে, মানে টোটাল রিলেশন গুরু আমারও কিছু ভুল ছিল, আমি আরো প্রচন্ড শাসন করতাম, মানে রেস্ট্রিক্টেড করে রাখতাম গুরু, এবং প্রচন্ড ঝগড়া হলে আমি আরো প্রচন্ড শাসন করতাম গুরু, কারণ আমি চাইতাম ওর পৃথিবীটা আমার মাঝে থাক, এবং ওর আমার পৃথিবীটা তো আমি ওর মাঝে রেস্ট্রিক্টেড করে রাখছি গুরু, ওর বাইরে তো আমার কিছু নেই। তখন গুরু আমি আর হলের নিচে যাই, বৃষ্টিতে ভিজে গুরু চকলেট গুলো নিয়ে। তখন গুরু হলের নিচে নামে, আমাকে যাই 10 মিনিট বসায় রেখে। তো গুরু ওর সাথে দেখা হইলে, নীলক্ষেত আমার ভাইয়ের হোটেল আছে ফুবাতো ভাইয়ের, গুরু ওইখানে আমি রেগুলারলি ওর সাথে দেখা হইলে আমি খাওয়া দাওয়া করি এবং রেগুলার রাতেই ওইখানে খাওয়া দাওয়া করি। তো গুরু ও আমাকে বলতেছে 4,000 টাকা দিয়ে যে তুমি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাও, তোমার কাছে আমি জানি 500 টাকা আছে, 4100 টাকা লাগবে, আর চকলেট গুলো দিয়ে যাও, মামা আসতেছে, মামা আমাকে একটা ফোন কিনে দেবে, আমি মামার সঙ্গে যাবো। কারণ বলতেছি মামাকে ফোন করে বলো আমি বৃষ্টিতে ভিজে আসছি, এখন আমার সঙ্গে যাইতে হবে, মামার সঙ্গে পরে যাবো, মামাকে বলো ইম্পর্টেন্ট ক্লাস আছে। তো গুরু তখন আমাকে বলতেছে না মামা আসছে, মামার সঙ্গে যাবো, তোমার সঙ্গে এখন যাওয়া যাবে না, তুমি যাও, আমি পরে আসতেছি। আগস্টের 17 তারিখে গুরু এই কাহিনী। তখন গুরু আমাকে ইগনোর করতেছিল, তা আমি বলতেছি মামা বলো না আমি বলো, স্বাভাবিক গুরু ন্যাচারাল যেটা হয়। তো বলতেছে যে মামা বলো, মামা ফ্যামিলির মেম্বার, তুমি কেউ না। তখন গুরু আমাকে যখন বলছে যে আমি কেউই না, তখন গুরু আমি হেঁটে কার্জন হল পর্যন্ত চলে আসছি। চলে এসে গুরু আমি, ও আমার পাশে পাশে আসছে, পিছু পিছু যেটা বলে ও আসছে, একটা অর্ডিনারি ড্রেস পরা, কিন্তু হলের থেকে নর্মালি ব্রোকার দিতে বেরোয় না। গুরু এত বেশি রয়েছে দেখলে কোনোদিন মনে হবে না গুরু এগুলো করতে পারে। তখন গুরু ও চলে আসলে, আমি চলে আসছি হলে, গুরু আমি হলে এসে ও আমাকে ফোন দিছে, ফোন দিলে গুরু আমি ওকে একটু বকি, সরম জঘন্য ভাষায় বকা দিই, যে আমি গুরু আমি খুব খারাপ ভাষায় ওর বকা দিই, গুরু গালি দিই, আমি সেটা দিতে চাচ্ছিলাম না, ওর একটু জঘন্য ভাষায় বকা দিই গুরু, যেটা আমি স্বীকার করতেছি গুরু আমি চরম জঘন্য ভাষায় বকা দিই। তো বকা দিয়ে গুরু আমি ওকে বলি যে আমি যদি তোমার লাইফে কেউ না হই, তুমি আর মামা যদি, গুরু অনেক কষ্ট পেয়ে বকাটা দিই, তোমার মামা যদি তোমার সবকিছু হয়, তো আজকে থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তখন ওই কথা বললে ও বলতেছে যদি তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক না থাকে, ওর ফেসবুক আইডি আমি জানি, বলতেছে তুমি আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দাও। তাও গুরু আমি সাথে সাথে ওয়াইফাই ছিল, ফেসবুক থেকে ওরা আনফ্রেন্ড করে দিই। গুরু এটা কিন্তু আমি রাত থেকে করছি, বাট আমি অনেক কষ্ট পেয়ে করছি গুরু, কারণ ও আমাকে বলতেছে আমি ওর ফ্যামিলির কেউ না, ওর মামা আর ফ্যামিলির সব। তখন গুরু ও আমাকে, আমি দেখি গুরু আমি ওকে ফেসবুক থেকে যখন আনফ্রেন্ড করে দিচ্ছি, ওর ফেসবুকের পাসওয়ার্ড সাথে সাথে চেঞ্জ করে ফেলছে। গুরু চেঞ্জ করে ফেললে 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত গুরু আমি ওর সঙ্গে কোনো কথা বলিনি। এবং গুরু এই 3 দিনে আমি এত বেশি পড়াশোনা করছি গুরু, আমি টোটাল টাইমটা আমি 3-4টা বই গুরু শেষ করে ফেলছি। তো গুরু পড়াশোনা করলে আমি, আমার একটা ফ্রেন্ড রাশেদ নাম আমার হলের, ও আমার 19 তারিখে রাতে আমার রুমে এসে খুঁজছে, খুঁজে না পেলে ও আমাকে বলতেছে 20 তারিখে বলতেছে সন্ধ্যার সময় তোর অয়েবের সঙ্গে কি তোর কিছু হয়েছে, বইয়ের সঙ্গে কি ঝগড়া হয়েছে। তো ঝগড়া টগড়া এই যে গুরু, ও যে ঢাকা মেডিকেল কলেজে আমি মেয়ের সঙ্গে কথা বলছিলাম, তখন ও যে বেশি আমার সাথে রাগ করছিল, এই জিনিসগুলো আবার ফ্রেন্ড সার্কেল মিটাই দেওয়ার চেষ্টা করছিল তখন থেকে জানত। তখন গুরু ও বলতেছে তোর ওয়াইফকে দেখলাম 19 তারিখে রাতে ফুলার রোডে একটা ছেলের সঙ্গে বসা, কালো মতো একটা ছেলে। তখন আবার গুরু আমার পৃথিবীটা উল্টে গেল গুরু, আমি সাথে সাথে ওকে ফোন দিলাম, ফোন দিয়ে কেঁদে দিয়ে বললাম তুমি 19 তারিখে কার সঙ্গে ফুলার রোডে ছিলা। গুরু ও বলতেছে আমি ফুলার রোডে ছিলাম না। আমি বলছি তুমি কি করতেছো? তখন গুরু ও বলতেছে যে আমি গোসল করতেছি। আমি বলছি তুমি হলের দিকে যাবো, আমি এখনই হলের দিকে আসতেছি, তুমি ফুলার রোডে কার সঙ্গে ছিলা? গুরু আমি এই কথা বলে যে অবস্থায় ছিলাম গুরু, আমি সেই অবস্থায় রিক্সা দিয়ে আর হলের দিকে চলে আসি। গুরু আমার কষ্টের দিনগুলো, এর আগে যত কষ্ট পাইছি কিনা গুরু সেটা কষ্ট ছিল না, আমি মনে করতাম না, কারণ ও আমার ভালোবাসার মানুষ, আমাকে যতটা কষ্ট দিক না কেন, কারণ ওর অনেক পজিটিভ দিকগুলো ছিল। তখন গুরু ও হল থেকে নামবে না গুরু, ফোন আমি আর প্রায় 100 বার ফোন দিলাম গুরু, ফোন দিতে দিতে আবার ফোনের টোটাল চার্জ শেষ। গুরু ওইখানে হলে দিছে অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জুটি বসেছিল, আমি সবার কাছ থেকে ফোন ধার করে নিয়ে ওরে ফোন দিলাম, গুরু আর টোটালি আমাকে ইগনোর করতেছে, ফোন রিসিভ করে না। ফোন রিসিভ না করে গুরু রাত ওর রুমমেটকে আমি ওর রুমে পাঠাইলাম, ওর রুমমেট ওর একটা ছোট বোন সেহেলি দাম, ও সুফিয়া কামাল হলে 802 নম্বর রুমে থাকতো। গুরু আমি ওর রুমমেটকে বলি যে তুমি তোমার আপুকে একটু ডেকে দাও, বলো যে ভাই আসছে। গুরু ওর রুমমেট আমাকে রাত 9:30 ফোন দিয়ে বলে আপু সন্ধ্যার সময় ব্রোকা পরে বাসায় চলে গেছে। গুরু তার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে বলে কি 20 তারিখে যে আমার ফ্যামিলিগত ভাবে এই 3 দিনে আমার বাবা এসে আমার বিয়ে হয়ে গেছে, আমার এনগেজমেন্ট হয়ে গেছে, তুই আর আমাকে জীবনে ফোন দিবি না।
বলেন কি
গুরু আমার টোটাল পৃথিবীটা উল্টে গেছে গুরু, আমি কিছু কিছু করবো গুরু আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। তখন আমাকে কি বলতেছে গুরু, আমার পুরো পৃথিবীটাই উল্টো হয়ে গেছে গুরু। তখন গুরু আমি ভাবতে পারতেছিলাম না গুরু আমি কি করবো। তখন গুরু আমি সারা রাত ওকে ফোন দিই, 3 দিন পরে পাগল হয়ে গুরু ফোন দিলে গুরু 11টার সময় ফোনটা অফ করে ফেলে, গুরু ফোন আর খুলে না। তখন গুরু আমি আমার কষ্ট সহ্য করতে না পেরে যা কিন্তু করে গুরু ইউনিভার্সিটিতে আমার একটা ফ্রেন্ড বলে, আমি ওকে ফোন দিয়েছি বলে আমি কি করবো, দেখ আমি আর পারতেছি না, ও 3 দিন আমার সাথে কথা বলে না, বাট এই 3 দিন তো আমি মনে করছি রাগ করে আসি, হয়তো আমার রাগগুলো ভাঙাবে, কারণ ও আমাকে বলছে আমি আর ফ্যামিলির কেউ না। গুরু সবসময় আমাকে বলতো আমার পরিবারটা তুমি, আমি আর আমার বাবা মা। তখন গুরু আমি আর কি করবো বুঝতে পারতেছিলাম না। তো আমার ফ্রেন্ড বলতেছে হয়তো অনেক রাগ করছে, তুই অনেক বকা দিছিস রাগ করে, তো তুই ওকে এমন ভাবে একটা সারপ্রাইজ দে, তুই ওকে সারপ্রাইজ দিলে গুরু ও জিনিসটা বেড়ে নিবে। তখন আমি বলছি কিভাবে সারপ্রাইজ দেবো, কয়ে তো বাসায় চলে গেছে তুই ওর বাসা তিরিশ। তার বলছি গুরু আমি ওর ল্যাপটপে ওর বাসার ছবিটা দেখছি, কিন্তু আমি আসলে ওর বাসাটা চিনি না, তবে আমি ওর আব্বুর নাম জানি, ঠিকানাটা বের করতে পারবো। তখন ও বলে সকালে যে ফজরের সময় ওর বাসায় যে ওর বাসায় যে কোনো ভাবে ওই চকলেট গুলো রেখে দিবি, গুরু অনেক চকলেট পছন্দ করতো। তখন গুরু আমি সারা রাত না ঘুমায় গুরু আমি সকাল পাঁচটার সময় আমার ইউনিভার্সিটির বাসে করে জীবনে প্রথম নারায়ণগঞ্জ যাই, গুরু ওইখান থেকে সিএনজিতে করে ওর বাসার কাছে যাই, যে গুরু ওর আব্বার ঠিকানাটা ম্যানেজ করে ওর আব্বা আমার মুক্তার গুরু ওদের ওইখানে সবাই ওর আব্বাকে চিনত, একটা বইনার কাছে জিজ্ঞেস করে আমার মুক্তারের বাসা কোনটা। তো গুরু আমি ওদের বাসার ডিসক্রিপশন ল্যাপটপে সবকিছু দেখছি, গুরু আমি ওই ডিসক্রিপশনটা দেখে ওর বাসায় গুরু অল টপ পাই যে গুরু ওর ডাইনিং এর ভিতর চকলেট গুলো রেখে আসি।
বলেন কি
গুরু এত কষ্ট করে গুরু আমি
ওর মনে করে পিটাইতে পারছিস আপনাকে?
গুরু আমার তো তখন বয়স ছিল না, কারণ আমি তো মনে করি যে গুরু আমার রাগটা ওর রাগটা ভেঙে যাবে
এইভাবে বাড়ি খুঁজে প্রাচীর টপকে ঢুকে গেছেন বাসার ভিতরে। বলেন কি যে বাপ মা এত কষ্ট করে মানুষ করলো, গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামে বসে দোয়া করতেছে আপনার জন্য, কোন কিছু ভাববার সামান্যতম সুযোগ তখন আর নাই, রাইট? পাগলের মতো ছুটতেছেন যদি পিটার তো
তুমি পাগলের মতো বাসায় চলে গেছো কেন, আমি হলে আসি তুমি হলের নিচে আসো। তখন গুরু আমার সাথে অনেক ভালোভাবে কথা বলতেছিল, টোটালি গুরু এত সুন্দর করে কথা বলতেছিল যে ওখানে রাগই করি নাই গুরু আমার সঙ্গে। তখন গুরু আমি ওইখান থেকে আমার লোকেশন দেখায় দিল কিভাবে আসতে, দ্রুত আসতে পারবো। গুরু আমি আসলাম, গুরু আমি ওর হলে দিতে এসে ওকে বলতেছি ওর কালো একটা ড্রেস আছে যে তুই কালো ড্রেস পরে যাবো একসাথে খাওয়া দাওয়া করবো। তখন গুরু ও আমাকে যে হলে দিতে আসছি গুরু ও আমাকে জগত দেবো সে বলতেছে কুত্তার বাচ্চা তুই এখান থেকে চলে যা, তোর সাথে আমার কোনো কিছু পসিবল না, তুই এখান থেকে চলে যা। গুরু আমার আমার বিয়ে হয়ে গেছে, ব্যক্তিগত ভাবে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তখন গুরু আমি কি ধরনের একটা ট্যাপে পড়ে গেছি গুরু, আমি কি করবো আমি কিছুই বুঝতেছিলাম না। গুরু আমার একটা মামা ধরেছে, ও তাকে অনেক সম্মান করে, আমি তাকে ফোন দিলাম গুরু, আমি ওকে ফোনের পর ফোন দিচ্ছি, ও ফোন রিসিভ করাটা ইগনোর করে না। গুরু তুমি একেবারে হলে দিচ্ছি, আমি সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করলাম, আমার সব ফ্রেন্ড গুলো এখানে জড়ো হলো গুরু, ও প্রায় আমার 20-25টা ফ্রেন্ড চলে আসলো গুরু আমার অবস্থা দেখে। তখন গুরু আমার অবস্থা দেখে আমার ফ্রেন্ড গুলো এসে ও টুটালি আমার সঙ্গে দেখা করবে না, টুটালি আমার বাবা তো ওইটা মতো সবাইকে বললো যে ওর ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়ে গেছে ওর ইয়ে হয়ে গেছে। বাট গুরু ওরা আবার কিন্তু দুইবার বিয়ে হয়েছে, একবার ধর্মীয় মতে বিয়ে হয়েছে, একবার রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশনটা হয় গুরু জানুয়ারি 13 তারিখে 2013 সালে। তখন গুরু
বয়সপ্রাপ্ত
বয়স হলে গুরু যেটাই হোক গুরু ও আমাকে এইভাবে ইগনোর করতেছে।
আবার সে গালি গালাজ, কি ধরনের গালি গালাজ, কিভাবে বলছে
গুরু? জগত দেবো সেই কুকুরের বাচ্চা, আমার ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়ে গেছে, তুই কেন আমার পিছু কাটতেছিস? পুরো এই ধরনের এমন একটা ইয়ে করতেছিল গুরু, মানে আমি এত কষ্ট করছিলাম গুরু, আমি ওই বুঝতে পারলাম না গুরু আমার লাইফটা কোন দিকে যাচ্ছে। তখন গুরু আমি আমার ফ্রেন্ডদের কাটাকাটি করে আমার সব ফ্রেন্ডের কোন দিকে গুরু আমার প্রায় 20-25টা ফ্রেন্ড চলে আসে। তখন গুরু আমার গোপালগঞ্জের একটা পলিটিক্যাল লিডার তারে দিয়ে ওরা হলে দিছে না ভাই। তো গুরু আমার ফ্রেন্ড আমাকে শুধু এইটাই বলে ঝগড়া করছিস তুই, আগে বকা দিছিস তুই যে খবর আমি গুরু, আমি প্রায় 20টা ফ্রেন্ডের সামনে গুরু ওর পা ধরে যে খবর চাই গুরু ফ্রেন্ডের সামনে
কি করে
গুরু, আমি যখন ওর পা ধরে খবর চাই বলি যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার বকা দিছি, আমি আর কোনোদিন এরকম করবো না, তুমি আমার লাইফে ফিরে আসো। তখন গুরু ওইখানে কেঁদে দিয়ে ও বলে যে রুবেল আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওর লাইফে আমি ফিরে যাবো না, আমার ফ্যামিলিগত ভাবে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। গুরু এই কথা বলে ও হলে উঠে চলে যায়। গুরু তখন আমার একটা ফ্রেন্ডের বাইক আছে, ও আমাকে ধরে দিয়ে আসে, দিয়ে এসে বুঝায় যে তুই পড়াশোনা কর। গুরু ওই দিনকে থেকে আমার পড়াশোনাটা ধ্বংস হয়ে যায়। গুরু আমি আর পড়াশোনা করি না, আমি রাত 9টা পর্যন্ত হলে দিছে কান্নাকাটি করে আমার মা আর আমার বড় ভাইকে ফোন দিয়ে সবকিছু বলে দিই যে আমি বলে যাবো আপনি ঢাকা আসেন। তখন গুরু আমার মা সেই রাত 10টার সময় ঢাকা চলে গাড়িতে উঠে গুরু ঢাকা চলে আসে। গুরু আমি সেদিন থেকে সারা রাত আর ঘুমাই না। গুরু গুরু তখন আমি আমার ওই রিলেটিভের বাসায় আমার ফুফাতো ভাইয়ের বাসায় আমার আব্বা থাকে আর আমার বড় ভাই কেও ওই জানায় গুরু বিয়ের কথা। আমি মা আমাকে বলে যে তুই তুমি এগুলো কি করছো লাইফে। গুরু আমার মা শুধু কাঁদে গুরু আর আমাকে কিছুই বলে না গুরু, কারণ আমি অনেক আদরের সন্তান ছিলাম। গুরু
রক্ষা করেন, রক্ষা করেন, চারিপাশ সবাই সাবধান, সবকিছু ধ্বংসের দিকে, অনেক বেশি সাবধানতার প্রয়োজন আছে। চারিপাশ থেকে সবাই সবার নিজের জায়গাগুলোকে অনেক বেশি রুদ্ধদ্বার করে ফেলেন।
গুরু আমার আব্বার সঙ্গে এর আগে সবসময় ফোন দিয়ে ভালোভাবে কথা বলতো আর আমার আব্বা বিষয়টা জানতো যে আমাদের বিয়েটা হয়েছে। তো গুরু আবার পরের দিন আমার আব্বা ওকে সকালে ওর ফোন গুলো বন্ধ গুরু, ও টোটালি সিম চেঞ্জ করে ফেলছে গুরু।
কি অদ্ভুত একটা অবস্থা এই ছেলেটাকে, মানে অসহায়ত্বের কোন জায়গাতে গিয়ে পড়েছে গুরু। এভাবে একটা ছেলে একটা সাধারণ একদম অতি সাধারণ জায়গা থেকে, তোমার জায়গাটার নাম কি বললে জানো, গোপালগঞ্জ ডুমুরিয়া রাইট, ডুবদিয়া, ডুমদিয়া, যেখান থেকে তোমার সমসাময়িক তুমি প্রথম ব্যক্তি যে ঢাকা ইউনিভার্সিটির
একজন
এইরকম অসহায়ত্বের রূপ দেখতে পাওয়া, এই পরিস্থিতির সামনে পড়া সত্যি খুব বেশি দুঃখে, বড় বেশি কষ্টে। এই মেয়েটি ইচ্ছা মতো তোমার জীবনের সাথে যখন যেমন করে পেরেছে তোমার জীবনের সাথে এইরকম ভাবে পরিস্থিতি তৈরি করে চলেছে। এই মেয়েটির সাথে আমরা বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছি, শুধুমাত্র এই মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বললে ভুল হবে। এর রিলেটেড যেসব ইনফরমেশন আমাদের কাছে ছিল তার ফ্যামিলির মেম্বারদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, সে কোনোভাবেই ফোনে আমাদের সাথে যুক্ত হতে চায়নি। এবং বহুবার আমরা চেষ্টা করেছি, তারপরেও তাকে আমরা ফোনে আমরা নিয়ে আসতে পারিনি বা তার সাথে যোগাযোগ স্থাপন, সে আমাদের সাথে ফোনে কথা বলতে চায় না, স্টুডিওতে পার্টিসিপেট করতে চায় না, সেটি স্ট্রেট ওয়েতে জানিয়ে দিয়েছে। এবং আমাদের আজকের যে অতিথি বন্ধু তার কথাগুলো যদি আমরা সত্য ধরে না নেওয়ার কোনো অবকাশ নাই, যেহেতু আমরা অপর পক্ষকে কথা বলবার সুযোগ আমরা তৈরি করে দিয়েছি কিন্তু সুযোগটা সে নিতে চায়নি, তাহলে ধরেই নিচ্ছি আমার আজকের অতিথি বন্ধু সমস্ত কিছু সত্যি বলছেন এবং সত্যি তথ্যই দিচ্ছেন। এই যদি হয় পরিস্থিতি, তাহলে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই মানুষগুলো, যাদের পেছনে সে শুধু না স্বপ্নের কারিগর হিসেবে অনেক মানুষের চরিত্র মিশে থাকে, এখানে যেমন মিশে আছেন তার বাবা, তার মা, তার বাকি আরো তিনটি ভাই, এবং স্পেশালি সেই পুরো ইউনিয়ন, সেই পুরো এলাকা, যে এলাকাগুলোর মানুষগুলো চিন্তা করেছিল যে এর মাঝ দিয়ে অদূর ভবিষ্যতে হয়তো এসিপি, দেন এসপি এরকম একজন ক্যারেক্টারিস্টিক বাড়ি আসবে যার নাম হচ্ছে আপনার, আপনি কোন নামে পছন্দ করেন নিজেকে শুনতে, এসিপি রুবেল, তো এসিপি রুবেল বা এসপি রুবেল বের হয়ে আসবে, অথবা যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় এই রুবেল হয়তো আর্মি অফিসিয়াল যে র্যাঙ্ক, সেকেন্ড লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্ট জেনারেল, জেনারেল, এরকম একটা সম্বোধনের পাশে হয়তো তার নামটা বসবে। এরকমই স্বপ্ন দেখছিল, স্বপ্নগুলো কিভাবে তাসের মতো ভেঙে পড়ছে আপনারা শুধু লক্ষ্য করুন। এভাবে প্রতিনিয়ত কিন্তু অনেকেই ধ্বংস হয়ে যাচ্ছে, এখন মনে হয় সময় এসে গেছে যে নিজেদের সন্তানগুলোকে রুদ্ধদ্বার করে আটকে রাখার, কিভাবে একের পর এক এরকম সম্ভাবনাময় মানুষগুলো ঝরে পড়তেছে এবং একে রীতিমতো কিন্তু স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে যতটুকু আমি বুঝতে পেরেছি। বড় বেশি দুঃখজনক একটি পরিস্থিতি। এবং এই মেয়ে যারা এই ধরনের ঘটনা করে, মেয়ে বা ছেলে, তাদেরকে কি নামে বা ডাকবো? ছেলেদের ক্ষেত্রে একটা কথা আমি বলেছিলাম এই অনুষ্ঠানের আগের পর্বে এই মেয়েটিকে কি সম্বোধনে আখ্যায়িত করা উচিত, আমি টেল কনফিউজ, আপনাদের ফিডব্যাক আমি রীতিমতো পড়ছি। আপনাদের ফেসবুক আইডি www.facebook.com/thakafm90.4 এবং আমাদের ডেডিকেটেড পোর্ট অন 6260 তে আমরা জানতে চাই যে এদেরকে আসলে আখ্যা কি দেওয়া উচিত, এদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যমটা বা কি হতে পারে। তারপর
আমার আম্মা আর আমার বড় ভাই আসলো, এসে ওর রুমমেটকে আমি ফোন দিলাম পরের দিন 10টায়। তো পুরো আমার আম্মার সঙ্গে আমি মনে করলাম যে আমার সঙ্গে রাগ করছে, হয়তো আমার আম্মার কাছে মিথ্যা কথাটা বলবে না। তো পুরো আমার আম্মা ওকে ফোন যখন দিল, তখন গুরু জগদ্দ ভাষায় আমার আম্মাকে বকা শুরু করলো, বলল যে আপনি যে মানে আপনি তো না গুরু মানে জগদ্দ
ভাষাটা বলেন
গুরু, ও বলতেছিল যে ও কুত্তার বাচ্চা, সারা জীবন আমার পা ধরে ঝুলেছিল, ওর আপনি যদি ভদ্র মানুষের জন্ম হয়ে থাকে তো কুত্তার বাচ্চা আমার পাটা ছেড়ে দিবে। গুরু এইভাবে আমার আম্মাকে প্রচন্ড জগদ্দ ভাষায় বকা দিয়ে ফোনটা কেটে দিল। গুরু কেটে দিলে আমি আর সহ্য করতে পারলাম না গুরু কষ্টটা, আমি সহ্য করতে না পেরে ওর আব্বুর নাম্বার ছিল, ওর আব্বুর নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কি স্বামীমার ফ্যামিলিগত ভাবে কোনো বিয়ের জন্য ট্রাই করছেন। তো বলতেছে না আমরা একটু কথাবার্তা বলছি, তো বলতেছে ওদের তো একটা বিসিএস ক্যাডার আমার ইউনিভার্সিটি খুব পছন্দ করে, আমি ওর এয়ারমেট। তো ওর আব্বু বলতেছে আমাদের বাসায় একটা বিয়ে, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। তা আমি তখন বলে দিলাম ওর আব্বুকে যে আমি আর স্বামীমা বিয়ে করে ফেলছি, আপনি ওর বিয়ের জন্য কোনো কিছু ট্রাই করেন না। তারপর গুরু ওর আম্মাকেও আমি ফোন দিয়ে বলে দিলাম যে আমরা বিয়েটা করে ফেলছি। তো বিয়ে করে ফেলছি গুরু এই কথা বলার পরে ওর আম্মা আমার আম্মার সঙ্গে কথা বলল, ওর আম্মা বলল যে ঠিক আছে আমি ফ্যামিলিগত ভাবেই আড়াই বছর পরে ওদের পড়াশোনা শেষ হলে এগুলো মেনে নিব।
This track was downloaded from fusionbd.com.
তো গুরু আমি আশ্বস্ত হলাম, আশ্বস্ত হলে আমার মা বাবা আমাকে খুব বুঝাইলো, আমার বড় ভাই আমাকে বুঝাইলো। বুঝানোর পরে গুরু আমি সন্ধ্যার দিকে গুরু আমার আম্মাকে বললাম যে আমি ক্যাম্পাসে যাচ্ছি আমার রিলেটিভের বাসা থেকে। এই কথা বলে গুরু আমি ওদের বাসায় চলে গেলাম। আমার আম্মা জানে যে আমি আমার হলে আসছি, বাট গুরু আমি চলে গেলাম ওদের বাসায়। তখন রাত 7টা বাজে। গুরু বাসায় যেয়ে আমি ওর আব্বাকে বল দরজা ডক করলে খুললো, খুলে দেখি গুরু ও যে জুতাটা পরে অলওয়েজ ও সেই জুতাটা দরজার কাছে আছে, ওর আম্মা ভিতরে, ওর আব্বা বলতেছে ওর আম্মা আর ও বাসায় নেই। তো গুরু আমি ওর আব্বাকে সবকিছু বলে এমনভাবে কনভিন্স করার চেষ্টা করলাম যে ও আর আমি বিয়েটা করে ফেলছি, আপনারা এটা এখন মেনে না নেন, আমি ইসএস ক্যাডার হয়ে এখানে আসবো, আপনি তারপরে মেনে নিয়েন। বাট এই মুহূর্তে ওর কিছু করেন না, যার কারণে আমার লাইফটা নষ্ট হয়ে যায়, ওর লাইফটা নষ্ট হয়ে যায়। তখন গুরু ওর আব্বা আমাকে আশ্বস্ত করলো যে ঠিক আছে আমার রিলেটিভের সঙ্গে ওরা কথা বলবে। আমি বললাম যে ওর সঙ্গে আমার যাচ্ছে শুধু ফোনে একটু কথা বলাই দেন। কিন্তু গুরু ওর আব্বু দেড় ঘন্টা কথা বলার পরে ওর আম্মাকে আনলো। গুরু আমি ওর আব্বা আম্মা দুজনের পা ধরে ক্ষমা চাইলাম যে ভুলটা করছি। তারপরে গুরু আমি ওর আব্বা আম্মা দুজনকে কনভিন্স করে আসলাম, ওর আব্বা আমাকে বাজার পর্যন্ত এসে কেক পানি এগুলো খাওয়ায়, গুরু আমাকে অটোতে উঠাই দিল, সিএনজিতে করে দিল, সিএনজি ভাড়া দিয়ে দিল, গুরু আমি ঢাকা চলে আসলাম। বাট এসে গুরু আমি কোনো ধরনের ফিডব্যাক পাচ্ছিলাম না, ওদের টোটাল ফ্যামিলি ফোন নাম্বার টপ। গুরু আমি ওর আব্বা আম্মাকে যেভাবে কনভিন্স করে পাঠাইলো রাত 11টার সময় ঢাকায় যে তুমি যাও আমরা তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, গুরু তখন আমার গার্জিয়ান কিন্তু কথা বলার জন্য প্রিপেয়ার। এবং আমি ওর আব্বা আম্মাকে এটা বললাম যে আমি যদি কোনোদিন এসপি বা ম্যাজিস্ট্রেট না হইতে পারি আমি কোনোদিন আপনার বিয়ের জন্য আসবো না, বাট অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট লাইফটা শেষ না করে আমাকে এই সুযোগটা অন্তত পক্ষে দিন যেহেতু আমরা ভুলটা করছি। এবং আমি পা ধরে গুরু 3 ঘন্টা ধরে ওর আব্বা আম্মার পা ধরে কাঁদলাম। কাঁদার পরে গুরু আমি চলে আসলাম। পরের দিন ওর মামা আমাদের ক্যাম্পাসে পড়তো, ওর মামাকে ফোন দিলাম, ওর মামা আমার কান্নাকাটি শুনে ক্যাম্পাসে আসলো এবং আমাকে বুঝাইলো যে ঠিক আছে বিয়েটা করছো আমরা এটা মেরে নিবো। বাট গুরু ওই দিনকে থেকে ওর ফ্যামিলির ফোন নাম্বার বন্ধ, টোটাল ওর ফ্যামিলির নাম্বার বন্ধ। গুরু আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, গুরু আমি আশ্বস্ত হইতে পারতেছিলাম না কোনোভাবে যে ওর বিয়েটা হয়ে যায়নি, কারণ গুরু আমার আম্মাকে পর্যন্ত বলতেছে যে ওর বিয়ে হয়ে গেছে, গুরু আমার মিস্টার ফ্রেন্ডের সাথে এগুলো বলতেছে। আমি মনে করতেছি ওর আব্বা আম্মাকে পা ধরে বুঝাই আসার পরেও ওর আব্বা আম্মাকে যেভাবে কনভিন্স করলো গুরু আমি নিজে আশ্বস্ত হইতে পারতাম না, পারলাম না। তখন গুরু না পারলে আমি ওর একটা ফ্রেন্ড এসডি সজিত দাস নামে ওর কাছে গুরু আমি গেলাম, যে ফ্রেন্ডটাকে আমি ব্লক করে দিছিলাম ফেসবুকে। তখন গুরু যে জানতে পারি ও ঢাকা মেডিকেল কলেজের একটা ছেলের সাথে আমার সাথে যেদিনকে থেকে জ্ঞান জাম গুরু সেদিনকে থেকে রিলেশন করে, এবং ও 5 মাস আগে থেকে গুরু আর একটা ফেসবুক আইডি চালায়, গুরু আমার বাইরে ও আজীবন একটা ফোন ইউজ করতো, গুরু ওই ছেলের সঙ্গে রিলেশন করে এবং আমাকে ডিভোর্স দিতে না দিয়ে গুরু ওই ছেলেকে কাজে অফিসে নিয়ে আমার ধর্মীয় মতো বিয়ে করছে, ইভেন ওর বাবা মারি গেছে গুরু। আমি তারপরে ওদের চেয়ারম্যানকে আমার কাবিননামা দিয়ে আসি, আমি ধরে আবার হলে নিয়ে আসি, হলে পিটাইলে গুরু সেই ছেলে সবকিছু বলে দেয়। তারপরে গুরু আমি
ওর সাথে থাকতো
না, না গুরু ওর সঙ্গে রিলেশন ছিল 14 দিন, ওর সঙ্গে থাকা টাকা কিছু হয়ে যায় ওরে জাস্ট 14 দিনের রিলেশনের মাথায়।
কে বলছে আপনাকে এটা?
ওই ছেলেও বলছে, ও বলছে, কারণ গুরু থাকার স্কোপ পাই নাই।
কে বলেছে থাকার স্কোপ পাই?
গুরুর সাথে রিলেশনশিপ ছিল 14 দিন টোটাল, আমার সাথে যেদিন থেকে ওর ঝগড়া 18 তারিখ ও সেদিন থেকেই ওই ছেলের সাথে রিলেশন করছে ফেসবুক, আর ওই দিনই পরিচয় গুলো।
14 মিনিটের রিলেশনশিপ থাকার তো 4 মিনিট সময় বাইর করে নেয় মানুষ। আপনারা কে বলছে?
গুরু ওই ছেলেটা বলছে আমাকে,
ছেলের খাতা পড়ে। তারপর কি হলো
গুরু? তারপরে আমি ওদের চেয়ারম্যানকে ওই ছেলেকে ধরে নিয়ে ওদের চেয়ারম্যানের কাছে আমার কাবিননামাটা দিয়ে আসলাম, এবং ওই ছেলে বলল যে ওদের বিয়েটা রেজিস্ট্রেশন হয়, কারণ ওই ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে ঢাকা মেডিকেল কলেজে। গুরু ও হচ্ছে থার্ড ইয়ারে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে, আর ওই ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়ে। ও তারে বিয়ে করছে কি মতো? ধর্মীয় মতে বিয়ে করছে গুরু। তখন থেকে গুরু ও আমার বিরুদ্ধে আমার ইউনিভার্সিটিতে প্রক্টরের কাছে কমপ্লেন দেয় গুরু, যে আমি ওকে ডিস্টার্ব করি গুরু। আমি আমার বিয়ের কাবিননামাটা প্রক্টরের কাছে দিয়ে বহিষ্কার হওয়ার হাত থেকে বাঁচি গুরু। সেই মানে এত বড় প্রতারণা গুরু, মানুষ মানুষের সঙ্গে কিভাবে করে গুরু। তারপরে ও ডিপার্টমেন্টের ছেলে মেয়ে গুরু, ও কি বুঝাইছে গুরু আমার নামে উল্টাপাল্টা পোস্ট দেয় ফেসবুকে গুরু। লাস্ট 1 মাস ধরে গুরু আমি অনেক ভেঙে পড়ছি, বাট গুরু কালকে আমার রিজাল্ট দিছে গুরু। আমি আমার ডিপার্টমেন্টে গুরু ছেলেদের মানে টপ 5 এর মধ্যে যে সিজিপিএ গুরু, আমি সেটা লাস্ট সেমিস্টারে পাইছি গুরু। কিন্তু গুরু আমি লাস্ট 1 মাস যাবো আমি কোন ভয়ে আটকে আছি গুরু। আমি পড়াশোনা আমি সবকিছু
মেধা তালিকায় প্রথম 5 জনের একজন আপনি
গুরু, এই সেমিস্টারে, কারেন্ট সেমিস্টারে।
এটা কি লাস্ট সেমিস্টার ছিল আপনার
গুরু? আমি অর্থ তো এতটাই পড়াশোনা করছি গুরু লাস্ট সেমিস্টারে, বাট ও আমার সঙ্গে কি করলো গুরু?
এখন কি অবস্থা
গুরু? আমাকে একটা লেটার পাঠাইছে, একটা নোটিশ পাঠাইছে, এটা ডিফোর্সের জন্য।
আপনি কি করছেন
গুরু? আমি শুধু কাঁদতেছি গুরু। আমার বড় ভাই লাস্ট 1 মাস যাবৎ গুরু আমাকে মেন্টালি, আমি ক্লাস করি না গুরু, বাসায় চলে গেছিলাম, মেন্টাল স্ট্রেস সহ্য করতে না পারি, আমার টোটাল ফ্যামিলি কাঁদতেছে।
আপনি কি করতে যাচ্ছেন এখন
গুরু? আমি অন্ততপক্ষে গুরু ভালো করে বাঁচতে চাই গুরু, আমার ফ্যামিলি চোদ্দ হলো।
ওই মেয়েকে ছাড়া তো বাঁচবেন না, রাইট?
জি গুরু, এইরকম একটা সিচুয়েশন গুরু, কারণ আমি তো ওর বাইরে কোনো কাউরে কল্পনাই করি নাই গুরু জীবনে।
তাহলে মেয়েটাকে নিয়ে আসার ব্যবস্থা করি আমরা
গুরু? ও যদি চলে আসে তো গুরু আমি অনেক ভালো রেজাল্ট করছি গুরু, আমি আরো ভালো রেজাল্ট করতে পারবো গুরু। আমি কথা দিতে পারি, আমি পড়াশোনা করলাম, আমার ডিপার্টমেন্ট আমি ফার্স্ট না হইতে পারলে গুরু এই যে পজিশনটা করছি এই পজিশনটা আমি ধরে রাখতে পারবো,
সব জায়গায় ফার্স্ট হবেন
গুরু। আমি আমার এই ফার্স্ট না হইতে পারলে আমার এই পজিশনটা ধরে রাখবো, কারণ ডিপার্টমেন্টে তো আমার চেয়ে অনেক মেধাবী ছেলে পেলে আছে গুরু। বাট আমি আমার ডিপার্টমেন্টে হাইয়েস্ট হয়েছে গুরু 3.75, আমি 3.60 পাইছি গুরু।
তো সবচাইতে সবাই মিলে চেষ্টা করি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য
গুরু। ও যদি ফিরে আসে গুরু আমি এত কিছুর পরে ওরা অ্যাকসেপ্ট করবো, কারণ আমি আরো প্রচন্ড ভালোবাসি গুরু, আমার জীবনের চেয়ে বেশি গুরু। ওর বাইরে আমি লাস্ট 1 মাস যাবৎ কিছুই মনে করি নাই গুরু। আর গুরু আমি ওর যদি একদিন জেল পর্যন্ত খাটছি গুরু, আমি এই লিটারটা যেদিন পাই আমি নিজেকে ইনা করতে পেরে ওর বাসায় রাত 12টার সময় চলে যায় গুরু, তখন ওর বাবা আমাকে থামাই দিয়ে দেয় গুরু, যে আমি নিজেকে সুসাইড করতে পারি এই প্রবণতা থেকে গুরু। তখন আমি একটা চোরের সঙ্গে গুরু এক রাত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে গুরু, আমি ওর জন্য কতটা দিতে নামি গুরু, কতটা ছোট হয়ে নেই গুরু। আমি আমি শুধু ওকে ভালোবাসতাম গুরু, আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটা আমি ওর জন্য করতে চাইছি গুরু। আজ পর্যন্ত গুরু আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটা করছি, বাট গুরু যেই শুনছে সেই বলছো একটা প্রস্টিটিউট, তুমি ওকে ভুলে দাও, বাট গুরু আমি একটা মোমেন্টের জন্য ওরে ভুলি দেই।
সবাই প্রস্টিটিউট বলে,
জি গুরু,
আসলে কি প্রস্টিটিউট না
গুরু? আমার কখনো বিশ্বাস হয় না ও এইগুলো করছে গুরু। আমি ওরে প্রচন্ড ভালোবাসি গুরু।
প্রস্টিটিউট তো অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে যারা শুধু দেহ দেয়, আর দেহ আর মন যারা একসাথে দেয় তাদেরকে কি বলে জানেন
গুরু? ওর আমি কি বলবো গুরু, আমি টোটালি মানসিক ভাবে গুরু, আমি কালকে আমার ইউনিভার্সিটি থেকে আমার রেজাল্ট পাওয়ার পরে গুরু আমি এডুকেশন অ্যান্ড সাইকোলজিক্যাল ইয়ে আছে গুরু ডিপার্টমেন্ট, ওইখানে যোগাযোগ করে 1 ঘন্টা ধরে মেন্টাল কাউন্সিলিং দিছি গুরু। তারপরে গুরু ওই ইউনিভার্সিটিতে আমার বিরুদ্ধে কমপ্লেন দিছে, যাতে গুরু আমার স্টুডেন্টশিপ না থাকে, তখন আমি কাবিননামা দিয়ে গুরু আমার স্টুডেন্টশিপ রক্ষা করছি গুরু। ও বলে যে আমি ওকে ডিস্টার্ব করি গুরু, ওর ডিপার্টমেন্টের একটা
মেয়ে। সে কি আপনার গায়ে হাত তুলেছিল যেদিন ধরেছিল
গুরু পুলিশ জিনিসটা বুঝতে পারছে, তখন তারা বলতেছে তুমি এত বড় ভুল কেন করছো, কিন্তু গুরু আমাকে সেলে রাখা হয়েছিল রাতে। তখন গুরু এখান থেকে টাকা দিয়ে আমার মায়ের কাছ থেকে আমার বড় ভাই পরের দিন দিয়ে আমাকে সারা দিয়েছে, এমন একটা কমিটমেন্ট দেয় থানায় গুরু যে আমি নাকি ওদের যৌতুকের জন্য এগুলো করি। গুরু টাকা দিয়ে লাইফে কি হবে গুরু, ও তো আমার টোটাল লাইফটাই কিল করছে গুরু, ও তো আমার ফ্যামিলির লাইফ।
ফিরে আসলে ঠিক হয়ে যাবে সব
গুরু, ও যদি ফিরে আসে অ্যাটলিস্ট আমি তো আমার ফ্যামিলির জন্য হলেও গুরু আমি যে রিজাল্টটা করছি আমি এটা কন্টিনিউ করতে পারবো। গুরু আমার কাছে মনে হয় না যে গুরু ও আমার লাইফে নেই গুরু, আমি প্রত্যেকটা সেকেন্ডে আরে ফিল করি গুরু, প্রত্যেকটা মোমেন্টে আরে ফিল করি।
আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে করে শামিমা আপনার জীবনে ফিরে আসে, তাই তো নাকি?
জি গুরু
চেষ্টা করি।
জি গুরু আমি চাই যে গুরু ফিরে আসুক, মানুষই ভুল করে গুরু, আমি তো কোনোদিন চাই নাই গুরু ওর বাইরে আমার লাইফটা কাটাই।
এখন কি অবস্থা, ও কি সত্যি বিয়ে করেছে?
না গুরু ওই ছেলেটা ওর লাইফে নেই, ওর ওই ছেলেটা ওকে অস্বীকার করছে।
পরবর্তী যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল সেটিও নাই?
না গুরু।
এখন কি সে ফাঁকা আছে নাকি এখনো ব্যস্ত আছে কোনো না কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে?
ও তো ফাঁকা আছে গুরু এখন,
যতটুকু শুনতে পাচ্ছে না ভেতরে এখন কি হচ্ছে সে খবর তো আপনার কাছে নাই।
জি গুরু।
কিন্তু সবকিছুর বিনিময়ে আপনি
ওই ইউনিভার্সিটিতে আমার বিরুদ্ধে কিছু লেম এক্সকিউজ দাঁড় করাইছে গুরু, আমি নাকি যৌতুকের জন্য ওর বাবার টাকা পয়সার জন্য এগুলো করছি, আর গুরু আমি নাকি ওরে প্রচন্ড মানসিক টর্চার করতাম, বাট গুরু এর কোনোটাই সত্যি না। আর গুরু আমি এখানে কমিটমেন্ট করতেছি, আমি যদি অনেক কোনো টর্চার করে থাকি গুরু আমি কোনোদিনও করবো না সেটা, আর আমি অনেক তো কোনো টর্চার করি না গুরু, যদি সিঙ্গেল প্রুফ দেখাইতে পারে নেক্সট লাইফে তো গুরু সেদিন আবার বিচার করবে সবাই।
এবার ফিরে আসলে কি সবকিছু ঠিক হয়ে যাবে
গুরু? ও যদি ওর ভুলগুলো বুঝতে পেরেও ফিরে আসে গুরু, আমি তো
ভুলগুলো বুঝে কিন্তু কয়েক দফায় বিভিন্ন জায়গায় গেছে, তিনবার কোরআন শরীফ ছুঁয়েছে, একবার মসজিদ ছুঁয়ে কসম করেছে, হাজারবার আল্লাহর রাসূল ওদেরকে জিম্মা করে বিভিন্ন রেফারেন্স কোড করে পরিস্থিতির মুক্তি পাওয়ার চেষ্টা করেছে, তাতে কিন্তু কাজ হয়নি। আর এবার কাজ হবে
গুরু, আমি বিশ্বাস করি যে গুরু ওর মাঝে ইনোসেন্ট যে ওর যে চেহারাটা গুরু,
চেহারাটা
এটা দেখলে গুরু আমার কখনো মনে হয় না গুরু এগুলো করতে পারছে গুরু, ও আমার সঙ্গে এগুলো করতেছে গুরু। আমি প্রত্যেকটা রাতে গুরু ওর নাম্বারে ফোন দিই, ও আমার ফোন দিয়ে
ধ্বংস হয়ে যাক সবকিছু তাহলে, এরপরে যদি ও ফিরে আসে এবং সত্যি যদি আবার কোনো কিছু রেফারেন্স কোড করে আবার যদি পরিস্থিতি থেকে পরিত্রাণ পায়।
গুরু সবাই আমাকে শুধু এটাই বোঝাই সবার ফ্রেন্ডরা প্লাস এরা যে তুই যে রেজাল্টটা করছিস লাস্ট সেমিস্টার তুই এটা কন্টিনিউ কর গুরু, লাস্ট এক মাস আমি পড়াশোনা করি, সামনে বন্ধ আছে, বন্ধের ভিতর এটা কন্টিনিউ মানে পড়াটা গ্যাপটা ফিল করে তুই পড়াশোনা কর গুরু। ওই দিনকে থেকে আমার ভাই গুরু আমার নিজের বড় ভাই,
আমরা কি চেষ্টা করবো তাহলে সবাই মিলে কিভাবে ওকে আর ফিরিয়ে নিয়ে আসা যায়
গুরু? ও যদি ফিরে আসে অ্যাটলিস্ট আমার লাইফে স্টেবিলিটি আসবে গুরু, আমি আবার আগের মতো পড়াশোনা করতে পারবো, কারণ গুরু আমি শুধু ওর জন্যই গুরু আমি যে ছেলে ফার্স্ট সেমিস্টারে 2.75 পেয়ে ফেল করছি গুরু, আমি লাস্ট সেমিস্টারে আমার ডিপার্টমেন্ট কতটা কঠিন আমার স্টেট গুলো জানে 3.60 করছি গুরু, শুধু ওকে পাওয়ার জন্য গুরু আমি কি করি নাই গুরু ওর জন্য লাইফে, ও যা বলছে গুরু আমি হল টপ করে বিয়েতে হল টপ করে গুরু ওকে রাত 12টার সময় খাবার দিয়ে এসছি গুরু দেওয়াল টপ করে।
আপনি তো ওখানে ফেসে যেতে পারতেন
গুরু, আমি ওর বাসায় পর্যন্ত যেদিনকে গেছি গুরু এই ডিভোর্স টিচার নোটিশ পাওয়ার পরে সেদিনকে গুরু হল টপ করে ওর বাসার দরজায় ডক করছি গুরু, গুরু ওরা আমার থানায় পর্যন্ত দিয়ে দিচ্ছে গুরু, আর আমার এত জঘন্য ভাষা অপমান করছে গুরু।
জঘন্য ভাষা গুলো কেমন ছিল
গুরু? আমাকে আমার বাবা মা তোলে গুরু গালি যে কুকুরের বাচ্চা তোর আমার বিয়ে স্বীকার করে গুরু, ওটাকে বিয়ের কথাই ওর সবার কাছে আমার স্বীকার করছে, ওর খালাতো বোনকে বলে এটা নাকি একটা ফলস কাবিন আর এটা ফলস বিয়ে ছিল, আর এই ধরনের বিয়ে ওদের ফ্যামিলিতে কোনো ব্যাপার না গুরু, ওর আম্মা ও চেয়ারম্যানের সাথে বলে আমার একটা বিয়ে আমি 20টা বিয়ে দিব গুরু, ওদের চেয়ারম্যান আমার কথা শুনে গুরু সে অনেক চেষ্টা করছে অনেক ভালো লোক যে আমার লাইফে ফিরে আসুক, বাট গুরু ওর যার বয়ে পড়ে যে ছেলের বয়ে পড়ে এগুলো করলো গুরু, আমি 5'8" সেই ছেলে 5'4" হবে না গুরু, ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে গুরু, আমি আমাকে তো দেখছেন গুরু ওই ছেলের ছবি আছে ওকে যদি দেখেন তো কি বলে বলবো গুরু, আর বহ কোনো দিনও থাকে না গুরু, আমি ওকে রিয়েল ভালোবাসি তাই আমি আজও ওকে চাচ্ছি, বাট সেই ছেলে তো লাইফে দেয় এইগুলো শোনামাত্রই সে কেটে গেছে।
আমি আসলে বড় বেশি অসহায় বন্ধুরা, আমি ইনফ্যাক্ট কথা খুঁজে পাচ্ছি না, এরকম পরিস্থিতি খুব কমই হয় আমার সাথে। স্পিচলেস বলাটা ঠিক না, আসলে কিভাবে কথা বলা উচিত, এ প্রেক্ষিতে কি বা বলার আছে, আমার একটু সমস্যাই হচ্ছে নিজের রিদম খুঁজে পেতে। তবে এতটুকু বুঝতে পারছি যে আমাদের পরজন্ম বলে কিছু নাই, বাট পরজন্মে বলে যদি কিছু থেকে থাকতো তাহলে আমি কখনোই আশা করতাম না। আর যাই হোক, এই রুবেল নামের যে ছেলেটি বসে আছে আমার সামনে, আমার নিজে তো নাই, আমার পরিচিত জনের মধ্যে এ ধরনের ক্যারেক্টারিস্টিক যেন আমার সামনে ভবিষ্যতে কোনোদিন না আসত। আমি কোনো জন্মে হাজারটাও যদি জন্ম নিতে চাই, কোনো জন্মে এই রুবেলের মতো হতে চাই না আমি। আমি সেই মানুষটি কখনোই হতে চাই না, সেরকম মানুষের স্বপ্ন আমি কখনো দেখি না, যেখানে আমার আল্লাহ রসুলকে বারংবার উপমান অপমান করা হবে, বারংবার তাদেরকে রেফারেন্স কোট করে তাদেরকে অপদস্থ করা হবে, দফায় দফায় কোরআন শরীফের মতো এত মূল্যবান একটা জিনিসকে অবহেলায় এই এই জিনিসটাকে রেফারেন্স হিসেবে পুঁজি হিসেবে ব্যবহার করবে, একের পর এক বেহায়াপনামো করবে, নোংরামি করবে, একের পর এক জেনা করবে, এক একটা ছেলের সাথে অবলীলায় শুয়ে যাবে, নিজের মনের মাস্তি মিটিয়ে চলাফেরা করবে, আর দিন শেষে রেফারেন্স কোট করার জন্য আমার এই আমার প্রাণের চলা এই কোরআন শরীফকে সে ইউজ করবে, আমার আল্লাহর ঘর বলে যাকে চিহ্নিত করা হয়েছে সে মসজিদকে সে রেফারেন্স হিসেবে কোট করবে, এমন এমন মেয়েকে জানবার পরেও আমার আমার বিশ্বাস হয় না, আমি এরকম মেয়ের উপলক্ষ কখনো হতে চাই না। আমি আর যাই হোক কোনো জন্মে রুবেল হতে চাই না। রুবেল হচ্ছে সেই ক্যারেক্টারিস্টিক যে রুবেলের জন্য তার বাবা তার ভাই জীবনের শেষ বিন্দু পর্যন্ত ঢেলে দিতে প্রস্তুত, কিন্তু সেই রুবেল চোখের সামনে তার বাবা মাকে অহর্নিশ অপমান হতে দেখে, তারপরে সেই রুবেলের আত্মশ্লাঘা তৈরি হয় না, তারপরে সেই রুবেলের মধ্যে কোনো রকমের ব্যক্তিত্বে কোনো রকমের কোনো ফারাক তৈরি হয় না, কোনো রিয়াকশন কাজ করে না, তারপরে রুবেলের মধ্যে কোনো রকমের পরিবর্তন দেখা যায় না, রুবেল তারপরেও কেমন এক সম্মোহিতের মতো মেয়ের দিকে ছুটতে চলে। এরকম নপুংসুক এরকম ব্যক্তিত্বহীন মানুষ যেন স্রষ্টা পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেন। আজকের অনুষ্ঠানে বসে থেকে আমি অনুরোধ করতেছি, আর যাই হোক আর কোন ক্যারেক্টারিস্টিক্স এর মতো রুবেলের মতো পার্সোনালিটি যেন পৃথিবীতে আর না আসে। যে রুবেল যে মুখ দিয়ে তার বাবা মার শ্রদ্ধার কথা, বাবা মার প্রতি ভালোবাসার কথা, তার ভাইয়ের প্রতি ভালোবাসার কথা বলেছে, সেটা শুধু বলার জন্য বলা, সত্যি যদি সামান্য পরিমাণ ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকতো তাহলে এইরকম একটা মেয়ে যে মেয়ে তার ক্যারেক্টারটাকে এমন একটি জায়গা নিয়ে গেছে যে মেয়েটিকে আসলে সত্যিকার অর্থে মেয়ের সম্বন্ধে আমার কোন রকমের আখ্যা দিতেই নিজেই কেমন যেন আমি অস্বস্তি বোধ করছি, এই সুযোগটাই মেয়েটা কখনো পেত না। বারংবার রুবেল বলার চেষ্টা করেছে যে আমি প্রচন্ড রকমের আস্তিক একজন মানুষ, আল্লাহ রসুলের উপর আমার প্রচন্ড তাওয়াক্কুল, আল্লাহ রসুলকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, আল্লাহ রসুলের প্রশ্নে আমার প্রচন্ড রকমের দুর্বলতা কাজ করে, ধিক তোমাকে রুবেল, সত্যি যদি মিনিমাম ভালোবাসা মিনিমাম টান মিনিমাম মহব্বত যদি আল্লাহ রসুলের সাথে থাকতো তোমার, তাহলে এইরকম একটা জেনাকারী মেয়ে যে মেয়ে দিনের পর দিন পোশাক পাল্টানোর মতো করে সম্পর্ককে পাল্টেছে, যার প্রমাণ তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে পেয়েছো, তারপরও এই মেয়েটিকে সুযোগ করে দিয়েছো তার পাপিষ্ঠ হাত দিয়ে আমার কোরআন মজিদকে ছুঁয়ে মিথ্যা কথা বলার, আমার আল্লাহর ঘরকে ছুঁয়ে মিথ্যা কথা বলার, ধ্বংস তোমার অভিশপ্ত জীবন যে তুমি এরকম উপলক্ষ হয়েছো এরকম একটা জেনাকারী মেয়ের, তারপরও সে মেয়েকে ক্ষমা করেছো, এটা অন্যায় এটা পাপ, এ অধিকার তোমাকে কেউ দেয়নি। ইসলাম ধর্ম তোমার একার না রুবেল, ইসলাম ধর্ম অনেক বড় একটি জিনিস, অনেক বড় একটি জায়গা, সে ইসলাম ধর্মকে চোখের সামনে অপদস্থ করতে পেরেছে একটা জেনাকারী মেয়ে, তারপর তুমি ক্ষমা করেছ, তারপর তুমি ওটাকে অ্যাভয়েড করেছ শুধু সৌন্দর্যের কারণে, শুধুমাত্র ইনোসেন্ট দেখতে দেখায় বিধায় সবকিছু তুমি বেমালুম ভুলে গেছো। এই জিনিসটাকে ক্ষমা করা যায় না রুবেল, এই জিনিসটা ক্ষমার অযোগ্য, যার ঔরসে জন্ম নিয়েছ, যে মা প্রচন্ড কষ্ট করে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছে, সেই এলাকার কথা বলছো যে এলাকার মধ্যে সভ্যতার ছোঁয়া পরিপূর্ণভাবে লাগেনি, যে এলাকা থেকে তুমি বলেছো যে সমস্ত জেনারেশনের মধ্যে মাত্র তিনজন, তাও তোমার সমসাময়িক জেনারেশনে কেউ ঢাকা ভার্সিটির আঙিনাতে পা দেওয়ার সুযোগ পায়নি, সেই জায়গা থেকে রিপ্রেজেন্ট করতে এসে রুবেল সেই বাবা মা যে বাবা মা তার কষ্টের সমস্ত রক্ত থাকা ঢেলে বিন্দুটাকে ঢেলে দিতে তোমার জন্য কার্পণ্য বোধ করেনি, এরকম একটু উজ্জ্বলতম ছেলে এরকম একটা হীরের টুকরো ছেলের কাছে কি বলবে, বাবা মা এসে কথা খুঁজে পাচ্ছেন না, ওই রাত্রে যখন বলেছ সে রাত বেড়াতেই তিনি রওনা দিয়ে দিয়েছেন, এসে হয়তো চুপিসারে তোমার প্রত্যক্ষে অথবা তোমার অলক্ষে চোখের পানি নিয়ে অবহিত ভাবে ফেলে চলেছেন, অভিশপ্তে জীবন যদি এই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আনা নিয়ে আসতে পারো,
বড় বেশি কষ্টের, বড় বেশি দুঃখের, এই ব্যাপারগুলো এতটুকু তোমাকে নাড়া দেয় না, এই ব্যাপারগুলো এতটুকু তোমার মধ্যে রিয়াকশন তৈরি করে না। একটা ঝেনাকারে মেয়ে প্রতিনিয়ত অহংস একটি সম্পর্কের ভিতর দিয়ে যায়, মাস্তির মধ্যে থাকার যার ঘোরের মধ্যে লেগে আছে, নেশার মতো লেগে আছে, যার লালচ হয় পুরুষ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য, পুরুষের গন্ধ যার শরীরটাকে এলোমেলো করে দেয়, এরকম একটা মেয়ের জন্য অহর্নিশ তুমি তোমার আল্লাহ রসুলকে পায়ে ঠেলে দিয়েছো, এরকম একটা মেয়ের জন্য তোমার বাবা মাকে পর করে দিয়েছো, এরকম একটা মেয়ের জন্য তোমার ভাইগুলোকে দূরে ঠেলে দিয়েছো, অন্যায় রূপের অন্যায়। আমি তোমার হাত ধরলে, পা ধরলে যদি তুমি এই পথ থেকে ফিরে আসতে, তুমি ঘন্টার পর ঘন্টা কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা গালি শুনেছ, আর ওই মানুষগুলো পা ধরে পড়ে থেকেছ রুবেল, তোমার কথা থেকে আমি যতটুকু শুনলাম, সত্যি যদি তাই হয়ে থাকে দেখ তোমাকে, দেখ তোমাকে। আমার ওই কবিতাটা এখন মাথায় আসতেছে যে একদম বাচ্চা যখন জন্ম হয় তখন বাপ মায়ের মধ্যে ধরনের রিয়াকশন তৈরি হয়। বাপ মা তখন বলে, হরে তুই জন্মালে যাবে নিথর নিচুপ সত্য এ পৃথিবী তড়ি ঘড়ি লাগে, হঠাৎ দেখে নিছে চারিপাশ আনন্দে আধা, তোর লাগে মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুঃখ তাগু ভরে উঠে চলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে, দেখে যা দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার চেয়ে দামি হীরের চেয়ে খাটি ওরে মোদের বাজান। আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছিল, এ ধরায় সার্থক হয়েছে মোর জন্ম, আমি ধন্য আমি ধন্য। সেই বিবেক আজ আবার জিজ্ঞাসবে, তুই নাকি পুরুষ, বল কি তার পরিচয়, জবাব দেখি তার পরিচয়, তুই ব্যক্তিত্বহীন, তুই পুরুষত্বহীন, পুরুষ সাথে কলঙ্ক তুই, ওরে ঠিক ধিক তোকে। আমি আছি সেদিনের প্রত্যাশায়, কবে আসবে সেদিন যেদিন যুবক ভালোবাসা পেতে কাঙালের ন্যায় পথে পথে ঘুরবে না, কুকুরের ন্যায় হাফিত্তেস করে মেয়ের পথপানে তাকিয়ে রবে না, বরং নিজকে এমন গুণে গুণান্বিত করবে, স্বীয় ব্যক্তিত্বকে এমন সাজে সাজাবে যা দেখে দারুণ এক যুবতী, পুণ্যবান এক যুবতী ছুটে এসে তোমার কাছে নত হয়ে বলবে, ওহে যুবক আমি তোমার ভালোবাসার প্রার্থী, আমায় তুমি ফিরিয়ে দিও না। এই দিন, এই স্বপ্ন, এই 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 মানসিকতা, এই লক্ষ্যে আমি বিভোর হয়ে থাকলাম, আর দুঃখ পেলাম এটা জেনে যে তোমার মতো একটা কলার ছেলে, তোমার মতো একটা হীরার টুকরো ছেলে এইরকম একটি পরিস্থিতি ঘোরের মধ্যে পড়ে গিয়ে সবকিছুকে পর করে দিয়েছে। এটা গেল ইমোশনের কথা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তোমার পরিস্থিতির, শুনতে চাও? বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, কেন আমি এতক্ষণ বললাম আবেগের জায়গা থেকে যে তুমি সবকিছুকে পর করে দিয়েছো, বাবা মার কোন অপমান তোমার কাছে রিয়াকশন করে না, করে করলে তো তুমি করতে দিত না, এসব পরিস্থিতি আল্লাহ রসুলকে বারবার রেফারেন্স কোট করে, কোরআন শরীফকে বারবার অবমাননা করা, মসজিদ ছুঁয়ে মিথ্যা কথা বলা, এটাও তোমার মধ্যে কোন রকম রিয়াকশন করে না, করে করলে তুমি তার সে মেয়ের সাথে পরবর্তীতে আর কোন সম্পর্ক রাখতে না।
সবচেয়ে ও আমাকে গুরু এই বাইন্ডিংসে রাখছিল যে ও যদি মরে না,
করে না। আমার তোমার কথা আমি পুরো তিন ঘন্টা শুনেছি, আর শুনতে ইচ্ছা হচ্ছে না, তুমি বলো করে করলে খুব সুযোগ দিতে না, চারবার কোনবার কোনো একটা মেয়ে সুযোগ পায় না, একবার দুইবার নিঃসন্দেহে তোমার মধ্যে কোনো রিয়াকশন করে না, রাইট? কেন করে না? তুমি কি কোনো বৈজ্ঞানিক এটার ব্যাখ্যা পাইছো? আচ্ছা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়ানি শোনো তাহলে, করবে না। আমি যতই বলি আস্ফালন করি, কথা বলতে বলতে আমার পেছনের ঘাড়ের রগ এখন ব্যথা করতেছে, রগ যদি ছিঁড়েও যায় তাও তোমার আমি বোঝাতে পারবো না, চেয়ারটা একটু টেনে নিয়ে আসো আমার কাছে আসো, মাইক্রোফোনটার সাথে নাও, তোমার মধ্যে কোনো রিয়াকশন কাজ করবে না, যতই আমি বলি, যতই ফাল পারি, যতই লাভ পারি, আর যেভাবে বলি না কেন, যতই সুধা মিশায় কথা বলি না কেন, এই যে মাথা আছে না, যে মাথাটা ধরে আমি নাড়াচ্ছি এখন, আমি কি ধরে আছি তোমার
মাথা,
এই যে মাথা ধরে নাড়াচ্ছি, টের পাচ্ছ? চোখ বন্ধ করো, এই যে মাথা ধরে নাড়াচ্ছি, টের পাচ্ছ নি? হ্যাঁ, তোমার মাথার মধ্যে তুমি অনুভব করো, তোমার মন মাথার মধ্যে, তোমার মাথার মধ্যে যে জিনিসটা তোমার বুদ্ধি ধারণ করে, যে জিনিসটা তোমার 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 সবকিছুকে ধারণ করে, সেই সেই ব্যাপারগুলোকে তুমি অনুভব করতে চেষ্টা করো একটু, দেখো তোমার মধ্যে সমস্ত কিছু, সমস্ত ভালো লাগা মন্দ লাগার মুহূর্তগুলো যে মাথার মধ্যে ধারণ করছে, তার নামের নামটা হচ্ছে নিউরন, টের পাচ্ছ? নিউরন গুলো কিন্তু তুমি অনুভব করতে পারবা, কিন্তু দেখো খেয়াল করে দেখো, একদম মনোযোগ দাও, সবকিছু থেকে বের হয়ে যাও, একদম সবকিছু থেকে বের হয়ে যাও, সমস্ত কিছু থেকে তুমি একদম একদম অন্য পৃথিবীতে চলে যাও, এই মুহূর্তের জন্য সবকিছু ভুলে যাও, বাবা মা স্বামী মা তোমার ভার্সিটি সবকিছু ভুলে যাও, তুমি তো একজন মানুষ, রাইট? তোমার তো একটা ব্যক্তিসত্তা আছে, রাইট? যার নাম হচ্ছে রুবেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটি কথা বলা যায় যে তিনি পৃথিবীতে না আসলে পৃথিবীর সৃষ্টি হতো না,
বাট তোমার ক্ষেত্রে আমি একটা কথা বিনয়ের সাথে বলতেই পারি, তুমি যদি পৃথিবীতে না আসতে রুবেল, প্রকৃতি অসম্পূর্ণ থাকত, পৃথিবী অসম্পূর্ণ থাকত, খালি খালি লাগতো, যে কি যেন একটা আসার কথা ছিল আসেনি পৃথিবীতে। তুমি এরকম মূল্যবান একটা ক্যারেক্টারিস্টিক্স, কারণ তুমি মানুষ, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সৃষ্টি তুমি। শুধু নিজের চিন্তা করো, নিজের কি নিজের মনের আয়না একটু দেখবার চেষ্টা করো, আর অনুভব চেষ্টা করো, অনুভবের চেষ্টা করো যে তোমার যে মাথা, তোমার যে নিউরন, যেখানে বুদ্ধি ধারণ হয়, যেখানে সমস্ত চিন্তা শক্তি ধারণ হয়, সুখস্মৃতি দুঃসহ স্মৃতি সমস্ত কিছু ধারণ করে যে নিউরন, সেই নিউরনকে তুমি নিজের মনের মধ্যে একটু একটু ফিগার আউট করার চেষ্টা করো, যে দেখো তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে সেই নিউরনগুলো খেলা করছে। মাঝে মাঝে আমরা বৈজ্ঞানিক বিজ্ঞানের ওই ল্যাবরেটরিগুলোতে মগজের ছবিগুলো দেখি না? চিন্তা করো ওইভাবে, ঠিক ওইভাবে চিন্তা করো যে তোমার নিউরনগুলো তোমার মগজ মাথার মধ্যে ওইভাবে খেলা করছে, এবং ওইভাবে যে সাইক্লিক অর্ডারের মধ্যে নিউরনগুলো সাজানো থাকে, ঠিক সেই রকম ভাবেই নিউরনগুলো তোমার মধ্যে সাজানো আছে। এবং নিউরনগুলো কিন্তু এক জায়গাতে স্থির অবস্থায় নাই, নিউরনগুলো কিন্তু বিভিন্নভাবে চ্যুতি বিচ্যুতি ঘটতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে পারছে। তুমি কি দেখতে পাচ্ছ সেই ব্যাপারগুলো? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জোরে বলো। অনেকগুলো প্রকোষ্ঠ আছে, বিভিন্ন জায়গাতে নিউরন গুলো খেলা করছে, রাইট? একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ আছে, দেখো ওই প্রকোষ্ঠের মধ্যে কিন্তু আমি আমি এখন একটা কথা বলবো, যেমন তুমি খুব ইনোসেন্ট একটা ছেলে, তোমার মুখের লুকটা অনেক 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 নিষ্পাপ, তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি অনেক সৎ চরিত্রবান একটা ছেলে, তুমি দারুণ দারুণ স্কলার একটা ছেলে, আমি তোমার মাঝে দারুণ ভালো একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। দেখো এই কথাগুলো যখন বলছি, পাশাপাশি এটাও বলছি যে স্বামীমার সাথে কাটানোর সময়গুলো সত্যি অন্যরকম ছিল। স্বামীমা খারাপ হোক, জঘন্য হোক, পাপিষ্ঠা হোক, চারিত্রিকভাবে একেবারেই একেবারেই নিম্ন শ্রেণী কোনো মেয়ে হোক, তারপরে ও আমার স্বামীমা, ওর মাধ্যমে আমি গোটা পৃথিবীকে দেখেছি, ও আমার পুরো পৃথিবী, ওই পৃথিবী সবসময় আমার মধ্যে দারুণভাবে আগলে রাখি, আমি স্বামীমার সাথে কাটানো সে ভালো মুহূর্তগুলোর কথা ভাবছি। দেখো এই অনুভূতিগুলোর কথা যখন তুমি চিন্তা করছো, তোমার একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ কিন্তু দারুণভাবে খেলা করছে, তুমি কি টের পাচ্ছ? ও যে নাড়ানাড়ি করতেছে, দেখো ওই প্রকোষ্ঠটা নড়তেছে বেশি, ওই প্রকোষ্ঠটা অ্যাক্টিভ হয়ে উঠেছে তোমার এই কথাগুলো শুনে, তুমি কি অনুভব করতে পারছো? যে প্রকোষ্ঠটা অ্যাক্টিভ হয়ে আছে স্বামীমার কথা শুনলে, তার 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 স্বামীমার ওই অনুভূতি গুলো, স্বামীমার সাথে কাটানো প্রথম রাতের কথা, স্বামীমার সাথে কাটানো প্রথম প্রথম হসপিটালে সে রুমটার কথা, স্বামীমার সাথে কাটানো প্রত্যেকটা ভালো ভালো মুহূর্তের কথা যখনই চিন্তা করছো, তখনই কিন্তু দেখো তোমার চোখগুলো কেমন ভারী হয়ে এসেছে, এবং তখনই কিন্তু তোমার নিউরনগুলো একটু বেশি খেলা করছে নির্দিষ্ট প্রকোষ্ঠে, তুমি কি টের পাচ্ছো? অন্য কোনো কথা চিন্তা করলে কিন্তু তোমার ওই প্রকোষ্ঠটা এত বেশি কাজ করে না, এত বেশি অ্যাক্টিভ হয় না। অন্য ভালো কথা যখন বলছি যে তুমি ভালো ছেলে, তুমি লেখাপড়ায় ভালো, তোমার মা খুব ভালো, তখন কিন্তু কাজ করতেছে না, কিন্তু স্বামীমার কথা বললে কিন্তু ওই নির্দিষ্ট প্রকোষ্ঠটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তুমি কি টের পাচ্ছ? আর ওই প্রকোষ্ঠটা নিউরনের প্রকোষ্ঠ যখন বেশি অ্যাক্টিভ হচ্ছে তখন তুমি বেশি মজা পাচ্ছ, তুমি কি এটা টের পাচ্ছ?
গুরু ওর কথা মনে হলে গুরু আমার সবকিছু আমি ভুলে যাই গুরু,
এবং অনুভূতি জন্য অনেক বেশি শার্প হয়ে যাচ্ছে, এবং তার কাটার সাথে কাটানো সে ভালো মুহূর্তগুলোর কথা যখন চিন্তা করতেছো তখন ওই প্রকোষ্ঠটা অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে, তুমি কি টের পাচ্ছ?
জি গুরু, ওর নেগেটিভ মোমেন্ট গুলো কখনো আমাকে সাড়া দেয় না, বা
শুধু ভালো মুহূর্ত গুলো এমন সময় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন গোটা দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, রাইট?
জি গুরু, আমি
এখন যদি আল্লাহ রাসূল থেকে অপমান করে তোমার কি গায়ে লাগবে? এই মুহূর্তে লাগবে না, লাগবে কি?
না গুরু,
তোমার বাবা মাকে যদি চোখের সামনে কেউ অপমান করে রাস্তায় ঠেলায় দিয়ে স্যান্ডেল দিয়ে পিটায়, তাও কি তোমার গায়ে লাগবে? কোনো কিছুতেই গায়ে লাগবে না, কারণ এটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, যে যখন তোমার কোন অনুভূতি তোমাকে নির্দিষ্ট একটা প্রকোষ্ঠে যত যত বেশি অ্যাক্টিভ করে তুলবে তখন তুমি দুনিয়াদারি ভুলে যাবে। এটি কোনো বিশেষ বিশেষ প্রেমে পড়লে হয়, বিশেষ রকমের ড্রাগস নিলে হয়, বিশেষ রকমের কোনো অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে পড়লে হয়। এখন যা ঘটেছে, তুমি একটি নেশায় আসক্ত, যে নেশার নাম স্বামীমা। এটা একটা যেমন ইজোবা পেন্সিডিল গাঁজা মদ এগুলো খেলে যেমন এটি একটি নেশা, যেখান থেকে বের হওয়ার জন্য ট্রিটমেন্ট প্রয়োজন হয়, এটিও একটি নেশা, যে নেশার নাম হচ্ছে স্বামীমা। এটাকে ভালোবাসাও বলে না, প্রেমও বলে না, এস্ক বলে না, মহব্বত বলে না, কিচ্ছু বলে না, এটা হচ্ছে অ্যাডিকশন। যোগা যেমন অ্যাডিকশন, এরকম একটি অ্যাডিকশন, এইখান থেকে তোমাকে বের করে নিয়ে আসতে হবে। বের করার একটাই বুদ্ধি, এই প্রকোষ্ঠটা, যে প্রকোষ্ঠটা এখন অ্যাক্টিভ হয়ে আছে, স্বামীমা ছাড়া কিছু বুঝতে পারছো না, রাইট?
জি গুরু,
জোরে বলো, রাইট?
জি গুরু।
একটা বুদ্ধি দেখো, এখন স্বামীমা স্বামীমা জায়গায় থাকুক, হ্যাঁ ওইখান থেকে ওইখান ওইটা চিন্তা করো না, স্বামীমা স্বামীমা জায়গায় থাকুক, ওটা তোমার ভালো লাগার জায়গা, ওটা তোমার অদ্ভুত জায়গা, আর পজিটিভ দিকগুলো দিকগুলো জায়গাতে থাকুক। এখন একটু অন্য দিক চিন্তা করি আমরা, রাইট? যেমন রেজাল্ট এবার তো ভালো ছিল, রাইট? তোমার মধ্যে তোমার ছেলেদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট ছিল না, পাঁচ জনের মধ্যে একজন, রাইট?
পাঁচটা ছেলের মধ্যে গুরু আমার ওইরকম রেজাল্ট ছিল।
এটা যদি কন্টিনিউশন হতে থাকে, এবং ফাইনালি দেখো যে আমি আসলে এসপির কথা বলছিলাম, কিন্তু কেন জানি তুমি আমার কাছে মনে হচ্ছে যে এসপি দিয়ে শুরু করেছিলাম, বাট ফাইনালি দেখো যে ওই ড্রেসটা তুমি পরে আছো, এবং তুমি খুব কল্যাণকামী একটা রাষ্ট্রের কল্যাণকামী একজন পুলিশ অফিসার হয়েছো। ইনফ্যাক্ট আমি তোমার মধ্যে দারুণ একটা স্মার্ট মানুষটাকে দেখতে পাচ্ছি, যে ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ। এরকম ভাবে খুব স্মার্টলি কথা বলছো, স্মার্টলি হেঁটে যাচ্ছো, তোমাকে দারুণ ভাবে সবাই সম্মান করছে, এবং স্পেশালি তোমাকে প্রেসিডেন্সিয়াল পদক দেওয়া হচ্ছে, এবং প্রেসিডেন্সিয়াল পদকের একটা অনুষ্ঠানে তুমি বসে আছো, এবং বুক ছাওড়া করে তোমার বাবা মা জাস্ট রাইট টু ইউর সিট সবাই মিলে বসে দেখতেছে তোমাকে। এবার তুমি প্রেসিডেন্সিয়াল পদকের জন্য উঠলে, প্রেসিডেন্ট দাঁড়ায় আছেন, তোমাকে পদক পরায় দিবেন, এরকম একটি মুহূর্তের কথা চিন্তা করতে পারছো? তুমি কি অনুভব গেছো যে জায়গাতে, তুমি কি অনুভব করতে পারছো এরকম একটা দৃশ্য অনুভব করতে পারছো? আসতে পারছো না এই অনুভূতিতে?
না।
তুমি ওই জায়গাতে আটকে আছো স্বামীমার ওই অনুভূতির সাথে?
ওর অনুভূতি গুলো অনেক বেশি কাজ করে আমার,
ওই জায়গা থেকে বের হয়ে আসো কোনো ভাবে যাচ্ছে না, রাইট?
জি গুরু।
বন্ধুরা, দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাডিকশন, নেশা। একদম এটাকে প্রেমও বলে না, ভালোবাসা বলে না, বউ বলে না, স্বামী স্ত্রী বলে না, কিচ্ছু বলে না। তুমি জাস্ট একটা নেশার মধ্যে আছো, যেটাকে ড্রাগস বলে। ড্রাগস এর নাম যেমন ইয়োবা হয়, এই ড্রাগস এর নাম হচ্ছে স্বামীমা। এই জায়গা থেকে কোনো না কোনো ভাবে মন মাইন্ডটাকে শিফট করতে হবে। শিফট করার জন্য যা করা লাগে করতে হবে, বাট মাইন্ডটাকে শিফট করবে তাহলে তুমি বেঁচে যাবে, আইদার তুমি এখান থেকে বাঁচতে পারবে না। বাঁচার একমাত্র উপায় যে কোনো মূল্যে, এর মাথায় এগুলো কাজ করতেছে, কাজ যদি করতে থাকে, আবার করতে থাকে, আবার যদি ভাবতে থাকো, আস্তে আস্তে যাইতে থাকবা, দিয়ে হারিয়ে যাবা তুমি।
আমি হারাতে চাই না,
হারাতে যদি চাও তা না চাও, তাহলে একটা উপায়, এর ভাবনাটাকে, ঠিক আছে ও আমাকে দারুণ অনুভূতি সৃষ্টি করছে, ভালো লাগার সৃষ্টি করছে, ও ওর জায়গাতে থাকুক, আমি আমার মাইন্ডটাকে শিফট করে দেবো, অন্য জিনিস নিয়ে আপাতত আমি ভাববো, আপাতত ও ওরকমই, ওকে ছাড়েন বাদ না, দ্যাটস ট্রু, দ্যাট ইজ ড্যাম ট্রু ইন মাই লাইফ। আমি ওইটাই ভাবনাটাকে ওই জায়গাতে জাস্ট শুধু আটকে রেখে এখন আমি অন্য কিছু ভাববো, এই মুহূর্তে অন্য কিছু ভাববো, তারপর অন্য কিছু ভাববো, হ্যাঁ ও তো ওই জায়গাতে আছে ঠিক আছে, বাট অন্য কিছু ভাববো। এই ভাবতে ভাবতে ভাবনাটাকে যদি শিফট করতে করতে তুমি অভ্যস্ত হয়ে যাও, একটা পর্যায়ে আসবে যখন তার ওই ভাবনা ওইভাবে তোমার মাথার মধ্যে ওরকম আর নেশা ধরাতে পারবে না। এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভড, এর মধ্যে কিন্তু কোনো রকমের পাণ্ডিত্য বা জ্ঞানবাজি নাই, আমি যে কথাগুলো বলছি এর মধ্যে রকেট সায়েন্স নাই, বাট এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ। আমি শুধু তোমার সাথে এই কাজগুলো করলাম বুঝবার জন্য যে আসলে তোমার মধ্যে আসক্তিটা কোন লেভেলে আছে। একদিকে তোমার ড্রিম, একদিকে এম, একদিকে সবার স্বপ্ন, সে বর্ণনাও দিয়ে দিলাম, কিন্তু সে বর্ণনা তোমাকে ছুঁয়ে যাচ্ছে না, কারণ ওখানে স্বামীমার দারুণ একটা আস্তর পড়ে গেছে, সেখানে কারোরই ঢুকবার আর কোনো সুযোগ নাই। এখন শুধু তুমি মাইন্ডটাকে যদি একটু শিফট করতে পারো, তোমার মস্তিষ্কের এই ভাবনাগুলোকে যদি একটু শিফট করতে পারো, তবেই এখান থেকে মুক্ত হতে পারবে, আদারওয়াইজ পারবে না। তুমি জাস্ট একটা নেশার মধ্যে আছো যেটার নাম হচ্ছে স্বামীমা, একটা ড্রাগস নিয়েছো যার নাম স্বামীমা। এখানে ভালোবাসা প্রেম কোনো কিছু নেই, ওই ধরনের শব্দ কোনোভাবে ভুল করে আর ব্যবহার করো না তোমার এই এই মেয়েটির সম্পর্কের সাথে। আমি কি বুঝাতে পেরেছি তোমাকে? এটা শুধু একটা নেশা, এটা ড্রাগস, যে ড্রাগস এর নাম স্বামীমা, আর কিছু না এটা। আমি এটা আমি একদম পরীক্ষিত সবাইকে নিয়ে, এটা আমি পরখ করে দেখবার চেষ্টা করেছিলাম, অন্য কিছু না। এই নেশা থেকে বাঁচবার একটাই উপায়, যে কোনো মূল্যে তোমাকে ভাবনাটাকে শিফট করতে হবে। এই শিফটিং ভাবনাটা যদি তুমি মিনিমাম 2-3 মাস করতে পারো, তাহলে ওর ওর ভাবনা যখন তুমি ভাববা, সেটা তোমার মাথাটাকে সেই অবস্থায় নিয়ে যাবে না যে তোমাকে পাগল করে দিচ্ছে। এখন যেমন সে পাগল করা অবস্থায় সে নিয়ে যেতে পারবে না। আমি কি তোমাকে বুঝাতে পারছি পুরো ব্যাপারটা?
জি গুরু।
এখন শিফটিং করতে হবে। শিফটিংটা তুমি কিভাবে করবে? অন্য ভাবনা, ওর ভাবনা আসুক, সমস্যা নাই, ঠিক আছে, তুমি সেই অবস্থাতেই থাকো, অন্য ভাবনাতে যাওয়া, অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়া, অন্য কোনো কিছুতে একটু বেশি বেশি সময় দেওয়া, এই কাজটা তুমি করবা। আমি আমাকে যদি মিনিমাম কোনো আমার প্রশ্নে তোমার শ্রদ্ধাবোধ থেকে থাকে, আমি সহ প্রায় 30-35 লক্ষ মানুষ এখন শুনতেছে, সবাইকে তোমাকে এই কথাটা দিতে হবে যে ওকে ভুলতে তোমাকে বলিনি, অ্যাটলিস্ট তুমি ভাবনাটা শিফট করার চেষ্টা করবা, এই কথা তুমি দিতে পারো আমাদেরকে?
আমি অবশ্যই আমার রেজাল্ট আমি কন্টিনিউ করতেছি, আমি আগের মতো মানে অনেক ভালো পড়াশোনা,
যদি লেখাপড়া নিয়ে এই ভাবনাটা শিফট করতে পারো তাহলে তো খুবই ভালো, জাস্ট ভাবনাটা শিফট করো।
আমি পড়াশোনা করতেছি
অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে বন্ধু, একদম শেষ মুহূর্তে অনুষ্ঠান শেষ করে দিতে চাই, তার আগে তার বড় ভাই আমাদের সাথে আছে, তাকে একটু আমি সাথে নিতে চাই। আর বন্ধুরা তোমাদের কাছে আমি প্রার্থনা জানাতে চাই, এ ধরনের ক্যারেক্টারিস্টিক পৃথিবীতে আসা বন্ধ হোক, যে ক্যারেক্টারিস্টিক এর জন্য এ ধরনের জুয়েল গুলো পৃথিবী থেকে হারিয়ে যায়। কিছু টেক্সট নেই, তারপরে ওর বড় ভাইকে দিয়ে কিছু কথা বলেই অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো।
এই মুহূর্তে অনেকেই আছেন ফেসবুকে আমাদের সঙ্গে। ইফতেকার আহমেদ ইলিয়াস তিনি বলেছেন, কিছু শূন্যস্থান ভুল শব্দ দিয়ে পূরণ করার চেয়ে আজীবন খালি থাকা অনেক ভালো। আর আছেন আমাদের সঙ্গে সাইফ মিশু, তিনি বলেছেন, ভালোবাসা কি এত অন্ধ? ভাই রুবেল আপনি একদিন এসপি হবেন এই দোয়া করি, আপনি আপনার পড়াশোনাটা আবার শুরু করেন। ইঞ্জিনিয়ার মাহবুব শিকদার তিনি বলেছেন যে, জানি ক্ষুদ্র প্রাণী চাইতেও আমি ক্ষুদ্র প্রাণী, তারপরও আমি আমার হৃদয় থেকে বলছি গুরু আমি তোমাকে মনে প্রাণে বলে মানি, এবং গুরু রুবেলকে সহযোগিতা করার জন্য আপনি কিছু করুন। আর আছেন আমাদের সঙ্গে মনির কুয়াকাটা থেকে, তিনি বলেছেন যে, রুবেল কাঁদছো কেন? যে তোমার জন্য কাঁদে না কেন কাঁদছো তার জন্য? ওকে ঘৃণা করো, যে তোমাকে ভালোবাসে না কেন তার জন্য কাঁদছো? জীবন আমার মনে হয় আসলে আপনি ঠিকই বলেছেন। আর আছেন আমাদের সঙ্গে রেদওয়ান রনি আছেন, তিনি বলেছেন যে, গুরু রুবেল ভাইকে বলেন সুন্দর আমেও পোকা থাকে, চেহারা দিয়ে সবকিছু হয় না। রাব্বি হাসান মজুমদার তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, তিনি বলেছেন যে, আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি যে এই ধরনের মেয়েদের কি বলা যায়। আর বন্ধুরা এই মুহূর্তে যারা আমাকে শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে উইচ ইজ www.facebook.com/thakafm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন।
এখন আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে অতিথি বন্ধু রুবেল, তার বড় ভাই আমাদের সাথে উপস্থিত। আমরা সবাই ইনফ্যাক্ট অনেক বেশি ওয়ারিড যে এরকম একটা হীরের টুকরো ছেলের অপমৃত্যু যেন না ঘটে, মানে ক্যারিয়ারের অপমৃত্যু আমি বলছি, সেটি যেন না ঘটে। যদিও সে কথা দিয়েছে যে অ্যাটলিস্ট চেষ্টা করবে যে তার ভাবনাগুলো অন্যদিকে ব্যস্ত রাখা যায় কিনা, এবং খুব ভালো কথা বলেছে যে পড়ালেখা নিয়ে চেষ্টা করবে। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
আমিও সর্বোপরি শ্রোতাবিন্দুদের মানে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, যেহেতু আমি একটা সমস্যার সম্মুখীন হয়ে এখানে আসছি। মানুষ অনেক আশা নিয়ে, বাপ মা যেমন ছেলে মেয়েকে শিক্ষাদানের জন্য বিভিন্ন জায়গা পাঠায়, তথাপিও আমি বড় ভাই, আমি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি, সে পড়াশোনা করতেছে, পাশাপাশি যে দুর্ঘটনা সেটা হয়তো আপনারা তার মুখ থেকেই শুনছেন, এটা আর আমি বলতে চাচ্ছি না। আমি ভাই হিসাবে বলতেছি যে, মানুষ মাত্র ভুল করে, আবার মানুষের মাধ্যমে ভুল সংশোধন হয়। তা আমি দেশবাসীর কাছে এটাই বলতেছি যে, আমি আপনাদের মাধ্যমে এবং এই স্টুডিওর মাধ্যমে আমি রুবেলকে অনুরোধ করছি যে, বিগত দিনে যা করছো এটা তুমি ভুল করছো, তুমি তোমার বাবা মা ইভেন তোমার ফ্যামিলি আদারওয়াইজ যারা আছে সবার প্রতি যদি তোমার শ্রদ্ধাবোধ থাকে তাহলে তুমি এই ভুল আর করো না ভাই। তোমার জন্য যা কিছু করণীয় তোমার ফ্যামিলি মনে হয় কোনো কিছু থেকে বিরত থাকে না, সুতরাং আমি দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি যে, রুবেল হয়তো না বুঝে যে অপরাধটা করছে, এটা সে খুবই অন্যায় করছে, সুতরাং সে নিজেও অনুতপ্ত। তো আমি এই স্টুডিওর মাধ্যমে রুবেলের মুখ থেকে এই কমিটমেন্ট শুনতে চাচ্ছি যে, সে আর ওই দুর্বজালে পা দিবে না, অদূর ভবিষ্যতে সে তার লাইফকে প্রতিষ্ঠিত করবে, এই প্রত্যাশা আমি রুবেলের কাছ থেকে আশা করি এবং রুবেল দেশবাসীকে এটাই জানাক।
দ্যাটস রিয়েলি গ্রেট, খুব স্ট্রেট ওয়েতে জানতে চেয়েছে তার বড় ভাই তার পরিবারের পক্ষ থেকে। এই 30-35 লক্ষ দেশ এবং দেশের বাইরে থাকা মানুষগুলোকে সবাইকে বিক্রে করবে না, তাদের সাথে প্রতারণা করবে না, অ্যাটলিস্ট সে তো আর সেই মেয়েটির মতো না যতগুলো মানুষকে একসাথে পেয়ে এতগুলো মানুষের সাথে ভণ্ডামি করবে। তার দেয়া কথা অবশ্যই আমরা বিশ্বাস করি যে তার দেয়া কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে, আর সে মেয়ের ধূম্রজলে পা না দিয়ে সে ফিরে আসবে এই এই পৃথিবী থেকে। সেই চেষ্টাটা আজকের এই মুহূর্ত থেকে রুবেল শুরু করবে, সেই কমিটমেন্টটাই নিতে চেয়েছেন, তাই তো আপনি? জি, আমাদের সবাইকে কি এই কমিটমেন্ট করা যায় কিনা?
আমি ভুল করছি, আমি চাই না আমার ক্যাম্পাসে বা দুনিয়াতে আমার মতো কেউ ভুল করুক, আমি যেটা করছি
জনগণের কথা তাকে স্ট্রেট ওয়েতে একটা লাইনে বলেন, আপনি কি ফিরে আসবেন এই ধুম্রজাল থেকে?
আমি আজ থেকে আর আমার যত কষ্ট আমি ওর জন্য কাঁদবো না, আমি আমার পড়াশোনার জন্য কাঁদবো, আমি আমার ফ্যামিলির জন্য
কাঁদবো। দ্যাট ইজ রিয়েলি গুড, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা হয় আল্লাহ রাব্বুল আলামিনের যিনি সুযোগ করে দিলেন।
আমি একটা কথাই বলতে চাই, ওর ডিপার্টমেন্টের একটা মেয়ে গুরু আমাকে হেয় করে এমন একটা পোস্ট দিয়েছে ফেসবুকে, আমার বাবা মাকে হেয় করে গুরু আমি খুব কষ্ট
পাই। যারা এই কাজগুলো করছে আমার বিশ্বাস তারা আজকের অনুষ্ঠানের পর থেকে এসব কাজগুলো বন্ধ করবে। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি বিশাল এক দারুণ এক শান্তি নিয়ে, কারণ যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর ছেলে হচ্ছে রুবেল, যে অনেক বেশি সৎ, অনেক বেশি ইনোসেন্ট, কথাটা অ্যাকচুয়ালি ছেলেটির সাথে যায়, এবং অনেক বেশি ধার্মিক এবং অনেক বেশি নৈতিকতা সম্পূর্ণ একটি পরিবার সে বিলংস করে, তাই তার দেওয়া কথা অবশ্যই সে রাখবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এত লক্ষ লক্ষ মানুষের সামনে সে বিট্রে করবে না সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং নিঃসন্দেহে বড় ভাই হিসেবে আপনিও খুশি হতে পেরেছেন যে কমিটমেন্ট সে করলো।
আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমি বড় ভাই হিসেবে যতটুকু ওর সমস্যা শুনছি আমি ওর পাশে মানে বন্ধুর মতো, আমি গত 4 তারিখ থেকে ইভেন আজকে হয়তো মেবি 26 তারিখ এ পর্যন্ত ছায়ার মতো ওর পাশে আমি আছি, যেটা আসলে ওর যে অপরাধ কোন লোকে এটা মেনে নিতে পারে না, তথাপিও ভাই ভাইয়ের জন্য যা করছি, ও যদি ভালো কিছু করে ওদের ভবিষ্যতে এই পিছনের ব্যাকগ্রাউন্ড মনে থাকবে না এবং দেশের জনগণ ওকে শ্রদ্ধার চোখে দেখবে, এই প্রত্যাশাই আমি ওর কাছে করি। ইভেন এ ব্যাপারে এফএম 90.4 এর ইন্তেজার ভাই প্লাস গুরু এহতেশাম ইভেন আদারওয়াইজ যারা আছে তাদের প্রতিও শ্রদ্ধা বোধ রেখে এই কমিটমেন্ট করুক, আমি এটা ওর কাছ থেকে আশা করছি। ধন্যবাদ সবাইকে,
এবং ধন্যবাদ স্পেশালি আপনাকে, এবং ধন্যবাদ রুবেলকে আমাদের মুখ রক্ষা করবার জন্য, আমাদেরকে এত দারুণ একটি কমিটমেন্ট আমাদের সাথে করবার জন্য। এবং আমরা বিশ্বাস করি এখানে একটা শিক্ষণীয় ব্যাপার ছিল যে 4 তারিখের পর থেকে এই তারিখ পর্যন্ত বড় ভাই সাথে সাথে বন্ধুর মতো ছায়ার মতো আছেন। যারা এরকম ট্রানজিশন পিরিয়ড পার করেন উচিত ফ্যামিলি মেম্বারদেরকে তাদেরকে পরনা করে দিয়ে সেইভাবেই কিন্তু সময়টা দেয়া, কারণ এ কিন্তু কোনোভাবে অপরাধ করেনি, অন্যায় করেনি, ও যেটা হয়েছে সে একটি ড্রাগসের মধ্যে পড়ে গেছে, সে একটি আসক্তির মধ্যে পড়ে গেছে, এটিকে নেশা ছাড়া অন্য কিছুই বলা যেতে পারে না। এই পরিস্থিতিতে আমি ডায়াগনোসিস করতে গিয়ে আমি আসলে ডায়াগনোসিস করার চেষ্টা করেছি নিউরনের প্রসঙ্গটাকে টেনে তার মাথায় হাত দিয়ে, ডায়াগনোসিস করে আমি এটাই পেয়েছি যে এটি ড্রাগস ছাড়া অন্য কিছু না, এটা জাস্ট এক রকমের নেশা, এক রকমের আসক্তিতে পরিণত হয়েছিল শামিমা নামের এই মেয়েটি, এর বেশি কিছু না। এটি প্রেম ভালোবাসা না, প্রেম ভালোবাসা হলেও সেকেন্ড থার্ড দেওয়ার সুযোগ থাকে, মোহ হলেও সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আসক্তি সহজে যায় না। আসক্তিকে শিফট করতে গেলে তার জন্য অনেক রকমের কাঠখড় পোড়াতে হয় এবং পারিপার্শ্বিক মানুষের সহযোগিতা প্রয়োজন হয়, যে সহযোগিতা আপনি করছেন বড় ভাই হিসেবে তার পাশে থেকে থেকে। সে এই ধরনের ট্রানজিশন পিরিয়ড যারা পার করছে তাদের পাশে যেন ফ্যামিলি মেম্বাররা এসে দাঁড়ান, সেটি কিন্তু খুব বেশি মাত্রায় জরুরি। এবং অবশ্যই আমার বিশ্বাস আমাদেরকে কথা দিয়েছে রুবেল যে তার ভাবনাটাকে শিফট করবে ভালো একটি কাজের ভেতর দিয়ে, যাতে করে এই ভাবনাটাকে আর এলেমেলো না করে, সে চেষ্টা সে করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য, এবং সেই সাথে আমি গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে বলেছিলাম ছেলেরা যারা মেয়েদের সাথে এ ধরনের বেহায়াপনাম করে, এ ধরনের সুযোগ নিয়ে সেনা করে, তাদেরকে আমরা ছেলে পতিতা নাম দিয়েছিলাম। আর যারা পতিতা তারা তো শুধু শরীর দেয়, তারা কিন্তু মন নিয়ে খেলে না, তারা টাকার বিনিময়ে শরীর দেয়, প্রসঙ্গ ওখানে চুকে বুকে যায়, কিন্তু যারা শরীর আর মন দুটোকে নিয়ে খেলে তাদেরকে কি নাম দেয়া যায়? আমাদের কাছে লাইন ডিটেক্টিং কোনো মেশিন নাই যে আমরা ধরে নিতে পারবো যে রুবেল সত্য বলেছে না মিথ্যা বলেছে, কিন্তু রুবেল যেভাবে বলেছে প্রত্যেকটা মানুষের তো সিক্স সেন্স, তার বিবেক, দারুণ এক অবজারভেশন পাওয়ার নিয়ে আসে দ্রষ্টার কাছ থেকে, তাতে মনে হয়েছে এবং ওই মেয়েটি শামিমা নামের মেয়েটি এবং তার পরিবারের লোকজনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, সে কোনোভাবেই তার পক্ষ অবলম্বন করতে চায়নি বা আমাদের সাথে যুক্ত হওয়ার সাহস দেখাতে পারেনি। যদি আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি দুই পক্ষকে কিভাবে কথা বলানো যায়, সে যেহেতু এই ভয়ে একরকম এই পরিবেশ থেকে নিজেকে আড়াল করে রেখেছে, তাতে আমাদের মনে হচ্ছে যে পরিস্থিতি আসলে যা বলেছে রুবেল ব্যাপারটা অনেকটাই হয়তো তাই। আর তাই যদি হয়ে থাকে তাহলে এই নাম এই মেয়েটিকে কি নামে আপনারা আখ্যা দিবেন? প্যারালালি দুইটি বিয়ে কন্টিনিউ করে, প্যারালালি 3-4টি রিলেশনশিপ কন্টিনিউ করে, একটি রাতও পুরুষের গন্ধ ছাড়া থাকতে পারে না। বড় বেশি নরম মনের মেয়েটি কাউকে না করতে পারে না, এদেরকে আপনি কি নামে ডাকবেন? আর এদের হাতে সাবধান, আপনার ভাই অথবা আপনার সন্তান অথবা আপনার খুব কাছের কোন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হীরের টুকরা ওই সন্তান কয়লাতে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাচ্ছে। সাবধান, সব মানুষকে কেউ পুরুষকে কেউ নারীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন। এরা আসলে নেকড়ে চাইতেও ভয়ঙ্কর। এরা আমি যখন এই ঘটনাগুলো বলছিল কিছুদিন আগে দিল্লির একটি যে চিড়িয়াখানাতে এই ঘটনাটি ঘটেছে, একজন দর্শনার্থী বাঘ দেখতে গিয়ে পড়ে গেছিল, সেই বাঘ তাকে খাবার দিয়ে নিয়ে যে মেরে ফেলেছেন স্ট্যান্ড। আমার এরকম একটা নেকড়ের কল্পনা ভিজুয়ালাইজেশন হচ্ছিল আমার মাথার মধ্যে এই মেয়েটির কথা যখন বলছিল। এরকমই পুরুষ খেকো নেকড়ে এরা। এই মেয়েদের হাত থেকে সাবধান, খুব সাবধান। সবাই ভালো থাকুন, জীবনটাকে বড় করে বাঁচুন, আর প্রত্যেকটি প্রাণ করে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বদলে যাচ্ছে চারিপাশ, বদল হচ্ছে শহর প্রান্তর, বদলে যাচ্ছে আমার গ্রামের সেই ছোট ছোট মেঠো পথ, এমনকি বদল হচ্ছে আমার গ্রামের বাড়িটি পর্যন্ত। শহর থেকে রাষ্ট্র, বিশ্ব সমাজ, সব জায়গাতে এখন বদলের ছোঁয়া। কিন্তু এত কিছু বদলের মাঝেও অনেক সংগোপনে পরম যত্ন আত্মি নিয়ে আমার মনের একেবারে গহীন জায়গাতে আমার সুখানুভূতিগুলোকে আমি এখনো লালন করে চলেছি দিনের পর দিন। কুরবানি ঈদ সমাগত, কুরবানি ঈদের সময় সবাই মিলে জমায়েত করে একসাথে কুরবানির হাটে সবাই মিলে কুরবানির পশু কেনার যে আনন্দ, তারপর সেই পশুগুলোকে যতটুকু সম্ভব তাদের কাছাকাছি থাকা, কাগজের মালা তৈরি করে সেই পশুগুলোর গলায় পরিয়ে দেয়া, ঈদের দিন ঈদের জামাত, খুতবার মাঝে মাঝে সবাই মিলে সমস্বরে বলে ওঠা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ঈদের জামাত শেষে সবাই মিলে বাড়িতে ফিরে আসা, ঈদ সমসাময়িক সময়ে টেলিভিশনের সামনে সবার একসাথে বসে পড়া, সবাই মিলে হজে আরাফার ময়দান থেকে হাজিদের একসাথে সে উচ্চারণ সবাই মিলে শুনতে পাওয়া, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাক লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়া ইন্না মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিছু অনুভূতি আসলে দারুণ সন্তর্পণে মনের মধ্যে লালন করতে চায়। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। বাতাসে পুজোর গন্ধ, শরতের শিশির স্নাত শিউলি ফুলের গন্ধের সাথে ধূপের গন্ধ মিলেমিশে একাকার, ঢাকের আওয়াজ আমার সমস্ত শরীরে এক অনুরণন সৃষ্টি করে, দারুণ এক ভালো লাগে আমার সমস্ত শরীরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে যায়। বীরেন্দ্র ভদ্রের মহলা একদিন সেই যে উচ্চারণ, যা দেবী সর্বভূতেষু সুশক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, অদ্ভুত অনন্য সাধারণ অনুভূতি। দিনের পর দিন পরম যত্ন নিয়ে লালন করে চলেছি এই চমৎকার অনুভূতি। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের কোনো বদল হয় না।
ভালোবাসার বাংলাদেশ, বন্ধুরা আপনারা শুনছিলেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, এবং আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। আর আমি আশা করছি, মনে প্রাণে বিশ্বাস করছি, রুবেল ভাই এই মোহ থেকে বের হয়ে আসতে পারবেন, এবং তার জন্য সবাই দোয়া করবেন যে তিনি যেন খুব ভালো থাকতে পারেন, এবং তার পড়ালেখা নিয়ে যেন তিনি অনেক হ্যাপি থাকতে পারেন, বা স্বামী মাকে নিয়ে নয়। আর বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি, জেল সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল 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 পেতে খেয়ে যান প্রাণাপ, প্রাণে উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর বন্ধু শুক্রবারটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, এবং অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমাকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। This track was downloaded from FusionBD.com.